exclusively on FusionBD.com.
এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই, পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত, পারিজাতহীন কঠিন পাথরে প্রাপ্য পায়নি করাল দুপুরে, নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা। এই খেলা আর কত কাল, আর কতটা জীবন, কিছুটা তো চাই, হোক ভুল হোক মিথ্যে প্রবোধ। অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই, কিছুটা তো চাই, কিছুটা তো চাই। আর কিছুদিন, আরো কিছুদিন, আর কতদিন? ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতটা বিলাবে, কত আর এই রক্ত তিলকে তপ্ত প্রণাম। জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণাময়? এত ক্ষয়, এত ভুল জমে ওঠে বুকের বুননে, এই আঁখি জানে, পাখিরাও জানে কতটা খরণ, কতটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না শাখায়। তুমি জানো না, আমি তো জানি, কতটা গ্লানিতে এত কথা নিয়ে, এত গান, এত হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি। বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত। তুমি জানো নাই, আমি তো জানি, মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংসের ঘরে আগুন পুষেছে, যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু, করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার। পরাজয়ে এসে কণ্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা, চিতার চাবুক মর্মে হেনেছ মোহন ঘাতক, তবু তো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয়, পুষ্পের প্রতি প্রসারিত এক তীব্র শোভন বাহু। বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ, পালকের পাখি নিরে ফিরে যায়, ভাষাহীন এই নির্বাক চোখ আর কতদিন, নীল অভিমান পুরে একা আর কতটা জীবন, কতটা জীবন, কতটা জীবন, কতটা জীবন। এই কতটা জীবন করতে করতেই তো জীবনের অনেকটা সময় পেরিয়ে গেল, সময় যেভাবে পেরিয়ে গেল ঠিক একইভাবেই নতুন সময় আসছে, নতুন সময় আরও আসবে, হয়তো থাকবো, হয়তো থাকবো না, হয়তো দেখবো, হয়তো দেখবো না, হয়তো জানবো, হয়তো জানবো না কে কোথায় আছে, কিভাবে আছে, কে কাকে কতটা ভালোবাসছি, কে কতটা ভালোবাসায় আছে, কে কতটা ভালোবাসার দ্বিধায় পুড়ে যাচ্ছি, জ্বলে যাচ্ছি, নানান কষ্টে আছি, এই সমস্ত কিছু জানতেই তো চলে আসা কি নিয়ে, ভালোবাসার বাংলাদেশ নিয়ে, যে ভালোবাসার বাংলাদেশ, যে ভালোবাসার মহোৎসবকে সবাই এত এত ভালোবাসেন, এত এত মন থেকে আপন করে নিয়েছেন, সেই ভালোবাসার বাংলাদেশ নিয়ে সপ্তাহের বৃহস্পতিবারে আরও একবার হাজির হয়ে গিয়েছি আমি পূর্ণতা, শুনছেন ঢাকা এফএম 90.4। আর শুরু হয়ে গেল ভালোবাসার মহোৎসব, ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন যাকে বলি, সেই ভালোবাসার বাংলাদেশ। আর যথারীতি গুরু আসবেন, গুরু আসবেন আজকের অতিথি, কে নিয়ে না অতিথিদের কে নিয়ে সেটা তো গুরু আসলেই জানতে পারবেন, কিছুটা স্পেশাল, কিছুটা সারপ্রাইজ নিয়েই গুরু আজকে আসবেন। সেই আসবার সময়টা পর্যন্ত একটু তো অপেক্ষা সবাইকেই করাবো, যেটা আমি সবসময় করাই যত রাগই করেন না কেন, তবে এই সময়টার মধ্যে আপনারা কি করতে পারেন সেটা কিন্তু জানিয়ে দিতে পারি। যদি স্টুডিওতে আসার থাকে, আপনার ভালোবাসার গল্প আমাদের সাথে পুরো বিশ্বের সাথে শেয়ার করবার থাকে, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ওজি স্পেস, যদি আপনার ভালোবাসাটার গল্প হ্যাপি হয়, অর্থাৎ সুখের হয়, তাহলে টাইপ করবেন হ্যাপি, HAPPY স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস মোবাইল নাম্বার, লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। আর যদি ভালোবাসার পরিণামটি হয় কষ্টের, তাহলে হ্যাপির বদলে লিখতে হবে স্যাড, অর্থাৎ ওজি space sad is a d sad স্পেস আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। এই নতুন ফর্মুলাটি অর্থাৎ হ্যাপি এবং স্যাড লিখার যে নিয়মটি আমরা গত সপ্তাহ থেকে শুরু করেছিলাম তার মাধ্যমে কিন্তু আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং চারপাশ থেকে মানে হ্যাপি স্যাড এইটা নিয়ে আমরা প্রচুর হ্যাপি স্টোরি পাচ্ছি এবং গত সপ্তাহের হ্যাপি স্টোরিটির রেস্টিও রয়ে গিয়েছে সেটিও আমি বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে বলবো যে সবার এই সুন্দর মানে যে সাড়াটা আমরা পেয়েছি তার জন্য অনেক কৃতজ্ঞ, এভাবেই পাশে থাকবেন সেই প্রত্যাশাই করছি। আর যদি এই মুহূর্তে জানানো থাকে কোনো কথা করতে চান কোনো কমেন্ট তাহলে চলে যেতে হবে facebook.com/ilovedhakafm এর অফিসিয়াল ফ্যান পেজে যেখানে আজকের ভালোবাসা বাংলাদেশকে নিয়ে একটি পোস্ট করা হয়েছে, তাতে কমেন্ট করতে পারেন। আমি পূর্ণতা কথা দিচ্ছি কমেন্ট পড়ব, আমি যতটা সম্ভব কমেন্ট পড়ব কারণ আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। তো যাই হোক এই মুহূর্তে চলে যাব ছোট্ট একটি বিরতিতে, বিরতির ওপারে গুরুকে নিয়ে আসছি এবং সাথে থাকবেন আজকের অতিথিরা না অতিথি হ্যাঁ আমি না খুব গলিয়ে ফেলছি আজকে তাই না, আহা সব সারপ্রাইজ আমি বলে দিলে হবে না। তো যাই হোক এই মুহূর্তে বিরতিতে যাচ্ছি, সে পর্যন্ত কিন্তু শুনতে থাকবেন সাথেই থাকবেন ঢাকা FM 90.4 এর।
শুনছেন ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? হোটেলের বুকিং, প্লেনের টিকিট কিংবা ট্রাভেল এজেন্টের পেমেন্ট বিকাশ করলেই পাবেন 50% পর্যন্ত এক্সক্লুসিভ ডিসকাউন্ট। অফারের বিস্তারিত জানতে আজই ভিজিট করুন bikash.com/payment।
আচ্ছা আমি যদি একটা প্রবলেম সলভ করার জন্য তোমার বুদ্ধি নিতে চাই তাহলে তোমাকে কি সমস্যা সেটা আগে বলতে হবে তাই না? কিন্তু আমি যদি তোমাকে কিছু না বলে চুপ করে থাকি, আমার এই চুপ করে থাকাটা তোমার খুব অসহ্য লাগছে তাই না? কিন্তু এভাবে চুপ করে না থেকে আমি যদি তোমাকে যা বলতে চেয়েছিলাম সেটা আমার পাশের কাউকে বলি, তুমি আসলে কিছুই বুঝতে পারছো না তাই না? আমরা যখন আমাদের বিষয়গুলো নিয়ে কথা না বলে চুপ করে থাকি তখন আসলে এমনই হয়, আশপাশের কেউ এমনকি আমাদের প্রিয় মানুষেরাও বুঝতে পারে না যে আমাদের আসলে কি দরকার। তো ঘটনা যাই হোক দেরি না করে এখনই কথা বলো।
ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? হোটেলের বুকিং, প্লেনের টিকিট কিংবা ট্রাভেল এজেন্টের পেমেন্ট বিকাশ করলেই পাবেন 50% পর্যন্ত এক্সক্লুসিভ ডিসকাউন্ট। অফারের বিস্তারিত জানতে আজই ভিজিট করুন bikash.com/payment।
আলু ছাড়া কাচ্চি তো জমে না জমে না, পেস্ট ছাড়া ব্রাশ তো হবে না হবে না, চাবি ছাড়া তালা তো খুলে না খুলে না, 40 সেন্ট ছাড়া নেট স্পিড পাবে না।
তাই রবি নিয়ে এলো ম্যাক্সিমাস D1 ডুয়াল 4G হ্যান্ডসেট মাত্র 4,590 টাকায়, সাথে 64 GB ডেটা তো থাকছে। যে কোনো ডিজিরেট পয়েন্ট গিয়ে বেছে নিন আপনার পছন্দের হ্যান্ডসেটটি, 4G এখন হাতে হাতে। robishop.com.bd।
বছরটিকে স্মরণীয় রাখতে দ্য রাজ নিয়ে আসছে 12 দিনের বিশেষ ক্যাম্পেইন 12 12। পহেলা ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত, যেখানে আপনার জন্য থাকছে সর্বোচ্চ 77% পর্যন্ত ডিসকাউন্ট। তার সাথে আরো থাকছে দ্য রাজ মল, কালেক্টেবল ভাউচার ও শেক শেখের মতো নতুন 3টি ফিচার। উপভোগ করতে এক্ষুনি ডাউনলোড করুন দ্য রাজ অ্যাপ।
লেখা অল ইউ ক্যান ইট বাফে, কিন্তু খাওয়ার সময় বলে আধা ঘন্টায় খেতে হবে।
বলল যতবার ইচ্ছে টিকিট দিয়ে গেম খেলতে পারবো, কিন্তু খেলতে গিয়ে বলে ম্যাক্সিমাম 2 বার সম্ভব।
অফারে লেখা 20% ডিসকাউন্ট অন ক্লোথস, ভিতরে গিয়ে দেখি শুধুমাত্র সুইমওয়্যারে।
এইসব অফার বাদ দিন, এখন ব্যবহার করুন আম্বার আইটি ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেক্টিভিটি ফর হোম অ্যান্ড স্মল অফিসেস উইথ রিয়েল আইপি অ্যান্ড নো ফেয়ার ইউজেজ পলিসি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd অথবা কল করুন 09611333777।
বছরটিকে স্মরণীয় রাখতে দ্য রাজ নিয়ে আসছে 12 দিনের বিশেষ ক্যাম্পেইন 12 12। পহেলা ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত, যেখানে আপনার জন্য থাকছে সর্বোচ্চ 77% পর্যন্ত ডিসকাউন্ট। তার সাথে আরো থাকছে দ্য রাজ মল, কালেক্টেবল ভাউচার ও শেক শেখের মতো নতুন 3টি ফিচার। উপভোগ করতে এক্ষুনি ডাউনলোড করুন দ্য রাজ অ্যাপ।
সবশেষে চাকরি লাগবে, কোন ইউনিভার্সিটিতে যে ভর্তি হই।
আরে দোস্ত, তুই এখনো ভর্তি হস নাই? আমি তো দেশের প্রথম টেকনিক্যাল ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আসলাম।
সব বাদ দিয়ে এখানে কেন?
সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই তো।
ঠিক আছে, তাই বলে
সেন্ট্রাল ইউনিভার্সিটি সব প্রোগ্রামই জব ওরিয়েন্টেড এন্ড ইন্ডাস্ট্রি ড্রিভেন।
ও তাই? তাহলে আমি কিভাবে যোগাযোগ করব?
চলে যা মিরপুর 14 ঢাকা আমাদের ক্যাম্পাসে, অথবা ব্রাউজ করতে পারিস আমাদের ওয়েবসাইট cust.edu.bd অথবা facebook.com/cust bangladesh।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
বাংলাদেশ, তুমি শুনছ 90.4 FM।
ভালোবাসার বাংলাদেশ।
The original guru is back.
ওয়েলকাম ব্যাক, শুনছেন ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এ। ঘড়িতে এখন সময় রাত 11:15। আমি পূর্ণতা আছি সাথে, এবং বরাবরের মতো যেভাবে কথা দিয়েছিলাম আমি কথা রেখেছি, এবং সাথে করে নিয়ে এসেছি কাকে? আমাদের সবার 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 ভালোবাসার গুরুকে। চলে যাব গুরুর কাছে।
আচ্ছা পূর্ণতা, তুমি এদিকে একটু ঘোরো, আগে আমি একটা সেলফি তুলি।
শ্রোতারা তো দেখতে পাচ্ছেন না।
আচ্ছা প্রথম হচ্ছে, তোমার কি মনে কোনো প্রশ্ন আছে যে হঠাৎ করে গুরু, আজ কথা নেই বার্তা নেই, হঠাৎ করে সেলফি কেন তুললো?
হ্যাঁ, কখনোই হয়নি যেটা।
আচ্ছা, তার ইচ্ছাটা হলো যে আজকে আমাকে একটু তরুণ তরুণ হতে ইচ্ছা করছে, একটু কৈশোরে ফিরে যেতে ইচ্ছা করছে। কারণ আমি যখন আশপাশে আজকাল তাকাই, যদিও এই সেলফি তোলাটা শুধুমাত্র এখন একটু যারা মুরব্বী তারা সবাই মোটামুটি এখন মেইনটেইন করেন, মানে চাইলেই একটু ছবি তুলতে চায়, কিন্তু মূলত যারা কৈশোরে জীবনটা অতিবাহিত করছে কিংবা কৈশোর যার, তাদের কাছে সেলফি শব্দটা খুব বেশি জনপ্রিয়। আজকে স্টুডিওর যে পরিবেশটা সেটা আজকে একটু অন্যরকম। এই অন্যরকম পরিবেশটা হঠাৎ করে আমাকে মানে বলল যে তুমি একটু তরুণ হও, আজ তুমি একটু কৈশোর। এটা শোনার জন্য আসলে তোমাকে বলছিলাম, আমি সরাসরি তো বলতে পারি না যে পূর্ণতা তুমি আমাকে এটা বলো, আমি এই কারণে তোমাকে এত পছন্দ করি। আচ্ছা, যে কাজটা কখনো আমরা করিনি, যেমন স্টুডিওতে ঢুকে কখনো সেলফি তুলিনি, কিন্তু কেন তুললাম, কারণ এটা হচ্ছে তরুণদের এখন একটি ট্রেন্ড। যেহেতু আজ স্টুডিওটা অনেক বেশি তরুণ তরুণে ভরা এবং তরুণীতে ভরা, কারণ আমার পাশে যে বসে আছে সে একজন তরুণী, কারণ তাকে আবার যদি
আমাকে দিয়ে অর্ধেক ভরা।
আচ্ছা প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের এই বিশেষ আয়োজন, ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন, বৃহস্পতিবারের ভালোবাসার মহাকাব্যের আয়োজন ভালোবাসার বাংলাদেশ, যেখানে স্টুডিওতে আমি এই মুহূর্তে আছি ভালোবাসার গরম চেয়ারে একজন তরুণ, আপনাদের ভালোবাসার গুরু, রাজগুরু রাজীব সরকার, যে যেই নামে বলে না কেন, এবং আমার পাশে বসে আছে, যে বললাম যে একজন তরুণী পূর্ণতা, এবং আমার সামনে বসে আসলে কে কে আছে এই বিষয়টা আজকে একটু খোলামেলা করে বলতে হবে। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন, সেটি হচ্ছে যে পূর্ণতা ইতিমধ্যে বলে দিয়েছে, তারপরে বলি যে গত সপ্তাহ থেকে স্টুডিওতে আসার যে প্রক্রিয়াটি, সে প্রক্রিয়া মহাকাব্যগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তাদের জন্য যে নিয়মটি পালন করতে হবে তা হল OG স্পেস দিয়ে যদি আপনার ভালোবাসাটা মানে ভালো গল্পের হয়, অর্থাৎ সুখের গল্পের হয়, অর্থাৎ ভালোবেসে যদি আপনি ভালো থাকেন, সুখে থাকেন, তাহলে লিখতে হবে OG স্পেস দিয়ে হ্যাপি, HAPPY, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260 এই নাম্বারে। এবং কেউ যদি ভালোবেসে কোনো না কোনো কারণে কষ্টে থাকেন, তাহলে লিখতে হবে OG স্পেস স্যাড SAD, দেন স্পেস আপনার নাম, লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260 এই নাম্বারে। এখন বিষয়টা হচ্ছে, গত পর্বে যখন এটা আমরা অ্যানাউন্সড করি, আমার একটি বলবো যে একটা প্রশ্ন মনে মনে ছিল আমার, যে আদৌ কি আমার শ্রোতারা ঠিকভাবে বুঝতে পারবে কিনা, কারণ অনেকদিন ধরে একটি ফরম্যাটের ভেতর যাচ্ছে, হঠাৎ করে সেখানে হ্যাপি এবং স্যাড, এটা অনেকে বুঝতে পারবে কিনা। এবং বিলিভ মি পূর্ণতা, কিছু কিছু ব্যাপার থাকে না যে হেরে গেলে অনেক আনন্দ লাগে। এই বিষয়টা তো যখন আমি আমার ওই প্রশ্নের কাছে হেরে গেছে, আমার খুব ভালো লেগেছে, কারণ হ্যাপি দিয়ে এসএমএস পেয়েছি আমি, তার মানে আমি যেটা বলতাম যে ভালোবেসে প্রচুর মানুষ ভালো আছে, কিন্তু কেন জানি তারা আসতে চান না। যে কারণেই হোক না কেন, গত সপ্তাহে নিপা এবং পলাশ তাদের যে ভালোবাসার কথা বলেছে, এবং কোনো না কোনোভাবে আমি প্রতিনিয়ত যেভাবে ঘ্যান 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 করে যায় যে আসুন ভাই আপনার ভালোবাসার কথা বলুন, আপনার সুখের কথাটা বলুন, সেখান থেকে আমার বন্ধুদের মনে মনে হয় একটু হলেও মানে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে যায়, এবং সেই যায়ের পরিমাণটা অনেক বেশি। স্যাডও আছে ডেফিনেটলি, ভালোবাসা তো আসলে দুটো চরিত্র, ভালো থাকা ভালো না থাকা সব বিষয়েরই দুটো চরিত্র থাকে, এপিট ওপিট। আমরা দুপেটেরই এসএমএস পেয়েছি, কিন্তু যেটা বলতে চেয়েছিলাম যে আপনাদের এত এত ভালোবাসার সফল গল্প আমাদের লোভটা আরো বেড়ে গেছে, তাই যারা ভালোবেসে ভালো আছেন অবশ্যই দ্রুত মোবাইলটি তুলে ফেলবেন এবং টাইপ করবেন ওজি স্পেস হ্যাপি স্পেস নাম মোবাইল নাম্বার, পাঠাবেন 16260 এই নাম্বার, এবং যদি কষ্টে থাকেন তাহলে লিখবেন ওজি স্পেস স্যাড স্পেস আপনার নাম লোকেশন মোবাইল নাম্বার এবং পাঠাতে হবে 16260 এই নাম্বার। এবং আরেকটি মানে গুরুত্বপূর্ণ কথা যেটি গত হয়নি, আজ মানে আর একটা বার মনে করিয়ে দেওয়া প্রয়োজন আমি মনে করছি, সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানটা কিন্তু অবশ্যই ঢাকাতে অনুষ্ঠিত হয়, অর্থাৎ যারাই তাদের ভালোবাসার গল্পগুলো বলতে চান কিংবা বলতে চাচ্ছেন অবশ্যই বিষয়টি মাথায় রাখতে হবে, কারণ সারা বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক, সারা বাংলাদেশ থেকে শ্রোতারা আমাদের কাছে এসএমএস করেন আসার জন্য, কিন্তু অনেকেই হয়তো অনেক সময় ভুলে যান যে আসলে অনুষ্ঠানটা কোথা থেকে প্রচারিত হয়। অনুষ্ঠানটা ঢাকা থেকে প্রচারিত হয়, আমাদের মূল যে স্টেশন সেটা প্রচারিত হয়, তাই যারা এসএমএস করবেন হ্যাপি কিংবা স্যাড লিখে অবশ্যই আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে গুরু যখন আপনাকে কল করবে এটা কিন্তু বলা যাবে না যে ও ঢাকায় যেতে হবে, ঢাকায় আসতে হবে। এই ছিল আমাদের অনুষ্ঠানের শুরুর দিকের যে নিয়মতান্ত্রিক কথাবার্তাগুলো সেগুলো বলা শেষ, এখন আমরা আরো তরুণ হয়ে যাই, কারণ আমাদের সামনে আজ তিনজন কিশোর বয়স্ক হচ্ছে, এরকম দুজন আছে আর একজন হচ্ছে কিশোরে আছে, মানে দুজন যৌবনে পা দিয়েছেন সবে আর একজন এখনো কিশোর বয়সে সাঁতার কাটছে। আজকে আমার মনে হয় যে বিগত এক বছর ধরে আমি যখন এই অনুষ্ঠানটি পরিচালনা করছি বাংলাদেশে ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানে, আজকে একটি সম্পূর্ণ ব্যতিক্রমী একটি অনুষ্ঠান হতে যাচ্ছে, কতটুকু সফল বিফল হবে সেটি পরের আলোচনা। বিগত এক বছর ধরে আমরা যেভাবে পরিচালনা করেছি কিংবা আমি যেভাবে পরিচালনা মনে হয়েছে যে একটু ব্যতিক্রম দরকার, এবং এখন থেকে চেষ্টা মাসে কথা দিচ্ছি, কথাটা অনেক কিছুর উপর নির্ভর, প্রত্যেক মাসের শেষ যে সেই বৃহস্পতিবারে আয়োজনটাতে গল্প তো ভালোবাসারই থাকবে, কারণ ভালোবাসা ভালোবাসার মহাকাব্যই শুনব, সে শোনার যে প্রক্রিয়া তার একটু পরিবর্তন হয়তো করব। আজকে শুরু হলো, আজ আমার সামনে তিনজন বালক বসে আছেন, বাম পাশে একজন বালিকা, বালিকার ভালোবাসার গল্প একদিন শুনবো, কেন সে মন্টুর বাগান বাড়িতে গিয়েছিল সেটা নিয়ে অনেকে আমাকে নক করেছে যে পূর্ণতা আপু মন্টুর বাগান বাড়িতে গেল, গুরু আপনি কিন্তু
এটা সম্পূর্ণটা আপনি শুরু করেছিলেন, আমি একটা জায়গায় গিয়ে
ভাইরালটা আমি শুরু করছি।
হ্যাঁ অবশ্যই, এটা আপনার নিয়ে আসে।
আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে শ্রোতাদের উদ্দেশ্যে বলা, আমরা কিশোর উপন্যাস পড়েছি, কিশোরদেরকে নিয়ে কিংবা শিশুতোষদেরকে নিয়ে বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ হয়েছে, আমাদের এপিসোডও আমরা বিভিন্ন কিশোরকে নিয়ে এসেছি যারা তাদের ভালোবাসার কথা বলেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে স্পেশালি উৎসর্গ করা কিংবা ডেডিকেট করা হয়নি আমাদের কাছে কিংবা আমার কাছে ব্যক্তিগতভাবে প্রচুর ছেলে কিংবা মেয়ে এস এম এস করে যাদের বয়সটা হচ্ছে 18-20, মানে একদম কিশোর, ফুটন্ত কিশোর।
আমি অনেক কমেন্ট পাই ওদের,
আমার কাছে মনে হয়েছে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আজকের এই আয়োজনের মাধ্যমে হয়তো তারা জেনে যাবে। এখন মূল আয়োজনে চলে যায়, আজ আমার সামনে একজন নয় দুজন নয় তিনজন যুবক বসে আছেন, তিনজন তাদের ভালোবাসার কথা বলবে আমরা শুনব, কিন্তু সেই বলার প্রক্রিয়া সবকিছু আজকে আলাদা। আমরা প্রথমে একটু তাদের তিনজনের সাথে পরিচয় পর্ব সেরে আসি, প্রথমে আমার হাতের ডান পাশে যিনি বসে আছেন তার সাথে কথা বলতে, তোমার নামটি বলে আমি শুরু করে তোমাদের তুমি করে বলি, আপত্তি আছে কারোর?
আচ্ছা,
তাহলে আমরা রাব্বানীকে দিয়ে শুরু করি। রাব্বানী, তোমার পরিচয়টা একটু দাও, তুমি কি করো, কোথায় আছো?
জি ধন্যবাদ গুরু, আমার নাম রাব্বানী, আমি আমার হোম টাউন কুমিল্লা, আর আমি এখন একটা কনস্ট্রাকশন ফার্মে জব করি।
কনস্ট্রাকশন ফার্মে জব করছো, আচ্ছা, তারপর মাঝখানে?
ধন্যবাদ গুরু, আমি আরিয়ান খান বিজয়, গ্রাম লালমনিরহাট, এখানে ঢাকায় মিরপুর একে থাকি।
মিরপুর একে থাকো, কি করো তুমি?
এবার ইন্টার সেকেন্ড ইয়ার।
ইন্টার সেকেন্ড ইয়ার, আচ্ছা, তারপরে একদম শেষ প্রান্তে।
আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, আমার হোম টাউন হচ্ছে ফরিদপুরে, আমি এখন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে আছি।
আচ্ছা,
আর এখন ওইখানে একটা কোম্পানিতে কাজ করছি।
আচ্ছা, আজকের এই অনুষ্ঠানের মানে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রত্যেকের জীবনে কিশোর বয়সে একটা প্রেম আসে, সেই প্রেমটা আসলে কেমন, সেই প্রেমের আসলে রূপটা কিভাবে আমাদের কাছে ধরা দেয়, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। কারণ প্রচুর কিশোর এবং কিশোরী যারা আছেন, শুধু কিশোরদের বললে আবার কিশোরীরা মাইন্ড করবে, প্রচুর কিশোর এবং কিশোরী যারা আছেন তারা প্রতিনিয়ত আমাদের কাছে নক করেন, SMS করেন যে আমি যাকে ভালোবাসি তার এই সমস্যা, ওই সমস্যা, ওই যে বয়সটা, ওই বয়সটা আমার কাছে মনে হয় রাব্বানির বয়স কত হবে, রাব্বানির ছেলেদের বয়স বলতে তো লজ্জা নেই,
25।
তার মানে আমরা যুবক ধরতে পারি, পূর্ণতা?
হ্যাঁ, 25 তো যুবকই।
আচ্ছা, মানে কিশোর কিছুদিন আগে তুমি ছেড়ে এসছো। আচ্ছা, মাঝখানে যিনি বসে আছেন বিজয়, বিজয় তো একদম পুরোপুরি কিশোর এখন।
জি গুরু।
আচ্ছা, আর তারপরে বাম পাশে যিনি বসে আছেন একদম
24 প্লাস।
তার মানে রাব্বানি এবং হচ্ছে আমরা ধরে নিতে পারি হচ্ছে ইমরান, রাব্বানি এবং ইমরান কাছাকাছি বয়স 24-25। কিন্তু তোমাদের তিনজনের বয়সই প্রেম এসছে কিশোর বয়সে, ঠিক?
জি।
তার সেই কত ছিল রাব্বানির, কত ছিল বয়স যখন প্রথম প্রেমে পড়েছ এবং যেই প্রেমের কথা বলতে এসছো?
তখন
মাইক্রোফোনের সামনে থাকতে হবে।
15 বছর।
15 বছর, একদম কিশোর। তোমার ইমরানের, ইমরানেরটা শুনি।
আমার 19 বছর।
19 বছর। তোমার?
জি গুরু, 16 বছর।
16 বছর, তার মানে 15, 16 এবং 19। পূর্ণতা, তুমি বিষয়টি খেয়াল করো এবং শ্রোতাদেরকে বলতে চাই, আজকে অনুষ্ঠানটি করার এবং এইভাবে উপস্থাপন করার উদ্দেশ্যটাই হল এই যে 15, 16, 19, 18 বয়সগুলো খুব কাছাকাছি এবং এই বয়সে আসলে ভালোবাসাটা কি রূপ নিতে পারে, কখনো ভয়াবহ রূপ নাই, কখনো খুব সুন্দর রূপ নাই, সে ভয়াবহ কিংবা সুন্দর যাই নিয়ে আমরা আলোচনা করি না কেন, দিন শেষে এই পুরো অনুষ্ঠানটা আমার করার পেছনে যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হয়তো আমি অনুষ্ঠান শেষ যখন হবে তখন আমি হয়তো শ্রোতাদের কাছে পুরোপুরিভাবে পরিষ্কার করে তুলতে পারব। এখন আমরা গল্পে যাব, আমাদের মূল আয়োজনে যাব। প্রথমে কার ভালোবাসার মহাকাব্য আমরা শুনব? এ ওকে ইঙ্গিত করে, ও ওকে ইঙ্গিত করে, কেউ আবার ভুল করে আমার দিকে ইঙ্গিত করে বসো না যে আপনি শুরু করবেন,
আমি করছি আপনার দিকে ইঙ্গিত।
আজকে যেহেতু সবচেয়ে ছোট বিজয়, মানে একদম হচ্ছে সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আমরা শুরু করব
যেহেতু সে এখন একদমই কৈশোরে আছে,
একদমই কৈশোরে আছে, আবার এটাও ঠিক পরপর আবার দুজন যুবকের হয়ে যায়, সেটাও আবার একটা,
তাহলে আমরা ওকে মাঝখানে রাখতে,
আমরা এক কাজ করি, আমরা কিরানীগঞ্জ থেকে যেই ভাই আসছে দূর থেকে আমরা তার গল্পটা আগে শুনি। ইমরান
জি গুরু,
সবার আগে তোমাকেই ফ্লোরটা দিতে চাই, আমরা সবার আগে তোমার ভালোবাসার গল্পতে চাই, শুরু করো তুমি।
জি গুরু, ধন্যবাদ আপনাকে আর পূর্ণতা আপুকে অনেক ধন্যবাদ যে আপুর ভয়েসটা অনেক সুন্দর, আমি কিন্তু আপুর ভয়েসটা রেকর্ডিং করে কল মানে ফোন আসলে রিংটোন বাজে এরকম লাগছে, অনেক ভালো লাগে।
আমি আসলে মানে এটা এটা ওয়ান অফ দ্য বেস্ট থিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
মোস্ট ওয়েলকাম।
তাই তোমার কাছে খাওয়া পাওয়া হয়ে গেল, গুড গুড। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, বলো ইমরান।
জি গুরু, আমি ছোটবেলায় খুব দুরন্ত টাইপের, একটু দুরন্ত টাইপের ছিলাম, তো আমি
যে গল্পটা বলছি সেটা কত বছর বয়সের গল্প আপনার বলো? 19 বছর।
19 বছরের গল্প।
আচ্ছা,
তো আমার বয়স যখন 8 কি 9, তো তখন আমি মানে আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, তো উনি আমাদেরকে ওইভাবে সময় দিতে পারতেন না, আর আমি একটু দুরন্ত টাইপের ছিলাম বিধায় আমার কাছে একাকিত্বটা খুব খারাপ লাগতো, আমি সবাইকে নিয়ে থাকতে পছন্দ করতাম।
আচ্ছা,
তো একদিন যে কোনো একটা কারণে আর কি আমি একটা বিশাল অন্যায় করে ফেলি, যার কারণে আমার বাবা অনেক রেগে যান। তো ওই সময়টাতে আমি 6 বছর বয়সে বা 7 বছর এরকম হবে, আমি প্রায় 11 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে আমার নানা বাড়িতে পালিয়ে যাই বাবার ভয়ে।
কি করেছিল তখন?
মানে আমি ছোটবেলায় কোরআন শরীফ পড়তাম, বাংলা পড়তাম, অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, তো একদিন কোরআন পড়তে যাই নাই, এটার কারণে আব্বা অনেক রেগে যায়। তো এই কারণে আর কি আব্বার ভয়ে, হ্যাঁ, ভয়ে বাড়ি থেকে পালিয়ে যাই।
আচ্ছা,
তো পালিয়ে 11 থেকে 12 কিলোমিটারের মতো রাস্তা
হেঁটে,
7 বছর।
7 বছর,
ক্লাস 3 তে পড়ি আমি তখন। তো ওইখানে আমি ভর্তি হই ক্লাস 4 এ। তো আসলে একটা বিষয় থাকে না গুরু, যে বলে কিন্তু মানুষ যে শ্বশুর বাড়ির হারি, মানে প্রত্যেক দিন গেলে নিতে গেলে ঝাঁটার বাড়ি, এরকম একটা কথা আছে না,
পরের লাইনটা আমি জানতাম না।
তো নানা বাড়িতে সবাই আমাকে অনেক আদর করতো, কিন্তু ওইখানে যখন ফিক্সড হয়ে গেলাম সব সময়ের জন্য, তো মানে আমার কিন্তু সৎ মা ছিল না আমার, কিন্তু তারপরেও মানে ওই ব্যবহারটা আমি পেতাম, আমার খুব খারাপ লাগতো, আমার খুব কষ্ট হতো। ওইখানে যাওয়ার পর আমি একাকিত্বটা ফিল করলাম অনেক, যে আমি এখানেও একা, আমার খুব খারাপ লাগে। তো একা একা থাকতে থাকতে একটা সময় আমি মানে প্রাইমারিটা শেষ করে হাই স্কুলে ভর্তি হই। হাই স্কুলে ভর্তি হওয়ার পরে ক্লাস নাইনে তো আমি স্টুডেন্ট ছিলাম যে আমার কখনো প্রাইভেট পড়তে হয় নাই, আমি ক্লাস ফাইভে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি।
আচ্ছা আচ্ছা, চমৎকার।
তো আমার কখনো প্রাইভেট পড়তে হতো না, কিন্তু আমার টার্গেট দেওয়া হয়েছিল আমাকে যে এসএসসি তে এ প্লাস পেতে হবে। তো এই কারণে আমি ক্লাস টেনে মানে কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না, এই জন্য আমি একটা প্রাইভেট পড়ি। তো ওইখানটাতে ক্লাস নাইনের কিছু মেয়েরা পড়তো, এটা হচ্ছে দু হাজার কত সাল হবে এটা, মানে 2012 সালের দিকের ঘটনা। তো তখন আমি ক্লাস নাইনের কিছু মেয়েরা আমার সাথে পড়তো, তো ওদের মধ্যে থেকে একটা মেয়ে কেমন না মানে অন্যরকম একটু ভালো লাগতো। ও সবসময় কি করতো আমার সামনাসামনি, তো অন্যান্য ছেলেদের সাথে ওইভাবে কথা বলতো না, কিন্তু মানে ও আমার সাথে একটু দুষ্টামি করতো, আমার খাতা টেনে নিয়ে যেত, একটা ভালো লাগা কাজ করলো।
হ্যাঁ,
তো ওইখান থেকে এর মধ্যেই আমি যে কোচিংটা করতেছি,
মানে মেয়েটা তোমার সামনে না বসলে কি ভালো লাগাটা কাজ করতো?
হ্যাঁ হ্যাঁ, মানে আস্তে আস্তে ফিল করতে লাগলাম। এইভাবে প্রায় 4-5 মাস চলে গেল। তো ভাবতাম কি ও যদি একদিন না আসতো আমার কাছে খারাপ লাগতো। আর আমি ভাবলাম যে তো এই মেয়েটার সাথে যদি ফ্রেন্ডশিপ বা প্রেম, এই প্রেমের বিষয়টা আসে না, ফ্রেন্ডশিপটা করা যায়। তো ওইখান থেকে আমি এইভাবে মানে ওকে ভালো লাগতে লাগতে একদিন হঠাৎ কি হলো, আমাদের কোচিংটা বন্ধ হয়ে গেল প্রায় 4 দিন।
ওই মেয়েটার নামটা কি আমরা জানতে পারি?
একটা পর্যায়ে বলবো।
আচ্ছা, একটা পর্যায়ে, ঠিক আছে।
তো তখন ওই হচ্ছে কি, ওই স্যার, ওই কোচিং এর যে টিচার, উনি 4 দিনের জন্য কোচিংটা বন্ধ করে দিল। তো আমি, আমার কাছে খুব খারাপ লাগতেছে যে ওর সাথে দেখা হচ্ছে না। তো আমি আবার আগেই বলেছি যে আমি কিন্তু পায়ে হেঁটে অনেক দূর যেতে পারি, পছন্দ করি। তো একদিন আমি আমার বাড়ি থেকে, আমার নানা বাড়ি থেকে, নানা বাড়ি যেটা ওইদিকে যাচ্ছিলাম, তো গেতে গেতে হঠাৎ করে দেখলাম যে চার রাস্তা মোড় ওইখানে, তো ওইটি বলে আমি পা ধুচ্ছিলাম, হাত পা ধুচ্ছিলাম। তো ওইখানে একটা ফেরিওয়ালা দাঁড়ানো ছিল, ফেরিওয়ালার ওইখানে একটা মুরব্বী টাইপের লোক, তো উনি একটা মেয়েকে ডাক দিল, এই সেতু এদিকে আইতো। তো ওই সময়টাতে আমার কথাটা মাথায় একটু পরে আসে, সেতু। তো আমি যখন তাকাই ততক্ষণে মেয়েটা ওইখান থেকে চলে যাচ্ছে, আমি দেখতে পারি না। তো আমি দেখার জন্য একটু আগায় যাই, এই সেতু কি ওই সেতু কি। যখন সামনে যাই তখন দেখি যে ওই মেয়েটাই ওইটা, এবং দিকে তাকায় মানে হা করে কিছু একটা খাচ্ছিল।
তার মানে তার নাম হচ্ছে সেতু?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা,
তো ও কিছু একটা খাচ্ছিল, হা করলো, কিন্তু মানে আমাকে দেখে ও অবাক হয়ে গেছে, আমি অবাক যে এইটাই তাহলে
দেখার হওয়ার কথা।
আমি কিন্তু ওই উদ্দেশ্যও যাইনি। তো আমার ভিতরে মানে এক্সপ্রেশনটা আরো কাজ করলো যে না, কাকতালিও তাইলে পরে আমি ওকে। তারপর দিন আমি ওর বান্ধবীদের কাছে, মানে ও কোচিং আসে না, আমি ওর বান্ধবীদের কাছে পাঠাই। তো পাঠানোর পর ওর বান্ধবীরা বলে কি, নেক্সট ক্লাসে আপনাকে জানাই দেওয়া হবে ও রাজি কিনা এই ব্যাপারে। তো আমি বললাম ঠিক আছে। তো আমি বাসায় এসে এদিকে মানে কি বলবো, যে আমার কাছে ওই সময়টা কি মনে হয়েছিল যে আল্লাহ কি হবে, রাজি হবে কিনা। আমি অলরেডি মানে কিছু কিছু মাজারে মানত করা শুরু করে দিয়েছিলাম, এবং মানে সৃষ্টিকর্তাকে এতভাবে ডাকা শুরু করছি যে মানে ওকে আমার পেতেই হবে, এটাই মানে ও যেন রাজি হয়, আল্লাহ ও যেন রাজি হয়। এই পর্যায়টাতে এখন যেদিন নেক্সট ক্লাসটা শুরু হলো 3 দিন পরে।
এর আগে কখনো সেতুর সাথে কথা হয়েছে?
ওই মানে যেখানে কোচিং করতাম সামনাসামনি বসতো, তো ওই একটু দুষ্ট
বন্ধুত্ব হয়,
ওইভাবে কিছুই হয়নি।
তার মানে তুমি সরাসরি বন্ধুত্বের পরিকল্পনা বাদ দিয়ে একদম প্রেমের সেতু বন্ধন করার পরিকল্পনা,
সেতু বন্ধন করার ওইরকম একটা চিন্তা। তো আমি ওর বান্ধবীরা নেক্সট ক্লাসে আমি জানাই, আমরা জানাই দেব। তো ক্লাসে যেদিন
যায় যে কাঁদিয়া পুড়িয়া মিয়া গুনে ভেজা জীবন গতি সেই জন কি রেখেছে খবর
ওইটাও বলা হলো না গুরু তখন আমি যখন তোকে দেখলাম তোমার পিছু পিছু আসছে আমি একটু আগায় গেলাম কৌতূহল নিয়ে তো আমার সাথে আমার একটা বন্ধু আছে রাকিব ও আগায় এবং সোহাগ আমার খালাতো ভাই ওরা দুইজনা একসাথে আমরা পড়াশোনা করতাম সোহাগ ক্লাস নাইনে পড়তো আমরা টেনে তো তখন ওই মেয়েটাকে সামনে দাঁড়ায় আমি বললাম যে আই এম সরি আমি যেটা করছি এটা আমার করা ঠিক হয়নি আমাদের এলাকা বলতে মানে আমাদের ওই সময়টাতে 2012 কথা বলছি ওই টাইমে এরকম একটা সমস্যা ছিল একটা ছেলে একটা মেয়ে সামনাসামনি দাঁড়ায় বা দাঁড়ায় কথা বলার মতো সিচুয়েশন ছিল না এটা খুবই অন্যায় এবং এখনো মনে হয় কিনা আমি জানি না তো তখন ও বললো কি আপনার মোবাইল নাম্বারটা দেন এইভাবে কথা বলাটা মনে হয় ঠিক হচ্ছে না তো মোবাইল নাম্বারটা নিয়ে চলে গেছে তো পরে আমি তো জানি যে আনোন নাম্বার থেকে আজকে একটা ফোন আসবেই নিশ্চিত কিন্তু কি হবে আমি ওইটা জানতাম না তো ও ফোন দিল হ্যালো ভালো আছেন জি আপনি কি ইমরান বলছেন হ্যাঁ তখন বলল যে আমি বললাম যে আপনি ফোন দিছেন আপনি কি আমাকে ভালোবাসেন
তখন কয়টা বাজে রাত
রাতে না দিনে সকালে দিনে তখন ও বলল কি আপনি কি গাধা আপনি বুঝেন না আমি কেন আপনাকে ফোন দিলাম আমি যদি আপনাকে ভালো নাই বাসি তাহলে ফোন দিতে যাবো কেন আমি বললাম ও আচ্ছা তো আচ্ছা আই লাভ ইউটা বলেন তো ও বলতে পারলো না অনেকবার মানে
প্রথম ফোনে তুমি বলছো আই লাভ ইউ বলে মানে কোনো বন্ধুত্ব নেই কোনো হাই হ্যালো নেই
মানে আমার চিন্তা ছিল অন্যটা যে ও রাজি হবে না যেহেতু ও বলছে যে আমি আপনি কি গাধা আমি যদি আপনাকে ভালোই না বসি তাহলে ফোন দিব কেন তাহলে তো ফোন দেওয়ার প্রশ্ন আসে না তো তখন আমি আবার একটু মানে পাট নিলাম মানে একটু নিজে অন্য ভাবলাম যে তাহলে ওর মুখ থেকে আগে শুনবো তো তখন আবার এর মধ্যে একটা কথা হচ্ছে যে আমার বন্ধুরা চেয়েছিল অন্য একটা ছেলের সাথে রিলেশন হোক কিন্তু ওইটা হয়নি তো আমার সাথে হইল এখন ও রাজি হয়েছে তো ওর মুখ থেকে আই লাভ ইউটা শুনবো এবং এটা আমি রেকর্ড করবো ওইখান থেকে যাক ও রাজি হইলো তো ও যখন কথা বলতো এইভাবে কথা বলতো আমাকে কিছু শর্ত দিল যে আমাদের রিলেশনের ব্যাপারে আপনি আমি ছাড়া পৃথিবীর তৃতীয় কোনো ব্যক্তি জানতে পারবে না
আচ্ছা
কেউ জানতে পারবে না আপনার থেকে আমি দূরে থাকবো তো আমি বললাম যে তাহলে আমি একটা কাজ করি আমি এইখানটাতে না ক্লাস করে আমি পরবর্তী ব্যাচে করি তখন ও বললো না আপনাকে না দেখলে আমার ভালো লাগবে না
কোরে মূর্খতা
তো আমি বললাম যে না দেখলে ভালো লাগবে না তো এটা কবে থেকে শুরু হলো তাই বললো যে ফার্স্টের দিন থেকেই তাই বললাম যে আপনি তো বললেন না আর আমাকে তো এভাবে ভোগাইলেন পরে বলে আপনার এই ভোগানিটাই তো আমাকে আপনার প্রতি আরো আকৃষ্ট করে ফেললো তাই বললাম ঠিক আছে তো ওইখান থেকে
কিশোর বয়সে কত কঠিন কঠিন জিনিস হয় এটা
মানে আবেগটা কোন
পর্যায়ে আমি সেটাই চিন্তা করছি যে কি আবেগ
কোন পিকে আছে আবেগটা
একদম ফুল পিকে তখন
ফুল পিকে
বলো তারপরে
তো তখন ও বললো যে আমার বাবা যদি কখনো বাসায় থাকে ফোনটা বাসায় থাকে আমি ফোন দিব আপনি কখনো এই নাম্বারে ফোন দিবেন না
আচ্ছা
তো ও কখনো রাতে কথা বলতে পারতো না সকাল থেকে স্কুল টাইম এবং ওই বিকাল 5টার সময় ওর বাবা আবার গ্রামে বা কোথাও চার দোকানে আড্ডা দিত গ্রামে যেগুলো হয় আর কি রাত্রিবেলায় তো ওইখানে চলে যেত আমি দিনে আর কথা বলতে পারতাম না তো বিষয়টা হয়তো কি ও কথা বলতো কিভাবে ও আমাকে ফোন দিত ফোন দিলে আমি ফোনটা কেটে দিতাম ততক্ষণে ও ডায়াল কলের নাম্বারটা ডিলিট করত তারপরে আমি যখন কথা বলতাম ও আশেপাশে তাকাইতো সবার দিকে যে কেউ এখানে আছে কিনা তো তারপরে ওইখান থেকে ও যখন কেউ আসতো তখন ফোন কেটে দিয়ে আবার হচ্ছে আপনার ওই রিসিভ কলের নাম্বারটা ডায়াল করে মানে ডিলিট করে তারপরে ফোনটা রাখতো
মানে কোনো প্রমাণ রাখতো না
নাম্বারটা সেভ করাও ছিল না এইরকম একটা অবস্থা ছিল তো আর কেউ দুনিয়ার কেউই টের পেত না যে আমার সাথে কথা বলে তো একবার ওর বোন ওরা মানে কিছু হয়তো বা এইভাবে লুকোচুরি কয়দিন হয় টের তো পাওয়াই যায় তো ওর বোন একদিন কি করলো ও অনেক বুদ্ধিমতী ছিল গুরু অনেক বুদ্ধি ছিল ওর ও একদিন কি করলো ওর বোন বললো যে তুই কি কারোর সাথে কথা বলিস বললো না তো বললো যে ওরা মনে মনে চালাকি করে ওর বোনের ফোনটা মানে ও তো যার তার ফোন দিয়ে ফোন দিত নিজের ফোন ছিল না ওর বোনের ফোনটা টেবিলে রেখে চলে গেছে চালাকি করে তো ও কি করছে ফোনের লাস্ট যে কলের যে লিস্টটা মানে কত কয় সেকেন্ড কথা বলা হয়েছে ওইটা ফলো করছে আগে তারপরে আমাকে মিস কল দেওয়ার পরে আমি যে কোনো নাম্বার থেকে মিস কল দিলে আমি ব্যাক করতাম ব্যাক করার পরে কথা বলার পরে ও বললো কি ফোনটা কেটে দিয়ে আপনি আর একটা ফোন দেন বললাম কেন পরে বললো 13 সেকেন্ড হলে আমি কেটে দেবো
কি ব্রেন তুমি চিন্তা করো পূর্ণতা মানে বয়ফ্রেন্ড ফোন দিচ্ছে এবং মেয়ে টের পেয়ে গেছে যে এখানে আমাকে ধরা খাওয়ানোর একটি প্রক্রিয়া চলছে সে আগে ডায়াল লিস্ট থেকে লাস্ট কল ডিউরেশন দেখে নিল, কথা বলা শেষ, দেন প্রেমিককে বললো তুমি আবার আর একটা কল দাও, আমি 13 সেকেন্ড না ধরে থাকবো, যদি ক্রস চেক করলে ধরা পড়ে 13 সেকেন্ডই ছিল। ভাই সালাম তোমাদের, কি বুদ্ধি ভাই, এইসব বুদ্ধি আমাদের জীবনেও ছিল না, বিলিভ মি,
মোবাইলই তো ছিল না, ডিউরেশনের বুদ্ধি করতে থাকবে।
ছোটবেলা যাও টুকটাক প্রেম করার চেষ্টা করতাম, প্রথম দিকে কল টল দিতাম, আম্মা যখন টের পেয়ে গেল তখন তো ল্যান্ড ফোন ছিল, তালা মেরে যেত, তালা মেরে যেত ভাই, কল করতে গেলে দেখি তালা দেয়া,
অদ্ভুত।
তারপরে
তো তারপর আমি চিন্তা করলাম যে যা কথা চলতেছে এভাবে চলতে চলতে একটা পর্যায়ে কি হইল, এভাবে তো অনেকদিন চলতেছে, ও খুব কষ্ট করে ফোন দিত, আর ওর সাথে কখনো না এমনি দেখা করতে পারতাম না, তো যখন দেখা করার ইচ্ছা থাকতো তখন কি করতাম, ওকে ফোন দিতাম, ও বলতো কি আমি বিকাল 5টায় আমার দরজার সামনে দাঁড়াবো, তোমার আসতে হবে। তো এরকম একটা পরিস্থিতি যদি 5টা 1 বেজে যেত তাহলে যাই দেখতাম যে দাঁড়ানো নাই, 5টা থেকে 5টা 1 ওই 60 সেকেন্ড ওইখানে দাঁড়ানো থাকবে।
আচ্ছা,
তো আমার বাড়ি থেকে ওর বাড়ির, মানে নানা বাড়ি থেকে ওর বাড়ির দূরত্বটা প্রায় 40 মিনিটের মতো রাস্তা পায়ে হেঁটে গেলে, তো আমি ওইটা 20 মিনিটে খাবার করতাম, মানে ইরিধানের ক্ষেতের ভিতর দিয়ে কোনাকুনি দৌড়াইতাম,
কোনাকুনি দৌড়ালে কি হয়
রাস্তা শর্ট হয়ে যায়,
ও আচ্ছা আচ্ছা,
মানে রাস্তা ঘুরে গেলে 40 মিনিট,
বুঝতে পেরেছি, কোনাকুনি যাওয়া যেন দ্রুত চলে যায়,
আমি আজকে অনেক কিছু শিখছি,
আমিও শিখছি, আমিও কোথাও গেলে এখন কোনাকুনি যাবো,
আমিও যাব,
বিশেষ করে পালানোর সময়। আচ্ছা, তারপরে ইমরান,
তো ওইভাবে চলতে চলতে হঠাৎ মানে ওর খুব কষ্ট হইতো, যখন ফোন করতো ফোন করলে দেখতাম যে ওর অনেক ঝামেলা, কোনোভাবেই যোগাযোগ করতে পারে না, ওর বাবা দেখা গেছে ফোনটা পকেটে রাখতো কিন্তু ঘরে রাখতো না, ও তো কথা বলতে পারতো না। এদিকে আমাদের টেস্ট পরীক্ষা চলে আসলো, তো আমার ফোনে একটা সিম ইউজ করা যেত, তো পরীক্ষার পরে আমি কি করতাম বাবাকে ফোন দিতাম, ফোনতে বলতাম যে বাবা পরীক্ষা ভালো হয়েছে, এখন কিন্তু আমি ফোনটা বন্ধ করে ঘুমাবো, আমাকে যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে, এই বলে ফোনের সিমটা চেঞ্জ করে ওকে ফোন দিতাম, যাতে আর কি আমাকে দুনিয়ার কেউ খুঁজে না পায়, বাবা ফোন দিবে তাছাড়া আর কেউ ফোন দিবে।
তোমার এই কথা শোনার পর আমাদের যে সকল আঙ্কেল আন্টিরা শুনছে, যতই মেয়ে বলুক বাবা আমি ঘুমাবো, বাবা ফোন দেবেই এরপর থেকে। তারপর
তো তারপর আমি এইভাবে কথা বলতাম, আমার কেউ টের পেত না, তো আর আমি কখনো মানে গাড়িতে চড়তাম না, কারণ কি ওর তো কোনো টাইম টেবল ছিল না, ও যে কোন টাইমে ফোন দিবে তার তো কোনো গ্যারান্টি নাই, কারণ ওর চারদিকের সবকিছু দেখে ওকে ফোন দিতে হবে, কারণ কেউ নাই বা আশেপাশে কেউ থাকছে না, ফোনটা পাচ্ছে ঘরে কেউ নাই, এই সময়ে ওকে ফোন দিতে হবে, আবার ফোন দিয়ে একটু কথা বলে লিস্টগুলো চেক করতে হবে, অনেক ঝামেলা। তো এদিকে চলতে চলতে অনেক দিন চলে যায় আমাদের রিলেশনটা, তো আমার এর মধ্যে আমার মনে হচ্ছে যে আমি কি করতেছি, রিলেশন করতেছি, আর আর একটা বিষয় হচ্ছে কি গুরু, গ্রাম অঞ্চলে বিশেষ করে ক্লাস 9-10 উঠলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার একটা ধুম পড়ে যায়, তো প্রত্যেক দিন ওর বাড়িতে বিয়ের প্রপোজাল আসতেই থাকে, যেটা আমার কাছে খুব খারাপ লাগে। এখন আমি কি করব, এখন আমি যদি সাধারণত মানে ম্যাট্রিক পাশ করে 1 বছর লাগবে, তারপরে যদি আমি একটা টেকনিক্যাল বা ডিপ্লোমা করি তাতে প্রায় 4 বছর লাগবে, কিন্তু ওর হাতে সময় আছে, ও বলছে যে আমি বড়জোর 3 বছর সময় দিতে পারবো না, 2 বছরের মতো সময় দিতে পারবো, আমি এখন কি করব, এখন এদিকে আমার লক্ষ্য পূরণ করব নাকি ওকে, আর ওকে ছাড়া মানে এরকম একটা পরিস্থিতি যে আমার থেকে ওর বেশি বুদ্ধি তো আছেই, প্লাস আমার আমার মনে হচ্ছে যে ও মনে হয় আমাকে একটু আমার থেকে বেশি ভালোবাসে।
আচ্ছা,
তো মানে আমাকে অনেক অ্যাডভাইস দিত, রাতে কোথাও যাওয়া যাবে না, এরকম অনেক ছিল, ওর কথাগুলো আমি শুনতাম, ভালোই লাগতো, আর ওকে নিয়ে কেউ কোনো কিছু বললে আমি ওইটা সহ্য করতে পারতাম না, ওইটা আমার কাছে খারাপ লাগতো, বন্ধুরা দুষ্টামি করতো ওইটা আমি সহ্য করতে পারতাম না, ওদেরকে না করতাম যে ওকে নিয়ে কিছু বলবি না। তো হঠাৎ করে আমার মনে হলো কি পড়াশোনায় মাইন্ড ওইভাবে সেট আপ করতে পারছি না, আবার এদিকে টাকা পয়সা বাবা হিসাব করে দিচ্ছে, কি করব, ওই ওর সাথে ফোনে কথা বলতে, ফোনে কথা বলতেও কিন্তু দারুণ একটা মানে ভালোই খরচ হয়, তো আমি ভাবলাম যে মোটামুটি যেহেতু আরো ফেব্রুয়ারিতে পরীক্ষা, তো আমি মোটামুটি ঢাকায় চলে যাই, আমার বাবা মার কাছে থাকলে হয়তো বা আমি একটু ভালোভাবে পড়াশোনা করতে পারবো, 1 মাস পড়াশোনা করি, জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারিতে এসে পরীক্ষাটা দিব, তো আমি ব্যাগটা কাপড় সবকিছু গুছিয়ে ঢাকায় চলে যাই, ঢাকায় চলে আসি। তো ঢাকায় আসার পরে হয় কি, 7-8 দিন যাওয়ার পরে গুরু আর তো থাকতে পারছি না, ও ফোন করে বলছে কি আচ্ছা একটা কাজ করবা, কি এখানে একটা কথা বলি, ও কিন্তু আমাকে শুরুতে আপনি করে বলতো, ওইখান থেকে তুমি টানতে আমার অনেক কষ্ট হয়েছে।
আচ্ছা,
অনেক কষ্ট হয়েছে। তো ও বললো যে তুমি কি ঢাকায় আমার সাথে দেখা করতে পারো আজকে, তো আমি বললাম এখন কি হবে সম্ভব, 11টা বেজে গেছে আর হরতাল চলছে, তো এখন তো সম্ভব না, 5টার মধ্যে দেখা করতে হবে, আর আমাদের বাড়ি যেহেতু ফরিদপুরে, তো ওইখানে ট্রলার বা ছিপোর্ডে যেতে হবে, এটা আবার সন্ধ্যার সময় যাওয়া যায় না, আর হরতাল কি হবে? তো বললো যে মানুষ ভালোবাসার জন্য সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আসতে পারে, আর তুমি এতটুকু ঢাকা থেকে আসতে পারবা না। তো কথাটা আমার মানে কথাটা আমার ইগোতে লাগলো। বললাম যে ঠিক আছে এখন কি করা যায়। তো আমি আমার এক বন্ধুকে বললাম যে তুই আমার বাবাকে ফোন দিয়ে বলবি যে আমি ইমরানের টিচার বলছি, ইমরানের একটা ফর্ম ফিল আপ করছে ওইখানে একটা সমস্যা হয়েছে, ওকে 2000 টাকা দিয়ে আজকে বিকাল 4টার মধ্যে স্কুলে আসতে বলেন।
আচ্ছা ইমরান একটু আসতে, মানে একটু মানে কারণ আমার মানে শ্রোতাদের হয়তো অনেক সময় শুনতে একটু প্রবলেম হতে পারে, কারণ যেহেতু টেকনিক্যাল বিষয় একটু আসতে।
তো আমাকে বললো যে তুমি আমি আমার বন্ধুকে শিখাই দিলাম যে তুই একটা কাজ কর আমার বাবাকেই বলবি। তো আমার বাবাকে ফোন দিয়েছে বন্ধু যে ইমরানের একটা সমস্যা হয়েছে, তুমি একটা আপনি ওকে আজকে 2000 টাকা দিয়ে পাঠাই দেন 4টার মধ্যে। বাবা তো রেগে মেগে আগুন, এখন কিভাবে পাঠাবো। তো বাবা আমাকে পাঠাই দিল, গাড়িতে উঠাই দিল, অনেক কষ্টে আসলাম। আসার পরে আমি আমার খালাতো ভাইকে ফোন দিছি যে তুই একটা কাজ কর, তুই সাইকেলটা নিয়ে বাইরে চলে আয়, আর আমার মামাতো ভাইকে ফোন দিয়ে বলছি যে আমার ব্যাগ কাপড় চোপড় নিয়ে তুই বাড়িতে চলে যাবি, আমি চলে যাব হচ্ছে ওর বাড়িতে দেখা করার জন্য। তো ওইখান থেকে যখন যাচ্ছি যেতে যেতে এখন তো সাইকেল নিয়ে রাস্তা ঘুরে যেতে হবে, তো অর্ধেক পথ যাওয়ার পরে হচ্ছে কি সাইকেলের চেনটা ছিঁড়ে গেছে। এখন ও যে টাইমটা দিয়েছে ঠিক 5টা বাজে, তো 5টা একে গেলে তার ওর দেখা যাবে না। তো আমি কি করলাম, জুতা খুলে ফেললাম, শার্টও খুলে ফেললাম, খালি স্যান্ডো গেঞ্জি পরা, যে মানে দ্রুত দৌড়াতে হবে,
আর কিছু খোলনি, ইজ্জত ছিল।
তো আমার ভাইকে
তুমি যেভাবে কলা শুরু করছিলা রাব্বানি লজ্জা পেয়ে গেছে। আমরা অনুষ্ঠানটাকে অনেক বেশি মজা করছি, কারণ আজকে যেহেতু বললাম যে আমরা সবাই তরুণ হয়ে গেছি, তো কথাবার্তা গুলো আমরা একটু মজা মজা করে বলার চেষ্টা করছি।
তো আমি যখন ওর বাড়িতে পৌঁছালাম, তো ও দেখে আমাকে দেখে আমি কখনো ওইভাবে দেখিনি, ও দেখতো আমাকে জাস্ট এক মিনিট পরে। আমি কি করতাম, ওদের বাড়ির সামনে দরজায় দাঁড়াইতো, আমি ওইখান থেকে যাওয়ার পথে হয়তো কি আমি ফিরে আর তাকাইতাম না, মানে ওর দিকে তাকাই রাস্তাটা ক্রস করে দিতাম, এইটুকুই দেখা হইতো।
এতটুকু দেখার জন্য ঢাকা থেকে তুমি ফরিদপুর গেলা?
হ্যাঁ, মানে এরকমই দেখা হইতো। তো ওই দিন ও আমাকে দেখে, আর ও থাকতো কোথায়, বাড়িতে যে উঠান থাকে সাধারণত কিন্তু বড় একটা উঠানে থাকে গ্রামের বাড়িতে, তো ওই উঠানে থেকে ও দরজার সামনে দাঁড়ায় থাকতো, আমি রাস্তায় থাকতাম, অতটুকুই দেখতাম। তো ওই দিন ও কি করলো, ও যেই ফেরিওয়ালা ওই যেখানে দাঁড়ানো ছিল একটা গাছের গোড়ায়, ও ওইখানটাতে চলে আসে যে আমি সত্যি এত দূর চলে আসলাম সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে। তো ও বলল যে ও দেখে আমাকে দেখে মানে চোখ দিয়ে পানি টলটল করে বেরিয়ে গেছে। তো ওইখানে লোকজন জড়ো হয়ে যাবে, রাস্তা আমি চলে আসি, আমি আর ওইখানে দেরি করি না। তো ও আমাকে পরবর্তীতে পরদিন ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে যে তোমার আমি বলছি দেখে কি আসতে হবে, না আসলেও তো হইতো। তাই বললাম যে না আসছি, তুমি বলছো আসতে তো হবেই। তো তখন এইভাবে চলতে চলতে এভাবে কথা বলা চলছে, আমাদের কোনো সমস্যা নেই, একটাই সমস্যা ওর খালি মানে শুধুমাত্র বিয়ের পেরা ওর বাড়ি থেকে। আর আমার বন্ধুরা অনেক দুষ্টামি করতো, মাঝে মাঝে ওর বাবার নাম্বারে ফোন দিত, ফোন দিয়ে আবার কি করতো, বন্ধুরা অনেক সময় গিয়ে ওদের বাড়িতে গিয়ে বলতো যে আপনারা নাকি বড়ই বিক্রি করবেন বা কবুতর বিক্রি করবেন, মানে ওর সাথে দেখা করার জন্য বন্ধুরা দুষ্টামি করে যাইতো। ও আমাকে ফোন দিয়ে বলতো যে তোমার বন্ধুরা এসে এরকম এরকম করে, এটা কি ঠিক, তা আমি ওদের বারণ করতাম। তো হঠাৎ করে আমি আমি কিন্তু আগেই বলেছি যে ও যে কোনো সময় ফোন দিতে পারে, এই জন্য আমি কি করতাম সব সময় ফোনটা অন রাখতাম, আমি গোসল করতে গেলেও ওই ফোনটা মানে মানে সাউন্ডটা বাড়াই দিয়ে ওই যেখানটাতে গোসল করছি তার সাইডে রেখে দিতাম যে কখন ও ফোন দিবে। তো একটা সময় ও হঠাৎ করে ফোন দিয়ে বলে কি তোমাকে একটা কথা বলার ছিল, আমার একটু ভয় হচ্ছে কথাটা বলবো কিনা, আমি বলো সমস্যা নেই। তো বললো কি আমাদের মসজিদের একটা ইমাম মানে একটা হুজুর ছিল, ও এখানে লজিং থেকে পড়াশোনা করত, ওর নাম হচ্ছে অহেদ, ও আমাকে পছন্দ করত, অনেক পছন্দ করত। আর এমন একটা বিষয় যে ওকে প্রত্যেকদিনই হয়তো দুই একটা বিয়ের প্রপোজাল আসে এবং দুই একটা প্রেমের প্রস্তাবও আসে, অনেক সুন্দরী ছিল। তো তো এখন বলতিছে মানে ও ওইটা বলার পরে আমি বললাম যে তারপরে কন্টিনিউ বলে যাও, আমার কাছে আরো ইন্টারেস্টিং মনে হলো, আর একটু জেনে নেই, আমার গার্লফ্রেন্ডকে অনেকে প্রপোজ করে আমার কাছে ভালো লাগছে। সেতু আমি তো এখন ঢাকায় চলে আসছি, আমি মোটামুটি একটা জব করি, একটা বাসা নিছি, তুমি চলে আসো। আমি বললাম তুমি চলে আসো মানে তুমি কি ওকে এরকম কোনো কথা দিয়েছ কি না যে আমি চলে যাব? তো বলে কি না এরকম কোনো কথা দেয়নি, আমি কখনো রাজি হইনি। তা আমি বললাম যে ঠিক আছে তুমি যখন রাজি হও নাই তাহলে পরে এখন কি করবা? তখন ও বলতেছে যে ও সবার সাথে মানে ওর বাবা মা এবং ওর চাচা চাচি সবাইকে ফোন দেয়, ফোন দিয়ে বলে সেতুর সাথে একটু কথা বলবো। তা ওনা ওইভাবে ব্যাপারটা দেখে না যে ঠিক আছে কথা বলুক, কথা বলতেই পারে না কি কারণ আমি এটা জানি না, জানার চেষ্টাও করিনি কখনো। তো হঠাৎ করে ও বলে কি যে এই ছেলেটা আমাকে খুবই ডিস্টার্ব করছে, ও চাচ্ছে যে ওর সাথে আমি চলে যাই। তো আমি বললাম যে আমার মাথায় আর কিছু আসছে না। তো আমি বললাম কি তোমার বিষয়টা আমার জানা উচিত, তুমি ওকে কি বলেছিলে? তখন মানে তুমি যদি ওর সাথে প্রপোজ বা রাজি হয়ে থাকো তখন তো আমি তো এখন হচ্ছে থার্ড পার্সন। তো ও বলো কি না এরকম কিছুই না, আমি ওকেই শুধু ভালোবাসি, মানে ওকে এই রকমের কোনো কিছুই বলি নাই, আমি তোমাকে ভালোবাসি। তা বললাম যে তাহলে ওকে বলো যে আমার বয়ফ্রেন্ড আছে, আমি কিভাবে তোমার সাথে যাব, আমি কি তোমার সাথে এরকম কোনো কিছু বলছি? তখন ও বলে, বলার পর ওই ছেলেটা এত এইরকম বিহেভ করে যে বলার বাইরে, ও বলে যে তোর সাথে আমার কিছু খারাপ ছবি ছিল এবং তোর সাথে আমার ঘনিষ্ঠ কিছু মানে এভরিথিং এগুলো তো আমি এগুলো গ্রামে এসে সবাইকে ছড়িয়ে দেব, আমি এগুলো ছড়িয়ে দিয়ে বলবো যে তুই আমার সাথে রিলেশন করে এখন আমার সাথে দুর্নীতি করছিস, এটা মানে আমি তো। ও খুবই ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ফোন দিয়ে কান্নাকাটি করে আমার কাছে। আমি তো আমার মাথা পুরো হট হয়ে গেছে যে তুই ও কান্নাকাটি করছে এটা তো আমি সহ্য করতে পারি না। তো আমি কি করলাম, আমি বললাম যে ওই ছেলেটার নাম্বারটা তুমি তোমার বাবা মাকে বলো বিষয়টা। তো বললো কি বাবা মাকে বলে কোনো লাভ হবে না, বাবা মা ওর কথাই বিশ্বাস করবে। তো তখন ওই ছেলেটা বললো কি ওই ছেলেটাকে আমি ফোন দিই। তো ফোন দেওয়ার পর ওই ছেলেটা কি করলো, ওই ছেলেটা আমার সাথে এরকম বিহেভ করবে আমি আশাও করিনি। আমি এখানে অনেক হুজুররা বা অনেকে মাদ্রাসার লাইনে অনেক লোক শুনছে, তাদেরকে রেসপেক্ট রেখে তাদের প্রতি সম্মান রেখে বলছি, উনি তো একজন ইমাম সাহেব, ওনার পিছনে নামাজ পড়ে মানুষ, উনি যে এই ধরনের কথা বলতে পারে আমি আশাও করিনি। তো উনি অনেক খারাপ বিহেভ করার কারণে আমি বললাম কি আমি এখান থেকে ঠিক আছে আপনি যা পারেন তাই করেন। তো আমি ওর বাবা মাকে ফোন দিই, ফোন দিয়ে বলি যে আপনার মেয়ে কিন্তু একটা সমস্যার মধ্যে আছে, আপনারা কি করতে চান? তখন বলল যে কি সমস্যা বলো। আমি বললাম যে আপনার সাথে একটু কথা বলা দরকার, অহেদ নামের একটা ছেলে আপনার মেয়েকে ডিস্টার্ব করছে। তখন বলল কি যে অহেদকে নিয়ে কথা বলার সাহস তোমার কি করে হয়, তুমি জানো অহেদ কে?
সেতুর বাবা বলল,
বাবা বলছে। তখন আমি বিষয়টা বুঝতে পারলাম যে সেতু কেন বলছে যে আমার বাবা মাকে বলে কোনো লাভ নেই, মানে ওটা ওই ছেলেটাকে অনেক ভালোবাসত।
আচ্ছা,
তো আমি বললাম এখন ও ওই ছেলেটার সাথে কন্টিনিউ কথা বলে। ও বলল যে তুমি একটা কাজ করো, তুমি ঢাকায় চলে যাও, পড়াশোনা করার দরকার নাই, তুমি ঢাকায় চলে যাও, আমার পরীক্ষা চলতেছে তখন, তুমি ঢাকায় চলে যাও, আমি ঢাকা থেকে এসে তোমার মানে ঢাকায় পরীক্ষা শেষ করে ঢাকায় চলে যাও, আমি দেখি ওর সাথে কথা বলে কয়দিন কন্টিনিউ করতে পারি, তারপরে আমি আবার ঢাকায় চলে যাবো তোমার সাথে।
সেতু বলছে,
সেতু বলছে।
আচ্ছা, এক্ষেত্রে আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। ইমরান, প্রিয়শ্রোতা, আপনার শুনছেন বৃহস্পতিবারে ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন এবং আজকে ভিন্ন আয়োজন ভালোবাসার বাংলাদেশে, যেখানে সাথে আছে আমি আপনাদের ভালোবাসার গুরু এবং আমার সাথে আছে তিনজন মানুষ, ইমরান, রাব্বানি এবং বিজয়। আমরা তিনজন বা মানুষের কৈশোর বয়সের যে ভালোবাসা সেই ভালোবাসার কথা শুনছি, অর্থাৎ আজকে বলা যেতে পারে যে কৈশোরের যারা আছেন, যারা কৈশোরের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, অর্থাৎ কিশোর এবং কিশোরী যারা আছেন, তারা হয়তো আজকে এই তিনজন মানুষের কৈশোরের ভালোবাসা শুনে অনেক কিছু বুঝতে পারবে যে তারা আসলে যে পথে যাচ্ছে সেই পথটা আসলে কতটা মসৃণ। ছোট্ট একটি বিরতির পর আমরা ফিরে আসবো, আগামী পর্বে আপনি আমন্ত্রিত, কিন্তু তার জন্য যা করতে হবে আপনার ভালোবাসার কথাটি আমাদেরকে পাঠাতে হবে, ওজি স্পেস হ্যাপি নাম লোকেশন মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260 এই নাম্বারে, এবং যদি কষ্টের কথা হয়ে থাকে তাহলে লিখতে হবে ওজি স্পেস স্যাড দেন আপনার নাম লোকেশন এবং মোবাইল নাম্বার, পাঠাতে হবে 16260 এই নাম্বারে। ছোট্ট একটি বিরতির পর আমরা এসে শুনব ইমরানের বাকি ভালোবাসার কাব্য।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
সবার কাছেই তো এই নাম্বার, এনা মিনা টিনা
নাম্বার না, নেটওয়ার্ক ট্যাগ করো, এয়ারটেল এ সোয়াইপ করো, সোয়াইপ করো, খুব সহজে নাম্বার না পাল্টে, চলে আসো এয়ারটেল এ, চলে আসো এয়ারটেল এ,
মাত্র 38 টাকা রিচার্জে 3 GB সবচেয়ে কম খরচে দুর্দান্ত নেট চালাও, বিস্তারিত বিডি.airtel.com, এয়ারটেল।
এখন প্রাণ সরিষার তেলের প্রতিটি এক লিটার ও পাঁচশো মিলি বোতলের সাথে একটি আকর্ষণীয় মেলামাইন চামচ একদম ফ্রি।
ইন্টারনেটে নাই অপরাধ না?
আচ্ছা, তোমার জন্য মিনিট ইন্টারনেট সব।
এখন মিনিট কিনলে ইন্টারনেট ফ্রি।
বেশি দিয়া চ্যাম্পিয়ন বাংলালিংক দিচ্ছে 43.75 মিনিটের সাথে ইন্টারনেট এবং SMS ফ্রি।
সব শেষে চাকরি লাগবে, কোন ইউনিভার্সিটিতে যে ভর্তি হই?
আরে দোস্ত, তুই এখনো ভর্তি হস নাই? আমি তো দেশের প্রথম টেকনিক্যাল ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আসলাম।
সব বাদ দিয়ে এখানে কেন?
সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই তো।
ঠিক আছে, তাই বলে
সেন্ট্রাল ইউনিভার্সিটি সব প্রোগ্রামই জব ওরিয়েন্টেড এন্ড ইন্ডাস্ট্রি ড্রিভেন।
ও তাই, তাহলে আমি কিভাবে যোগাযোগ করব?
চলে যা মিরপুর 14 ঢাকা আমাদের ক্যাম্পাসে, অথবা ব্রাউজ করতে পারিস আমাদের ওয়েবসাইট cust.edu.bd অথবা facebook.com/cust বাংলাদেশ।
বলেছিলাম আবারও ফিরে আসব, বলেছিলাম আবারও ভালোবাসার পথে হাতে হাত ধরে হাঁটব। সময় এসেছে আবারও সেই দিনগুলোকে ফিরিয়ে আনার, সেই সময়কে আবারও নিজের করে নেওয়ার, কে আমি? সব উত্তর মিলবে আসছি বৃহস্পতিবার।
দি অরিজিনাল গুরু গুরু ইজ ব্যাক।
হ্যালো, চেক চেক, মাইক টেস্টিং, 1 2 3, সব ঠিক আছে?
ওস্তাদ সব সেট, আপনি শুরু করেন।
ভাইয়েরা আমার, বোনেরা তোমার, আসছে প্রতি শুক্রবার, হ্যাঁ ঠিক শুনেছেন, শুক্রবার, বন্ধু বান্ধবী পরিবার আর আপনার পরাণ পাখি যান সবাই মিলে শুনতে পাতুন আপনার গান।
ওস্তাদ শুনবটা কি?
শুনবো ভালোবাসার রঙিন চশমা, বন্ধুদের প্যারা, সবাইকে ম্যানেজ করতে বুদ্ধি লাগে টেরা, সাথে গান বাজনা ধুমধারাক্কা, তারকার সাথে জম্পেশ আড্ডা।
কিন্তু ওস্তাদ আমাদের কথা বলবো কই আর শুনবো কই?
ঢাকা FM 90.4 সবার জন্য আনছে এবার
কি কি কি।
হ্যালো চেক, এখন থেকে প্রতি শুক্রবার রাত 9টায় আমি বাসমা থাকবো হ্যালো চেক নিয়ে। হ্যালো চেক, এবার বলো।
ঢাকা এসে সেই কাল আর এই কাল,
সেই কাল।
দোস্ত চল আজকে বাসায় চাইনিজ খাওয়া পার্সেল করে নি।
এই কাল
দোস্ত, লেটস হ্যাভ আ পিৎজা স্লাইস, অ্যাপে হোম ডেলিভারি অর্ডার দে।
ঢাকা এসে সেই কাল আর এই কাল।
ক্ষমতায়নের প্রথম শর্ত বই প্রকাশ। কল রাশেক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার কথা তুলে ধরতে পারবে এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে গিয়ে যাওয়া। টেলিফোন হাতে নিন অ্যান্ড দেন কল রাশেক। কল করুন 09611444222। ঢাকা FM 90.4।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। প্রজন্মের সমস্যার কথা জানতে চাই, শুনতে চাই। কল রাশেক প্রতি শুক্রবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
যখন আমার 7 বছর বয়স তখন আমার মা মারা যান।
ওর যখন বিয়ে হয়ে যায় ভাবছিলাম কি লাভ এই জীবন রেখে।
সংসারে অভাবের কারণে একদিন ক্যাশ থেকে টাকা চুরি করলাম।
হাই রে জীবন, শেষ বয়সে এসে দেখলাম আমার স্বামী আরেকটা বিয়ে করছে।
জীবন কখনো কখনো খুব কঠিন, আর এই জীবনে চলার পথে আমাদের পেরুতে হয় অনেক রকমের বাধা। তারপরেও জীবন চলে জীবনের গতিতে, কোনো কিছুই থামিয়ে রাখতে পারে না আমাদের, আমরা ঘুরে দাঁড়াই। আর এইসব ঘুরে দাঁড়ানোর গল্প নিয়েই বি পজিটিভ শুনুন শান্তর সাথে প্রতি সোমবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
ফিরতে হলে রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
টাইম চেক, এখন সময় রাত ১২টা।
সবার সাথে 90.4 শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে।
বছরটিকে স্মরণীয় রাখতে দ্য রাজ নিয়ে আসছে ১২ দিনের বিশেষ ক্যাম্পেইন 12-12। পহেলা ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১২ই ডিসেম্বর পর্যন্ত, যেখানে আপনার জন্য থাকছে সর্বোচ্চ 77% পর্যন্ত ডিসকাউন্ট। তার সাথে আরো থাকছে দ্য রাজ মল, কালেক্টেবল ভাউচার ও শেক শেকের মতো নতুন তিনটি ফিচার। উপভোগ করতে এক্ষুনি ডাউনলোড করুন দ্য রাজ অ্যাপ। বছরটিকে স্মরণীয় রাখতে দ্য রাজ নিয়ে আসছে ১২ দিনের বিশেষ ক্যাম্পেইন 12-12। পহেলা ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১২ই ডিসেম্বর পর্যন্ত, যেখানে আপনার জন্য থাকছে সর্বোচ্চ 77% পর্যন্ত ডিসকাউন্ট। তার সাথে আরো থাকছে দ্য রাজ মল, কালেক্টেবল ভাউচার ও শেক শেকের মতো নতুন তিনটি ফিচার। উপভোগ করতে এক্ষুনি ডাউনলোড করুন দ্য রাজ অ্যাপ।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ।
দি অরিজিনাল গুরু গুরু ইজ ব্যাক।
ছোট্ট কথা বলে লম্বা একটি বিরতির পর আবারও ফিরে এলাম। আমি আপনাদের ভালোবাসার গুরু, লাভ গুরু, রাজীব সরকার, রাজগুরু যে যায় নামে বলুক না কেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বৃহস্পতিবারের ভালোবাসার বিশেষ আয়োজন ভালোবাসার বাংলাদেশ, যেখানে আছে আমার সাথে আজ তিনজন বন্ধু, ইমরান, বিজয় এবং রাব্বানী। আমরা কথা শুনছিলাম ইমরানের ভালোবাসার গল্প। ইমরান, তারপরে
তো তারপর আমি ওকে বললাম যে ছেলেটার সাথে তোমার আর কথা বলার দরকার নেই, আমি ওটা সহ্য করতে পারছিলাম না। তো তারপর ওই ছেলেটা কি করে, কথা বলা বন্ধ করে দিলে ও কিছু ছবি এবং কিছু মানে বাজে ইয়া গ্রামে ছড়ায় দেয়। পরে ওর বাবা আমাকে ফোন দেয় যে এরকম এরকম আমার মেয়ের সাথে এরকম হইলো, তা তুমি কি তোমার কাছে কি অহেদের নাম্বার আছে, আমার সাথে একটু যোগাযোগ করাই দিবা। আমি বললাম যে কেন, আপনাকে তখন না বলেছিলাম? তো তখন ও বলল যে আমি তোমার সাথে পালাই যাব, এটা ফাইনাল।
সেতু
যে আমি তোমার সাথে পালাই যাবো, এটা
তোমাদের পরীক্ষা শেষ
না? আমার পরীক্ষা চলছে, আমার পরীক্ষা শেষ হলে ও পালাই যাবে।
মানে কি পরীক্ষা চলছে তখন?
এসএসসি পরীক্ষা চলছে।
এসএসসি চলছে,
চলছে রানিং।
আচ্ছা,
আমি এই প্রেশারের মধ্যে পরীক্ষা দিচ্ছি। তো তখন এর মধ্যে আমার মামিকে আমি বললাম বিষয়টা যে এরকম এরকম ওর সাথে আমি পালিয়ে যেতে চাই। তো আমার মামি বলল কি, এটাকে আমি সমর্থন করি না, পালায় যাবা। আর ও আমাকে বললো যে তুমি ঢাকায় গিয়ে একটা কিছু করো, যাতে তুমি কিছু একটা মানে আমি গিয়ে আমরা একসাথে থাকতে পারি। তো বললো কি যে তুমি ঢাকায় চলে যাবা, কি করবো এখন, মামি বললো। তা আমার মামি আবার আমার মাকে ফোন করে জানিয়ে দেয় বিষয়টা যে ইমরান কিন্তু এরকম কিছু একটা করতে যাচ্ছে। তো আমি আবার ওকে ফোন করে বললাম যে আমি যে ঢাকায় যাব, আমি কি করবো, আমার তো কোনো ক্যাপিটাল বা কোনো কিছু নাই। তো ও বললো কি তুমি আমার সাথে একটু দেখা করো। তো একদিন রাতে আমি ওর সাথে দেখা করতে গেলাম। তো আমি বললাম যে তোমার কাছে তো মোবাইল থাকবে না, আমি তোমাকে দেখবো কি মানে বুঝবে কি করে আমি চলে আসছি? তো ও বললো কি আমার পায়ের বুড়ো আঙ্গুলের সাথে রশি বেঁধে আমি ওটা জানালা দিয়ে বাইরে দিয়ে দেবো, তুমি এসে ওই জানালার রশিটা ধরে টান দিলে আমি বুঝতে পারবো যে তুমি চলে এসেছো। তো তখন ওইভাবেই ঢুকলাম।
একটু হজম করতে দাও, পায়ের বুড়ো আঙ্গুলের সাথে রশি বেঁধে জানালাতে ফেলে দেবো, ওই রশি নিচে ঝুলবে, হাওয়ায় দুলছে, তারপর তুমি এসে ওটা ধরে টান দিলা আর তুমি আসো কেন? মানে আমি ভিজুয়াল করছি যে মেয়েটার পায়ে, মেয়েটার পায়ে দড়ি জানলাদের টপাক করে ফেলে দিল, হাওয়ায় দুলছে আর হচ্ছে ইমরান টারজান হয়ে ঝুলছে। মানে তোমার গল্পে মানে
কিছু বাকি নাই,
কোনো কিছু বাকি নাই, রশি দাও, কোনা কোনি যাও, যাওয়া যায়, ঠিক আছে। তারপর
তো তারপর আমি ওইখান থেকে যাওয়ার পরে আমি গেলাম, গেলাম পর ও গলার চেনটা খুলে দিয়ে দিল, ওর গলায় একটা স্বর্ণের চেন ছিল।
আচ্ছা,
হ্যাঁ এইটা নিয়ে। তো আমি বললাম যে না, এটা আমি নিতে পারবো না। তখন ও বললো যে আমি আপনাকে দিছি, এটা এটা তোমার, এটা আমি নিতে পারবো না। তো আমি চালাকি করে কি করলাম, আমি বললাম যেহেতু এটা আমার, তো মনে করো যে ভালোবাসার প্রথম উপহার এটা, আমি এটা তোমাকে দিলাম।
আচ্ছা,
আমি ওইটা নেই না। তো এর মধ্যেই ওর মা কেমনি জানি টের পেয়ে যায় যে আমি ঘরে ছিলাম। তো আমি ওইখান থেকে বের হবো, এর মধ্যে ওর মা ঘরে চলে আসে। এসে কি যেন একটা, মানে ওর মা দরজাটা বন্ধ করে দেয়,
চোর 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 চোর
না এরকম কিছু বলে নাই, ও দরজাটা বন্ধ করে দেয়। তো আমি এখন কিভাবে আসবো? আর আমার জুতাটা বারান্দায় ছিল, আমি ঘরের মধ্যে ওর সাথে কথা বলতেছিলাম, আমি কিভাবে যাব? তো আমি আর রাত্রে আসতে পারি না।
ঘরে ঢুকলা কিভাবে?
ঘরে ঢুকছি,
রশি বেয়ে তো ঘরে ঢুকতে পারি
না। ও দরজা খুলে দিছে রশি ধরে টান দেওয়ার পরে। তো তারপরে আমি ঘরে ঢুকার পরে তো ওর মা দরজা যখন বন্ধ করে দেয়, তো আমি সারা রাত, আমি এখন কি করব? তো আমি সারা রাত ওদের ঘরের ওই একটা চেয়ারে বসে রইলাম, সারা রাত বসে আছি। পরদিন সকালে আমার এক্সাম, ইংলিশ পরীক্ষা। তো আমি সারা রাত বসে আছি, ও ঘুমিয়েছিল। আমি সকালে, তখন আমি সকালে ওকে জাগায় দিলাম। জাগায় দিয়ে বললাম কি যে আমার তো অনেক ঘুম পাচ্ছে।
ও তো পরীক্ষা দিচ্ছিল না?
না, ও ক্লাস টেনে তখন, আমি পরীক্ষা দিব, টেনে হচ্ছে। তো তখন আমি বললাম যে তুমি দরজাটা এখন খোলার ব্যবস্থা করো যে কোনো ভাবে, কারণ আমার যাইয়া তো একটু ঘুমাইতে, আমি সারা রাত বসে আছি, একটু না ঘুমাইলে আমি পরীক্ষা দেবো কিভাবে? তখন ও বললো কি, তিনটা বাজে আমার বাবা বেরিয়ে যাবে, ওই আখমারাইয়ের কাজ করে, তখন তুমি বেরিয়ে যাও। তো তারপর আমি বেরিয়ে চলে আসি। আসার পরে ওর পাহারাটা একটু করা হয়ে যায়, কারণ ওর মা টের পেয়ে যায়। তো তারপরে আমি, আমার মা চলে আসে। আসার পরে আমার মা বলতেছে, আমার মামি যেহেতু বলে ফোন করে যে তোমার মানে ইমরান এরকম একটা কিছু করতে যাচ্ছে, তো এসে আমাকে কয়েকটা চর থাপ্পড় মারে। তো মারার পরে আমি বললাম কি যে আপনারা এই মেয়েটাকে আগে দেখেন, যদি আপনাদের ভালো না লাগে তাহলে বললেন যে আমি মানে তুই চলে আয়। তো তখন ওরা মেয়েটাকে, আমার মা মামি এরা সবাই দেখতে যায়। তো দেখার পরে তাদের ভালো লাগে, কিন্তু সমস্যা হচ্ছে আমার তো বয়স অল্প, আমি বিয়ে করে কি করব? তখন আমার মা বললো কি, আমি কিছু জানি না, তোর বাবা যেমন হয় তাই করুক, আমি কিছুই করতে পারবো না এই ব্যাপারে, কিন্তু আমি তোকে সাপোর্ট দিতে পারি এতটুকুই, তুই যদি নিয়ে পালায় যাস তাহলে পরে যদি তোর বাবার থেকে দূরে থাকতে হবে, তোর কিন্তু পড়াশোনা হবে না। যদি এই মেয়েটা পরে আবার একটা মামলা করে দেয় বা একটা ঝামেলা করে তাহলে কিন্তু অনেক সমস্যা হবে, এটাও বুঝে নিও। আমি ওই মেয়েটাকে অনেকবার বোঝানোর চেষ্টা করি যে আমি কিন্তু চলে যাচ্ছি, আমি কিন্তু এইরকম অনেক সমস্যা হবে যদি তুমি আমার সাথে থাকো। তো বুঝতেই ছিলেন ও আমাকে ছাড়া থাকতেই পারবে না এইরকম একটা অবস্থা। তো আমি কোনোভাবেই ওর থেকে চলে আসতে পারছিলাম না। তো তারপর আমার পরীক্ষাটা শেষ হয়ে যায়, আমার হাতের মোবাইলটা ওকে দিয়ে আমি ঢাকায় চলে আসি। চলে আসার পরে ওর সাথে যোগাযোগ বন্ধ, ও মানে দুই দিন আমার ওই মোবাইলটাতে কথা বলছিল, তারপর আর কথা বলে না। পরে আমি জিজ্ঞেস করলাম, মানে ওর সাথে তো আর জিজ্ঞেস করতে পারি না, তো অন্যভাবে যোগাযোগ করার চেষ্টা করি। আমি যেখানে কাজ করি ওইখানকার কিছু মেয়েদের গিয়ে দিয়ে ওর বান্ধবীর পরিচয় দেওয়া আর কি কথা বলানোর চেষ্টা করি। তো ও কথা বলতে থাকে না, মানে
তুমি যে ঢাকায় চলে আসো সেটা তো পরীক্ষা শেষ করে,
পরীক্ষা শেষ করে, তো মানে পরীক্ষা শেষ করে ও বললো যে তুমি ঢাকায় যাই কিছু একটা করো,
আমি আসছি।
তো তারপরে ও আর যোগাযোগ করতেছে না। তো আমি তখন কি করলাম, আমার রেজাল্ট হয়ে গেছে, আমি A+ পাই। তো
মানে সারা রাত মাইকার বাসায় থাকার পর সকালে যে পরীক্ষা দিয়ে ক্লাস পাও।
হ্যাঁ, তবে একটা বিষয়, ওই ইংলিশ পরীক্ষাটাই আমি ওই রাতে তো মানে ভালোভাবে প্রিপারেশন নিতে পারিনি, যদি ওইটাতে A+ আসতো, সব কয়টাতে A+ আসতো, ওইটাতে শুধু A আসছে, ওইটাতে A+ আসলে আমার গোল্ডেন A+ আসতো, ওই একটা সাবজেক্টে A আসে। তো আমি তখন ওইটা ওই সময় ওইটা কোনো ম্যাটার করে না। তো আমি তখন ঢাকায় চলে আসার পর রেজাল্ট দিল, আমি ওকে ফোন দিলাম যে আমি কালকে আসতেছি ঢাকা বাড়িতে। আমি কি ব্যাপার, তুমি আমার সাথে কথা বলো না কেন? তো ও জিজ্ঞেস করলো, তুমি আপনি কোথায়, আপনি কি ঢাকায় না বাড়িতে? তখন আমি বললাম যে এরকম একটা প্রশ্ন কেন করলা, যে সাত সমুদ্র 13 নদী পার হয়ে তোমার কাছে চলে আসলো এই হরতালের মধ্যে, তাকে আজ বলছো যে তুমি কোথায়? তাই আমি যদি তোমার কাছে থাকতাম, গ্রামে থাকতাম, তাহলে তো তোমার সাথে অবশ্যই দেখা করতাম, আমি তো এতদিন থাকতে পারি না, আর এখানে পরের চাকরি করি, যাওয়া তো সম্ভব না। তো তখন আমি বললাম যে আমি কালকে আসতেছি, তুমি কিন্তু একটা কাজ করবা, তুমি স্যারের বাসায় থাকবা, আমি কিন্তু তোমার সাথে দেখা করবো, মিষ্টি নিয়ে যাবো, মানে স্যার ওইখানে সবাইকে মিষ্টি খাওয়াবো, তোমার সাথে দেখা হয়ে যাবে। গুরু ও আসে না, এসে দেখি ও আসেনি। তো আমি বললাম যে মানে আমার কাছে অনেক খারাপ লাগলো, আমি আসতেছে না। তো হঠাৎ করে আমি কি করলাম, মানে আমি ওদের বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করি, ও আসতেছে না কেন? তো এর মধ্যে ও মনে হয় ওর ভাইদেরকে ফোন করে জানিয়ে দেয়, না কি জানি না, ওর ভাই আমাকে ফোন দিয়ে বলে যে তুই এরকম ডিস্টার্ব করতেছিস কেন আমার বোনকে। তো আমি ওর বাবাকে সরাসরি ফোন দেই, ফোন দিয়ে বলি যে আপনার মেয়েকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। তো আমার,
তুমি সরাসরি?
হ্যাঁ, আমি ডাইরেক্ট ফোন দিই, কারণ ও আমার সাথে যোগাযোগ করছে না। এখন আমি কি করব, এখন আমি যদি ভর্তি হই আর ও যদি বলে যে আমি চলে আসব, তখন একটা সমস্যা না? তো আমি বল, আমার ওই দিক থেকে ক্লিয়ার রাখতে চাই আমি। তো ও, আমি বললাম যে আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনি কি করতে চান? ও বললো যে তুমি তোমার বাবা মাকে বলো, তারা যেন আমার সাথে কথা বলে। তো ওর ভাই আমাকে ফোন দিয়ে বললো কি তোর কিন্তু খবর আছে, তুই আমার বাবার কাছে প্রস্তাব দেস, তোর পাইলে খবর আছে। তো ওইখানে একদিন বিকালে গেলে ওর ভাই না কারা ছিল পিছন থেকে আমাকে আর কি মুখ দিয়ে আটকে রাখে, কিছু একটা গামছা টাইপের দিয়ে বেঁধে ফেলে, তারপর আমাকে অনেক মারে, গায়ে কিছু স্পট আছে এখন, দাগ আছে, কাটা দাগ। তো যাই হোক, আমি ওইভাবে চলে আসি ঢাকায়। ঢাকাতে চলে আসার পরে ও আমাকে একটা মেসেজ করে যে আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কথা বলি আর না বলি। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি ভর্তি হচ্ছি না, আমি কিছু একটা করার চেষ্টা করছি। তো এইভাবে চলতে চলতে অনেকদিন চলে গেল, ওর সাথে কোনো যোগাযোগ নাই। আমি আবার দেশে চলে আসলাম। দেশে চলে আসার পরে একদিন হঠাৎ করে আমার মনে হইল যে ও যেহেতু যোগাযোগই করছে না, একটু গিয়ে দেখা দরকার। তখন আমি যাই ওদের বাড়ির সামনে, গেলে দেখলাম যে ওদের বাড়ি থেকে একটা লোক বেরিয়ে গেল, ওদেরকে কিছু গিফট সামগ্রী দিয়ে গেল ঈদের আগে আগে। পরে জানতে পারলাম এটা ওর শ্বশুর, ওর অলরেডি বিয়ের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, ও আমাকে কিছুই জানায় নাই। তো তারপরে আর কোনোদিন ওর সাথে ওইভাবে কথা বলা হইল না। তো আমি আর ওর ওইখানে আমি একটু মানে মাথা ঘুরে পড়ে যাই। তো আমার বন্ধু ছিল শরীফুল, ও আমাকে ধরে উঠায় নিয়ে আসে, পরে বললো যে দোস্ত আমার সাথে এই রাস্তায় প্রথমে এসেছিলি, আজ আমার সাথে আসা শেষ, এই রাস্তায় আর কোনোদিন আসবি না। বললাম যে ঠিক আছে আর আসবো না। তো এখান থেকে ঢাকায় আসি, তখন এক মানে ওই বছর ভর্তি হওয়ার ডেট শেষ, তো আমি আর ভর্তি হইতে পারলাম না, পরের বছর ভর্তি হই। তো ওর সাথে আর কখনো যোগাযোগ হয়ে ওঠেনি। পাঁচ বছর পরে ওকে আমি ফোন দিয়েছিলাম।
পাঁচ বছর পরে?
হ্যাঁ, এই 18 সালের দিকেই মনে হয়।
আচ্ছা, কারণ যেহেতু 12-তে তোমার এই ঘটনা, তো এরকমই হবে।
পাঁচ বছর পরে ওকে ফোন দিলাম, নাম্বারটা আমি আরো এক বছর আগেই পেয়েছিলাম, কিন্তু আমি কখনো ফোন দেওয়ার সাহস করিনি, কারণ ভালো আছে ভালো থাক। তো ফোন দেওয়ার পর ওর জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, কি আশায় বিষয়। তো বললো, ও অবাক হয়ে গেল যে আপনি এতদিন পর আমাকে ফোন দিয়েছেন, আমার কথা কি মনে আছে? বললাম যে এটা কি বলার মতো কিছু, তো আপনি তুমি চলে গেছো ভালো কথা, কিন্তু আমাকে তো বলেও যেতে পারতে, এইভাবে সম্পর্কটা শেষ করা ঠিক হয় নাই, তুমি চাইলে ভালোভাবেই যেতে পারতা। আমি তো তোমাকে অনেকবার বলছি যে তুমি কিন্তু আমাকে ছাড়া তোমার লাইফটা অনেক ভালোভাবে লিড করতে পারবা, লাইফে তোমার অনেক ভালো কি আসবে, তুমি তো বলছো যে এটা। তো তুমি এরকম সময় এমন একটা কিছু করলা, আমি ভর্তি হইতে পারলাম না, পড়াশোনা করতে পারলাম না, আর এই সময় চলে গেলা।
উত্তর দিয়েছিল,
তো সে বলল যে আমার থেকে আপনি অনেক ভালো মেয়ে পাবেন, যে আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়ে যাবে।
সেটা তো বইয়ের কথা।
হ্যাঁ, এইরকমই ও আমাকে বলছিল যে আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি অনেক ভালো আছি, আমার থেকে আপনি অনেক ভালো মেয়ে পাবেন। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমাকে আমার কি কোনো ক্ষতি করার জন্য আপনি ফোন দিচ্ছেন? তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কেমন কথা, তোমার ক্ষতি আমি করতে পারি?
করতে চাইলে তো পাঁচ বছর আগেই করতে।
হ্যাঁ, তখন বললো যে তাহলে আপনি এতদিন পরে ফোন দিলেন, আমার তো ভয় লাগছে, কি জানি বাবা ছেলেরা কিরকম হয়। তার আমি বললাম তুমি কি অহেদের সাথে আমাকে তুলনা করছো? আমি বললো যে জানি না, কিন্তু আমার একটু ভয় হচ্ছে। তা আমি বললাম যে ঠিক আছে, যদি ভয় হয়ে থাকে আমি আর কখনো আপনাকে ফোন টোন কিছু দিব না, এটাই শেষ ফোন। তো আমি নাম্বারটা আমার ডিলিট করে দিই, সত্যি আমি আর কখনো ফোন টোন দেই না। তো এই যে কিছুদিন আগে বাংলাদেশ আর জিম্বাবুয়ের খেলা হইল, তো আমি স্টেডিয়ামে বসে খেলা দেখছিলাম, ওই টাইমে আমাকে ফোন দিল, ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে কি অবস্থা, কেমন আছেন, তোর বর নাকি বিদেশ থেকে আসছে, এই ব্যাপারে কথা বললো। বললো আমার একটা ছেলে একটা মেয়ে অনেক ভালো আছে, আমি সংসারে অনেক সুখে আছি।
তুমি তো মামা হয়ে গেছো তাহলে।
হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে, তুমি ভালো আছো, এটাই আমার কাছে বেটার, আর কিছু না।
ইমরান, ক্লাস নাইনের প্রথম দেখা, নাইন টেনে, তখন নাইনে পড়ে, 18-19 বছর বয়স। ওই বয়সে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করলো, মনে করলো এই মেয়েটার সাথে বন্ধুত্ব করলে আমার অনেক ভালো লাগবে, কারণ যেহেতু ছেলেটা গ্রাম থেকে রেগে নানা নানির কাছে যেয়ে বড় হওয়া, সেখান থেকে বাকি ঘটনা আমরা শ্রোতারা সবাই শুনেছেন। যেই মেয়েটা তোমাকে এত ভালোবাসত, এত কিছু করত, সেই বিষয়ে আমার কিছু প্রশ্ন আছে। প্রথম আমি একটু যেতে চাই হচ্ছে রাব্বানির কাছে। রাব্বানি, তুমি তো ইমরানের ঘটনা শুনলে, তোমার কোন প্রশ্ন আছে কিনা ইমরানের কাছে? কারণ যেহেতু আজকের আয়োজনটা একটু ভিন্নভাবে, আমি শুরুতেই বলেছি যে একটু ভিন্নভাবে, তোমার কোন ব্যক্তিগত প্রশ্ন আছে কিনা, এই গল্প থেকে তোমার কি মনে হয়েছে যে আসলে ইমরানের ল্যাকিংসটা কোথায় ছিল, কিংবা কি হতে পারত, কিংবা কোনো কৌতূহল যেটাই থাকুক না কেন, তোমার কোনো প্রশ্ন আছে কিনা?
প্রশ্ন না, আমার একটা কথা আছে যে
মাইক্রোফোনের সামনে,
মেয়েটা যে টাইমে ও বিয়েটা করেছে বা এঙ্গেজমেন্ট হয়েছিল, মেবি সিচুয়েশনটা অন্যরকম ছিল, যা ইমরানকে জানানো পসিবল হয়নি। তো সে বিষয়টা ইমরান একটু ভেবে দেখতে পারে যে আসলে মেয়েটার ভুল নাও থাকতে পারে,
বা মেয়েটা, তুমি বলতে চাচ্ছো যে মেয়েটা প্রেসারে পড়ে তাকে করতে হয়েছে, জানানোর মতো কোনো পরিস্থিতি ছিল না?
পরিস্থিতি ছিল না।
আচ্ছা, এটা তোমার
কাছে, এটা ও নেগেটিভলি না নেক, কারণ ও যেহেতু জানে না বিষয়টা আসলে কি হয়েছিল।
আচ্ছা, ইমরান কি আসলে জানো কি হয়েছিল?
না, কিছুই জানি না, এখন পর্যন্ত জানি না, এবং এটা নিয়ে নেগেটিভ নেই, আমি এখনো নেগেটিভ।
আচ্ছা, এটা আমি পরে প্রশ্ন করছি। দেন হচ্ছে বিজয়ের।
না গুরু, আমার সেরকম কোন কোশ্চেন নাই।
প্রশ্ন নাই
না গুরু,
আমার একটা প্রশ্ন আছে।
জি গুরু।
প্রশ্নটা হলো, তুমি যখন মেয়েটার সাথে সম্পর্ক করো, সাধারণত যেটা আমরা করি, তোমাকে প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে তোমার মাধ্যমে আর সকল বন্ধুদেরকে জানানো, যেহেতু এই অনুষ্ঠানটা করার একটা বিশেষ উদ্দেশ্য আছে, যে আমরা যে গল্পগুলো আজ শুনছি কিংবা শুনব প্রত্যেকটা গল্পই কিন্তু 15 থেকে 18-19 ভেতরে, মানে কৈশোরের যে সময় সেই সময়ের গল্প। তার মধ্যে প্রথম গল্পটা জানলাম, বাস্তব গল্প। এই যে ওয়াহিদের সাথে যে ঘটনাটা ঘটেছিল, যেখানে কিছু ছবি প্রকাশ পেয়েছিল, এই ওয়াহিদের চরিত্রটা, মানে এই যে নামটা, এই নামটা যখন তুমি সম্পর্ক করো সেতুর সাথে, তখন কি সে তোমাকে বলেছিল যে আমার পাস্ট কোনো রিলেশন ছিল?
আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার সম্পর্কে আমি জানতে চাই, কিন্তু ও বলছিল না, আমাকে অনেকে প্রপোজ করেছে, আমি
রাজি হইনি। তার মানে তার কোনো সম্পর্ক ছিল না, তার বক্তব্য মতো। তাহলে ওয়াহিদের সাথে যে ছবিগুলো ছেড়েছে, ওয়াহিদ যে কাজটি করেছে সেটি খুবই জঘন্য এবং ঘৃণিত কাজ, যেটি বর্তমান সময়ে অনেক ছেলেরাই ভালোবাসার নামে বিভিন্ন অন্তরঙ্গ সম্পর্ক করে, বিশ্বাস করেই করুক, যেভাবেই করুক, করার পর ওটাকে তারা একটা অপকর্মের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে, মেয়েটাকে ব্ল্যাকমেইল করে এবং সরলতার সুযোগ নেয়। সেটা তো আমরা আলোচনা করবই, কিন্তু এখন বললাম সেইটা আলাদা বিষয়। কিন্তু সেই ছবিগুলো এসেছে তো, তার মানে সম্পর্ক না থাকলে তো ছবিটা আসতো না। সেই বিষয়ে তুমি কখনো মেয়েটাকে কেন প্রশ্ন করনি? কিংবা তোমার ভিতরে তো, মানে আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি যদি ইমরানের জায়গায় আছি, তাহলে আমার কাছে কি মনে হতো? আমি একটা মেয়েকে ভালোবাসি, যে মেয়েটি আমাকে বলেছে আমার কোনো অতীত নেই পূর্ণতা, হঠাৎ করে কোনো একটি নাম শুনলাম যে ছেলেটার সাথে তার একটি অন্তরঙ্গ ছবি আছে, যেগুলোকে ভাইরাল করার একটি বিষয় সে চেষ্টা করেছিল এবং সে করেছিল। আমার প্রশ্ন হচ্ছে ছবিগুলো আসলো কোথা থেকে? তার মানে কি তোমার ওই যে কথা আছে না, যা রটে তার কিছু তো বটে। এই বিষয়টা নিয়ে তুমি কেন কখনো তার সাথে কথা বলো না, কিন্তু কেন তুমি ভাবো না যেই মেয়েটা 9-এ পড়া অবস্থায় এই ধরনের একটা মানে ছবিতে অংশগ্রহণ করতে পারে কিংবা ছবিগুলো আসতে পারে? তাহলে তো অনেক প্রশ্ন আসতে পারে, কেন তুমি করনি? নাকি তখন ভাবোই নাই কিছু?
না, এরকম কোনো কিছু ওকে নিয়ে ভাবতামই না। যে
তুমি তো জানলা
হয়েছে শেষ
না, মানে বিষয়গুলো কি তুমি তার মানে এই যে তার এই বিষয়গুলোকে তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছো? আচ্ছা, তার মানে এই বিষয়গুলো তোমার মাথাতে ধরাই পড়েনি। পয়েন্ট টু বি নোটেড পূর্ণতা, এবং সকল শ্রোতাদের বলছি পয়েন্ট টু বি নোটেড, কারণ এই বয়সে যে ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটা উচিত ছিল না, কিন্তু ঘটনার পেছনে যে ঘটনাটা সেই ঘটনা তো ঘটনার উচিত ছিল না। ওয়াহিদ যে কাজটি করেছে, ছবিগুলো সে প্রচার করে দিয়েছে বিভিন্ন মানুষজনের কাছে, সেটি যেমন
অনুচিত,
ঠিক একইভাবে একটা 8-এ পড়া 9-এ পড়া মেয়ে ওই অন্তরঙ্গ দৃশ্য ছবি তোলার না, ভালোবাসার নামে যে অন্তরঙ্গ দৃশ্য যে ছবিগুলো তুলেছে, সেই ছবিটা তো জোর করে তোলেনি, তার মানে জোর করে না তুলে স্বেচ্ছায় তুলেছে, সেই ছবিগুলো তোলার সাহসটা আসলো কিভাবে? তার মানে সম্পর্ক ছিল, তার তোমার সাথে যে সম্পর্কটা করেছে সেই সম্পর্ক শুরুতেই তো একটা ভেজাল ছিল, কি রাব্বানি?
হ্যাঁ, নাকি ব্যাপারটা এত বেশি স্বাভাবিক যেটা হতেই পারে, মানে
কিন্তু তুমি সেই বিষয়টিকে পয়েন্টই করো না, তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছ। আচ্ছা, এরপরে তুমি যে ছেলেটা ছোটকালে ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছ এবং অত ঝামেলার পরও তুমি A+ পেয়েছ, এবং একটি মেয়ে তোমাকে বলল যে আমি ঢাকায়, তুমি চলে যাও, আমি তোমার হাত ধরে চলে আসছি পিছু পিছু, তুমিও তার কথা মতো ঢাকায় চলে আসলে, আসার পর কি হলো? মেয়েটা কিন্তু পরবর্তীতে ঠিকই বিয়ে করে ফেললো, তোমার কিন্তু যা হবার তা হয়ে গেল, তাই না?
জি, ও এখনো পড়াশোনাও করছে, ও কিন্তু পড়াশোনা করছে,
তোমার তো একটা বড় ক্ষতি হয়ে গেছে, শেষ হয়ে গেল। তার মানে কি হলো, কিশোর বয়সে ভালোবেসে ইমরান যে স্বপ্ন দেখেছিল, যে স্বপ্নে সে তার ভালোবাসার পথ অনেক সুন্দর করে পাড়ি দিতে পারত, সেই পথটা অন্ধকারে ঢেকে গেল। আজকে হয়তো তুমি তোমার জীবনটাকে অন্য কোনো ভাবে গড়ছো, তুমি হয়তো একটা কাজ করছো, যাই, কিন্তু তোমার কিন্তু এখন এইভাবে কাজ করার কথা ছিল না,
এটা ছিল না,
তুমি কাজ করবে কিন্তু অন্যভাবে কাজ করতে পারতে, কিন্তু যেটা আসলে তোমার ওই বয়সের ভুলের কারণেই তুমি আজকে এই পরিণতিতে নিজেকে দাঁড় করিয়েছ। তোমার উদ্দেশ্যে আমি এটাই শ্রোতাদেরকে তুলে ধরতে চেয়েছিলাম যে এই যে 18-19-14-15 মানে 15-19-20 বছরের যে ভালোবাসাটা, এই ভালোবাসাতে না পিছলা খাবার চান্সটা সবচেয়ে বেশি থাকে। এই ভালোবাসাটা আমি খুব কম সংখ্যক ছেলে মেয়েকে দেখেছি, খুবই কম সংখ্যক, যেই পার্সেন্টেজটা যদি আমি করি খুবই কম, যেটা বলা যাবে না, ভালোবেসে ভালো কেউ এই বয়সে থাকতে পারিনি, মানে যে 15-18-19 বছর। কিন্তু সমস্যাটা হচ্ছে 15-19 বছর বয়স পর্যন্তই আমাদের চোখে ভয়ঙ্কর রঙিন চশমা পরে থাকি আমরা,
জি,
মানে সবকিছু কালারফুল মনে হয়, যে কারণে তখন ওই কোনো বাজে ছবিও আমার কাছে ভালো মনে হয়, হ্যাঁ, কোনো নোংরা জিনিসও আমার কাছে ভালো মনে হয়, কোনো ভুলকেও আমার কাছে সঠিক মনে হয়। তা না হলে যে ছেলেটা ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছে, যে ছেলেটা ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারত, এবং যে ছেলেটা জানতে পেরেছে একটা মেয়ের এই ধরনের ছবি প্রকাশিত হয়েছে, কেন হয়েছে সেটা বাজে কিন্তু হয়েছে তো, এই ছবিগুলো তো অংশগ্রহণ করেছে, তার মানে মেয়েটাও তো ওই সময় জড়িত ছিল, তার সাথে ডেফিনেটলি কোনো না কোনো একটা সম্পর্ক ছিল, না হলে তো ছবিগুলো আসতো না। ছবিগুলো তো কম্পিউটারের গ্রাফিক্সে করা হয়নি,
না না
তুমি তো দেখেছো। তার মানে এই যে বিষয়গুলোকে যে আমরা কাউন্ট করতে পারি না, বিষয়গুলোকে আমাদের দৃষ্টিকোণে আনতেই পারি না, আমাদের চোখে এত বেশি রঙিন চশমা থাকে যে আসল তো স্বচ্ছতাটা কি এই বিষয়টা আমরা বুঝে উঠতে পারি না। তাই বলছি যে বাবা, খোকা, খুকি যারাই তোমরা শুনছো এই মুহূর্তে, তো ইমরান তোমাদেরই একজন প্রতিনিধি, যেটা আমি বলেছিলাম যে ইমরান তোমাদেরই এই বয়সের একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে কথা বলছে। ভালোবাসা ভালো, কিন্তু তারও একটা বয়স আছে। তোমার কাছে আমি একটা প্রশ্ন, যেই প্রশ্ন থেকে আমি শেষ করে আরেকজনের কাছে যাব, সেটি হচ্ছে কখনো কি তোমার মনে কোনো হিংস্রতা বাস করেছে কিনা, যে না যেই মেয়েটার কারণে আজকে আমার জীবনটা তছনছ হয়ে গেল সেই মেয়েকে আমি দেখে ছাড়বো দাঁড়া, কখনো এরকম চিন্তা হয়েছে কিনা?
গুরু, ও যদি একবার বলতো যে আমি তোমাকে ছাড়া ভালো থাকতে চাই, আমি এক কথায় ওর জীবন থেকে সরে যেতাম। কিন্তু ওকে তো ভালোবাসি, তো এই হিংস্রতা এটা আমার মধ্যে কোনোদিনও আসেনি, কারণ ভালোবাসি তো, ভালোবাসার মধ্যে হিংস্রতা দুইটার বিপরীত, এটা আমি কখনো আনতেই চাইনি।
আমার আরেকটি প্রশ্ন, শেষ প্রশ্ন যেটি, সেটি হচ্ছে আমরা যেটা বলছি শ্রোতাদেরকে SMS করার জন্য, যে আপনি যদি ভালোবেসে ভালো থাকেন তাহলে টাইপ করে পাঠাবেন OG স্পেস নাম, মানে তার আগে অবশ্যই হ্যাপি লিখতে হবে, OG স্পেস হ্যাপি, দেন নাম, লোকেশন, মোবাইল নাম্বার, আর কষ্ট থাকলে। এখন তোমার বিষয়টা হচ্ছে তুমি তো ভালোবেসে কি ভালো আছো না ভালোবেসে কষ্টে আছো, এই প্রশ্নের উত্তরটা জানতে চাই।
ভালো আছি, অনেক ভালো আছি, এখন ভালো আছি এই কারণেই যে পাঁচ বছর পরে যখন ওর সাথে কথা হয়েছে তখন কিন্তু বলছে যে আপনি কেমন আছেন, বা আমি জিজ্ঞেস করছি যে তুমি সুখে আছো কিনা, ও বলছে হ্যাঁ। যদিও আমার সাথে থাকতো হয়তো এর চেয়েও খারাপ পরিবেশ আমাদের হতে পারত, এর চেয়ে খারাপ অবস্থাও হতে পারত, তখন এই ভালোবাসাটা হয়তো বা থাকতো না। ওই সময়টাতে আমার 19 বছর বয়স ছিল, আমার আবেগ ছিল, এখন তো আবেগ না, এখন তো আমি বিবেক দিয়ে চিন্তা করার চেষ্টা করি, হয়তো বা কতটুকু করতে পারি জানি না, কিন্তু যদি ওর সাথে আমি চলে আসতাম আমার কি হইতো, হয়তো দুইজন মিলে গার্মেন্টস এ চাকরি করতে হইতো, বা দেখা গেছে আমার রিক্সা চালাইতে হইতো, রিক্সা চালাইতাম, ও হয়তো বাসায় কাজ করতে হইতো, বা মানে যাকে এতটা ভালোবাসি আজকে 5 বছর পরে বলছি এসে ভালোবাসি, তার হয়তো তার গায়েও আমার হাত চলে যেতে পারত।
খুব র কিছু কথাবার্তা কিন্তু ইমরান, ভেরি গুড,
এইটা
খুব প্র্যাকটিক্যাল। আমি এই কথাগুলো তুলে ধরতে চাচ্ছিলাম, আমি যে বলেছিলাম শুরুতে আজ অনুষ্ঠানটি করার পেছনে একটি বিশেষ কারণ আছে, শুধুমাত্র আমরা বয়সে মানে শুরুতে যেটা আমরা বলেছি যে অনেক আনন্দ করছি স্টুডিওর ভেতরে আজকে 3 জন তরুণ মিলে, আমরাও তরুণ হতে চাইছি, শুধু ওটা বলার জন্য, কিন্তু আসল উদ্দেশ্য যেটা আস্তে আস্তে কিন্তু প্রকাশিত হচ্ছে, যেটা একটি উদ্দেশ্য নিয়ে পরিকল্পনাটা করা, যে ইমরান যে কথাগুলো এখন বলল যে আবেগ না, এখন সে বিবেক দিয়ে বিবেচনা করার চেষ্টা করে কতটুকু করতে পারে সেটা অন্য বিষয়। ওই মুহূর্তে যদি সেতুকে নিয়ে সত্যিই তুমি ঢাকায় চলে আসতে, কি হতো? তোমাদের গার্মেন্টসে চাকরি করতে হতো, হয়তো বুয়ার কাজ করতে হতো, হয়তো অন্য কোন পথে আরো ভয়ঙ্কর বিপদ হতে পারত, এবং তুমি যেই মানুষটিকে ভালোবাসো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছো, সেই মানুষটা গায়েও হাত তুলতে হতে পারত, কারণ ওই বয়সে যে ভুল সিদ্ধান্ত তোমরা নিতে গিয়েছিলে একসাথে, তুমি নিয়েছো কিন্তু যৌথভাবে যে ভুল সিদ্ধান্ত নিতে গিয়েছিলে সেটা যদি সত্যি সত্যিই বাস্তবিত মানে বাস্তব রূপ নিত, তাহলে কিন্তু তোমার জীবনটা এখনো যতটুকু সময় আছে, তুমি আমার সামনে মোটামুটি একটা ভালো শার্ট পরে আছো, ভালো শার্টের উপর একটা কি কোটি কোটিও পরে আছো, মোটামুটি শেভ টেভ করে আসছো, মানে চেষ্টা করছো সুন্দর থাকার, ভালো থাকার, এই ভালো থাকাটা হতো না, তুমি কি এটা বিশ্বাস করো?
জি অবশ্যই,
এই যে তুমি অনুধাবন করতে পেরেছো এটাই হচ্ছে জীবন।
জি,
এটাই আমি শ্রোতাদেরকে তোমার মাধ্যমে বোঝাতে চেয়েছি যে এই বয়সে এই ধরনের সিদ্ধান্ত নিলে আসলে বাকি যে জীবনটা পড়ে আছে সেই জীবনটা অনেক কঠিন, সেই জীবনটা এত সুন্দর নাও হতে পারে, যেটা তুমি বুঝতে পেরেছ, যে কারণেই তুমি বলছো যে আমি ভালোবেসে কষ্ট থাকার পরও ভালো আছি,
অনেক ভালো আছি।
গুড ইমরান, তোমাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে তোমার এই কৈশোর বয়সের যে ভালোবাসার যে কথাগুলো ছিল সেই কথাগুলো খুব সাবলীল এবং খুব র ভাষাতে তুমি আমাদের কাছে তুলে ধরেছ, খুব ভালো লেগেছে তোমার সাথে কথা বলতে পেরে। এবং তোমার কথা যদি আমাদের 10 জন বন্ধু শুনে থাকে, সেখান থেকে একজন বন্ধু যদি ভাবতে পারে যে না আমিও তো এখন কৈশোরে আছি, তো আমার একটু ভেবে চিন্তা করা উচিত, আমিও কি পালাবো, আমিও কি নূপুর বিক্রি করব, অনেকেই তোমার কথা শুনে চিন্তা করবে যে অন্তত কোনাকুনি কিভাবে যাওয়া যায় দ্রুত, অনেকেই চিন্তা করবে যে নখে কিভাবে দড়ি ঝুলানো যায় কলিং বেল হিসাবে।
আমি আমি গুরু অনেক কমেন্ট পাচ্ছি যেখানে সবাই আজকে বলছে যে অনেক অনেক সিস্টেম শিখা গেল, অনেক ট্রিক শিখা গেল,
অনেক ট্রিক,
সবাই অনেক ট্রিক শিখে গেছে। কিন্তু
বাট দিন শেষে তোমার প্রোগ্রামে তুমি যে কথাগুলো বলেছো, তোমার অংশে তুমি যে কথাগুলো বলেছো যে তখন তুমি শুধু আবেগ দিয়ে চিন্তা করতে এবং এখন বিবেক দিয়ে চিন্তা করতে, এবং তখন যদি সত্যিকার অর্থেই এই বয়সের ভুলের কারণে তুমি একসাথে মধ্যে ভালোবাসার পাড়ি দিতা সেই পাড়ির পরিমাণটা কিংবা পরিণামটা ভালো হতো না, নাও হতে পারত। কারণ কি করতা তোমরা দুজন ওই বয়সে ঢাকাতে এসে? কিছুই করতে পারতাম না, সময়টা ছিল না। তুমি যে বুঝতে পেরেছ, তো তোমারই বোঝা থেকে যদি একজন বন্ধু বুঝতে পারে কৈশোরে যারা আছেন কিংবা যে যেখানে আছেন না কেন, তাহলে আমাদের অনুষ্ঠানের সার্থকতা এবং তোমার এই আশাটা সার্থকতা। ধন্যবাদ, তুমি এখন বাড়ি যাবে না, আমাদের বাকি দুজনের কথা তুমি শুনবে। অবশ্যই অবশ্যই বলো।
শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা, যে আমার গল্পটা যারা শুনলো তাদেরকে পায়ে হাত দিয়ে রিকোয়েস্ট করছি, আমি যেই টাইমটাতে এই কাজগুলো করেছি, আপনারা এখান থেকে এগুলো এই ট্রিকগুলো শেখার দরকার নেই আপনাদের। আপনারা এগুলো শিখলে এটা কিন্তু ফলাফল ভালো নাও হতে পারে, এটা শিখবেন না ভাই, দয়া করে এগুলো শিখার কোনো দরকার নেই। আর বাবা মা যারা শুনছে তাদের কাছে একটা রিকোয়েস্ট, সন্তানকে প্রপারলি মানে নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখুন, ওই দূরে না রেখে নিজের ভালোবাসা দিয়ে সন্তানদেরকে খোলাখুলি কথা বলুন তাদের সাথে, যাতে আপনার আমার যে সমস্যাটা হয়েছিল যে আমি একটা বন্ধু খুঁজছিলাম,
কথা বলার একটা লোক খুঁজছিলাম,
ওই কথা বলার লোকটা যেন বাবা মাই হয়। কারণ দিন শেষে কিন্তু ভালো নিঃস্বার্থভাবে ভালোবাসলে একমাত্র বাবা মাই বাঁচতে পারে, এটা কেউ বাঁচতে পারে।
চমৎকার ইমান, খুব সুন্দর সুন্দর তুমি চমৎকার কিছু কথা বলেছো এবং অনেক ট্রিক্স এর সাথে অনেক যৌক্তিক এবং জীবন কাকে বলে তার বাস্তব কিছু কথা খুব সাবলীল ভাষায় তুমি তুলে ধরেছ। আমাদের আরো দুজন অতিথি আছেন, ভালোবাসার মানুষ দুজন আছেন, একজন বিজয় একজন রাব্বানি, তাদের ভালোবাসার কথা শুনবো, তাদেরও কৈশোর বয়সের ভালোবাসাটা কেমন কেমন ছিল, কেমন আছে তারা, সেই বিষয়ে কথা বলবো। কিন্তু এই মুহূর্তে আমরা ছোট্ট একটু একটা গান শুনবো, পছন্দের একটি গান, যে গানটির জন্য আসলে অনুরোধ করেছে অনুষ্ঠানের শুরুতে ইমরান। সো ইমরানের সুন্দর একটি গান আমরা এখন শ্রোতাদেরকে শোনাবো, তারপর পরে ফিরে এসে আমরা কারটা শুনবো, বিজয়টা শুনবো না রাব্বানিরটা শুনবো। বিজয় যেহেতু মাঝখানে বসে আছে এবং ও এখনকার জেনারেশন একদম মানে কারেন্ট প্রতিনিধি, তো আমরা তার কথা শুনবো। তো বিজয় তুমি মানসিকভাবে প্রস্তুতি না, আমরা ইমরানের পছন্দের গানটি শুনে ফিরে আসি। প্রিয় শ্রোতা, আপনারা যারা আগামী পর্বে আপনার ভালোবাসার কথা জানাতে চান, যদি ভালোবেসে ভালো থাকেন, তাহলে অবশ্যই ওজি স্পেস হ্যাপি HAPPY দেন স্পেস আপনার নাম লোকেশন মোবাইল নাম্বার লিখে পাঠান 16260 এই নম্বর। এবং যদি কোনো কারণে ভালোবেসে কষ্ট থাকেন, ভালোবাসার মানুষকে না পেয়ে থাকেন, তাহলে ওজি স্পেস স্যাড SAD দেন স্পেস নাম লোকেশন মোবাইল নম্বর পাঠান 16260 এই নম্বরে। গানটি শোনার পর এবং ইমরানের যে গানটি এই মুহূর্তে আমরা শোনাবো, মানে পছন্দের যে গানটি, গানটি কিন্তু আমারও খুব পছন্দের এবং আমার মনে হয় শ্রোতাদেরও খুব পছন্দ হবে। গানটি শোনার পরপরে আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানের বাকি আয়োজনে। শুনছেন চলছে বৃহস্পতিবারের ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন, ভালোবাসার বাংলাদেশ।
বাংলাদেশ, তুমি শুনছো 90.4 FM।
শুনছেন ঢাকা FM 90.4। আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
সবার কাছেই তো এই নাম্বার, এনামি না কিনা
নাম্বার না, নেটওয়ার্ক ট্যাগ করো, এয়ারটেল সোয়াইপ করো,
সোয়াইপ করো।
আচ্ছা, আমি যদি একটা প্রবলেম সলভ করার জন্য তোমার বুদ্ধি নিতে চাই, তাহলে তোমাকে কি সমস্যা সেটা আগে বলতে হবে, তাই না? কিন্তু আমি যদি তোমাকে কিছু না বলে চুপ করে থাকি, আমার এই চুপ করে থাকাটা তোমার খুব অসহ্য লাগছে, তাই না? কিন্তু এভাবে চুপ করে না থেকে আমি যদি তোমাকে যা বলতে চেয়েছিলাম সেটা আমার পাশের কাউকে বলি, তুমি আসলে কিছুই বুঝতে পারছো না, তাই না? আমরা যখন আমাদের বিষয়গুলো নিয়ে কথা না বলে চুপ করে থাকি তখন আসলে এমনই হয়। আশপাশের কেউ, এমনকি আমাদের প্রিয় মানুষেরাও বুঝতে পারে না যে আমাদের আসলে কি দরকার। সো ঘটনা যাই হোক, দেরি না করে এখনই কথা বলো।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ।
দি অরিজিনাল গুরু গুরু ইজ ব্যাক।
সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে, শুনছেন ঢাকা FM 90.4। আর সাথে আছি আমি পূর্ণতা। পড়ব কিছু কমেন্ট, আর কমেন্টের পরেই চলে যাব আরেকজনের গল্পে। আফিয়া সায়ারা পিয়া লিখেছেন আমাদেরকে, আপু অ্যান্ড ভাইয়া, আমি খুলনা থেকে শুনছি। আমিও 7 বছর পর বিয়ে করে আমার হাজবেন্ডকে নিয়ে আসবো। আচ্ছা, 7 বছর পরে আসবেন, আচ্ছা, থ্যাংক ইউ। মোহাম্মদ সাদিক আছেন,
আমার ছেলে এসে তার ভালোবাসার গল্প বলা শুরু করে
7 বছরে, আমি খুব ওয়েট করবো ওটা শোনার জন্য। মোহাম্মদ সাদিক লিখেছেন, ইমরান ভাই আপনার কথা শুনে খুব ভালো লাগলো। জিম শেখ আছেন সাথে, গুরু ছোয়াকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা, রাকিব আল হাসান লিখেছেন, দুনিয়ায় এখনো এত ক্ষমাশীল মানুষ আছে ভাবতেই অবাক লাগছে। বোরহান আছেন, ভালোবাসা এত সহজ না লিখেছেন আমাদেরকে। তানজিন ইতিশা লিখেছেন, হায় রে ভালোবাসা। জান্নাতি হাওয়া লাইম লামিয়া লিখেছেন, আজ দেখি রংপুরের কলেজ থেকে সবাই কমেন্ট করছে। আচ্ছা, কলেজের নাম ইটাকুমারী, ওকে, খুব অদ্ভুত নাম তো। মুস্কান মোহতাসিম, ভালোবাসবেশে আমি খুব ভালো আছি। তাহলে চলে আসুন এখানে, আমরা গল্পটা শুনি। এস কে ইউসুফ আলী লিখেছেন, খুলনা ডুমুরিয়া থেকে বলছি, ইমরান ভাই খুব উদার মনের মানুষ। শাকিল আহমেদ বিত্ত আছেন সাথে, উনি সাতক্ষীরার মন্ত্রী বাগানবাড়ি। রায়হান লিখেছেন, গুরু তোমার ভালোবাসার গল্পটা শুনতে চাই। আচ্ছা,
আমার ভালোবাসার গল্প আমি বলবো, সেই দিনটি এখনো আসেনি, আসুক, তবে বলবো। হ্যাঁ, ডেফিনেটলি, এতটুকু বলি যে আমি আমার ভালোবাসার গল্প একদিন বলবো, এটা আমারও ইচ্ছা হয়েছে, কিন্তু সেই দিনটি আসুক, আসলে বলবো।
আমিও সেটা শুনতে চাই, এবং সেদিন আমি গুরু হয়ে যাবো, আমি গুরু হয়ে শুনব, পোস্টমর্টম করবো। নাজমুল ইসলাম আছেন আমাদের সাথে, লিখেছেন, আমার কাছে ইমরানের গল্পটা পুরো বাংলা সিনেমার মতো লেগেছে। আচ্ছা, সাকিব সরকার হৃদয় আছেন সাথে, এই গল্পটা অনেকটা ইম্পর্টেন্ট, অনেক কিছু শেখার ছিল। নিলয় ইসলাম জনি আছেন সাথে, আজ অনেক কিছু বুঝলাম গুরু। সুস্মিতা রানী রায় লিখেছেন আমাদেরকে, লিখেছেন আমাদেরকে আব্দুল মতিন খসরু, সাথে আছেন তাহসান ফয়সাল, আমাদের অনেক অনেক বন্ধুরা, অনেক অনেক
আসলে ইমরানের ভালোবাসা গল্প শুনছিলাম, এবং গল্পের শেষে ইমরান যে কথাগুলো বলেছে, আমার মনে হয় সেই কথাগুলো শ্রোতাদের অনেক ভালো লেগেছে। আসলে কি হতে পারে এই বয়সে এই ধরনের সিদ্ধান্ত নিলে যে হতে, সবচেয়ে ভালো লেগেছে আমার ইমরানের যে কথাটা, যে যাকে ভালোবাসি তার গায়েও হয়তো হাত তুলতে হতে পারত যদি আমি ওই সময় ওই ভালোবাসা মানুষটিকে নিয়ে পালিয়ে যেতাম। তার মানে এই যে মানে বুঝতে পারা যে আমি কি করছিলাম, হয়তো ইমরান অনেক দেরি করে বুঝছে, কিন্তু যারা এই মুহূর্তে রেডিওতে শুনছে, যে সকল বন্ধুরা শুনছেন, তারা কিন্তু তাদের জীবনকে অনেক সুন্দর করে সাজাতে পারে যদি তারা সাজাতে চায় ইমরানের কথা থেকে। ইমরানের কথা শুনে একজন বন্ধু এসএমএস করেছেন, যার নাম হচ্ছে ইমরান হোসেন। উনি লিখেছেন যে ভালোবাসাটা হওয়া উচিত লবণের মতো, ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণে পোকা ধরেনি।
বাহ, আমি একটা তালি দিব।
আমার আমার খুব ভালো লেগেছে, যে কারণে আমি কমেন্টটি পড়লাম, যে লবণে আসলে পোকা ধরনের ইতিহাস সাক্ষী আছে। ইমরান চমৎকার, চমৎকার।
অনেক বন্ধুদের কমেন্ট আরো দেখতে পাচ্ছি। রায়হান মাহমুদ আয়ান আছেন সাথে বরিশাল থেকে, উনি আমাদেরকে শুনছেন। আশরাফ রায়হান লিখেছেন, ইমরানের গল্প শুনে বুঝলাম তার গার্লফ্রেন্ডটা সুবিধাবাদী ছিল। আচ্ছা, অনেকে অনেকভাবে নিচ্ছেন পুরো ব্যাপারটাকে,
এক একজন মানুষের দৃষ্টিকোণ এক এক রকম, এক একজন এক একভাবে নেবে। কিন্তু আমার শুধু যে বিষয়টি পয়েন্ট আউট করা উচিত ছিল, যে কারণে আমি রাব্বানি এবং বিজয়কে জিজ্ঞেস করেছিলাম, ওরা ওই বিষয়টিকে পয়েন্ট আউট করেনি। কিন্তু আমার কাছে মনে হয়েছিল সবকিছু ঠিক ছিল, কারণ ওই বয়সে ইমরান এবং তার মানে ভালোবাসার মানুষ, সে তো যে কাজগুলো করেছিল ওই ভুলগুলি অধিকাংশ মানুষ করে থাকে। কিন্তু যেই বিষয়টি ইমরান একদম ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছিল, সেটি হচ্ছে ছবির যে বিষয়গুলো, যে ওয়াহিদের, ওয়াহিদ তো না ছেলেটার নাম, ওয়াহিদের সাথে যে বিষয়গুলো হয়েছিল সেই বিষয়টি ওয়াহিদ প্রচন্ড নোংরা এবং ঘৃণিত একটি কাজ করেছে, যেটি বিচারের সমতুলে বিচার করা উচিত। কিন্তু সেই কাজের করার পেছনে আমরা কিন্তু এটাও ভুলে যাই যে ওই মেয়েগুলো কিংবা তারা যদি এরকম ঘটনার জন্ম না দেয়, সুযোগটাই না দেয়, তাহলে এই ঘটনাটা জন্মাবে না। বিষয়টি হচ্ছে অনেক মেয়ে বিশ্বাস করে অনেক কিছু করে ফেলে, কিন্তু সব বিশ্বাস আসলে ভালো না, সবাইকে সবভাবে বিশ্বাস করা উচিত না। আমার মনে হয় যে ইমরানের এই কথা থেকে ওয়াহিদের এই গল্পটারও কিন্তু একটা শিক্ষণীয় বিষয়, যে ভালোবাসার মানুষকে বিশ্বাস করবে কিন্তু ততটা বিশ্বাস করবো না যতটা বিশ্বাসের কারণে আমি নিজে জীবনটাকে হুমকির মুখে ফেলাতে পারি। কারণ বর্তমান সময়ে এটি ভালোবাসার নামে একটি ট্রেন্ড চালু হয়ে গেছে, যে ছেলে মেয়ে আসলে বন্ধ রুমে ভালোবাসতে খুব বেশি পছন্দ করে এবং ভালোবাসাটাকে একটা ভিডিওর মাধ্যমে সাক্ষী করে রাখতে আরো বেশি পছন্দ করে এবং পরবর্তীতে ওই ভিডিওটাকে নিয়ে ব্যবসা করতে আরো বেশি
পছন্দ
করে। তো এই ধরনের ঘৃণিত মানুষদের জন্য যথাযোগ্য শাস্তি হওয়া প্রয়োজন, তার জন্য আমাদের সামাজিক যে ব্যবস্থা আছে, প্রশাসনিক যে ব্যবস্থা আছেন তারা নিচ্ছেন, এবং আমাদেরকেও সোচ্চার হতে হবে যে আমরা কখনো, বাট ইমরান এই বিষয়টি একদম মানে ধারণাই করতে পারেনি।
এই ব্যাপারে আমি যেটা মানে উনি বলছিলেন আমাদেরকে, মানে কথাটা শুনে যেটা মনে হলো, যে সে বললো যে পাস্ট ইজ পাস্ট, বাট পাস্ট ইজ পাস্ট কতখানি পর্যন্ত নেওয়া উচিত, এবং একটা জিনিসকে, একটা ব্যাড প্র্যাকটিস কে কখনো জেনারেলাইজ করা উচিত না। এই ব্যাপারটাতে আমাদের আরো অনেক,
আমার মনে হয় যে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে মানুষ আসলে অনেক কিছু জানতে পারছে, অনেক কিছু শিখতে পারছে, এবং আমরা সেই সুযোগটার সাক্ষী হতে পেরে আমাদের অনেক ভালো লাগছে। যাক, এখন অনেক কথা হলো, আরো কথা বাদ আছে, রাত তো দুটো পর্যন্ত মনে হচ্ছে আজ হবে না, আরো পার হবে,
ও তো কখনোই হয় না,
ওটা তো আমাদের আসলে দৈনন্দিন বিষয়। এখন আমরা কথা বলবো আমাদের সবচেয়ে কনিষ্ঠ যে বন্ধু, স্টুডিওতে বসে আছে বিজয়। বিজয়, প্রথম প্রশ্ন, তুমি ইন্টারমিডিয়েটে পড়ছো, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছো, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে বাসাতে কি বলেছো যে আমি গুরুর সাথে স্টুডিওতে ভালোবাসার কথা বলতে যাচ্ছি?
না গুরু,
বাসায় কি বলে এসছো আমার সেটা সবচেয়ে, কারণ ওরা দুজন তো মোটামুটি চাকরি বাকরি করে, ওদের একটা স্ট্যাটাস আছে যে হয়তো না বললেও চলবে, কিন্তু তুমি তো বাসায় এখন ইন্টারমিডিয়েট পড়ছো, বাসায় কি বলে এসছো?
না গুরু, বাসায় বলি নাই যে আমি এইরকম ভালোবাসা বাংলাদেশ বলতে যাব বা এরকম কিছু স্টোরি শেয়ার করব, বাসায় বলছি, আর এটা না বললেও হয়তো বাসা থেকে আসতে
দিত না, যেকোনো একটা কথা। কারণ আমার খুব মনে হচ্ছিল যে এই বয়সে একটা ছেলে ভালো, আমি কিন্তু তোমাকে প্রশ্ন করেছিলাম কয়েকবার যে তুমি আসবা তো, বলছে আমি পারবা তো, কারণ বাসা থেকে ইন্টারমিডিয়েট পড়া একটা ছেলে সে বলছে যে আমি ভালোবাসার কথা বলতে যাবো, আমি চিন্তা করলাম যে বাবা মা এত আধুনিক হয়ে গেছে, গুড গুড। হ্যাঁ, কিন্তু পরে আসলে আমি যেটা জানলাম সেটা আমি একটু বলি শ্রোতাদেরকে সহজ করে সংক্ষেপে, সেটি হচ্ছে সে বলে আসছে সে অন্য একটি রেডিও চ্যানেলে যাচ্ছে যেখানে ভূতের অনুষ্ঠান হয়। হ্যাঁ, ও ভালোবাসাকে পুরো ভূত বানিয়ে দিয়েছে। গুরু যদি বলতাম যে ভালোবাসার কথা বলতে যাচ্ছি, আমাকে তো মানে মেরে ভূত করে দিত,
তাহলে বাসায় শুনবে না কোনো ভূতের গল্প?
বলেছে যে আমি রেকর্ডিং এ যাচ্ছি, কবে প্রচারিত হবে তা তো জানি না। মানে এই বয়সের ছেলেরা কিংবা মেয়েরা যে কত ধরনের বুদ্ধি জানে এবং বাবা মাকে যে কত ভাবে ঘোল খাওয়াতে পারে, ঠিক আছে, সেই বিষয়গুলো আজকে বাবা মাও সচেতন হয়ে যাচ্ছে। যাক, বিজয়, বিজয়কে আনার পেছনে ডেফিনেটলি আমাদের একটা উদ্দেশ্য আছে, এমনি এমনি বিজয়কে আনা হয়নি। বিজয়, সেই গল্পটা আমরা শুনতে চাই, কারণ ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় একটা ছেলে একদম মানে পুরো ফুটন্ত টকবক, ইমোশন, প্রেম, ভালোবাসা সবকিছু টকবক টকবক করছে, সেই টকবকের পরিণতিটা কি হয় সেটা আমরা শুনতে চাই বিজয়ের কাছ থেকে। শুনি বিজয়।
জি গুরু, ধন্যবাদ, পূর্ণতা আপু ধন্যবাদ।
হ্যাঁ,
যে প্রথমে সকল শ্রোতাদের উদ্দেশ্যে বলতেছি যে আমি হয়তো সেভাবে কথা বলতে পারি না, ছোট থেকে একটু চুপচাপ টাইপের, হ্যাঁ, বাট দুষ্টামি করি, বাট কিন্তু কথাবার্তা একটু কমই বলি, হ্যাঁ, সবার সাথে ভালোভাবে মিশতে পারি। তো সেই জন্য যদি ভালোভাবে আমার স্টোরিটা শেয়ার করতে না পারি,
বলো, আমরা শ্রোতারা বুঝে নেব।
জি, তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি।
হ্যাঁ, বলো।
যে আমি ছোট থেকে ঢাকায় বড় হই, তো যখন আমি নাইন পাস করি, টেনে উঠি, দেন তখন একটা প্রবলেম হয়, পারিবারিক প্রবলেম, যে যার জন্য আমি ঢাকায় পড়ালেখা করতে পারি না, আমাকে গ্রামে পাঠায় দেয়, যে এবার এসএসসিটা গ্রাম থেকে দাও। হ্যাঁ, তো গ্রামে চলে যাই। তো গ্রামে যাওয়ার পর সেখানে নানুর বাড়িতে যাই, দেন নানুর বাড়িতে থাকি। তারপর সেখানে হলো, সেখানে থাকলাম। তো তারপর গুরু, যখন আমাদের এসএসসি পরীক্ষা, হ্যাঁ, আমার এসএসসি পরীক্ষা, তো এসএসসি পরীক্ষা চলে আসছে 2 ফেব্রুয়ারি থেকে। তো পরীক্ষা চলতেছে, তো গুরু আরেকটু বলি যে সব ফ্রেন্ডদেরকে দেখতাম যে রিলেশনে যাচ্ছে, হ্যাঁ, ভালো লাগতো দেখতে, ভালো লাগতো তারা
অলওয়েজ ফ্রেন্ডদের লাভ রিলেশন ইনকামিং আউটগোয়িং চলছে।
জি, তারা শেয়ার করতেছে যে আমার এই হচ্ছে আজকে কাল এই হচ্ছে, আমার সামনে ফোনে কথা বলতেছে, তারা আমারও একটু ভালো লাগতো। জি, যে আমার কেন আসে না কেন, হ্যাঁ, তো আশা করতাম যে সকলকে বলতাম,
হ্যাঁ,
সকলকে বলতাম যে না দেখিস এবার এসএসসি এক্সামে আমার পাশের সিটে একটা সুন্দরী মেয়ে বসছে, দেন ওর থেকে আমি সবকিছু দেখে দেখে লিখবো, এইভাবে আমাদের একটা রিলেশন হয়ে যাবে। হ্যাঁ, মানে ফ্রেন্ডদেরকে বলতাম, হ্যাঁ, ফ্রেন্ডদেরকে এভাবে বলতাম। তো তারপর এভাবে তারপর পরীক্ষা দিতে যাই, দেন চলে আসে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। দেন ভালোবাসা দিবসে সকাল থেকে বের হই, তো সব ফ্রেন্ডরাই বলাবলি করতেছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। দেন আমরা সকলে অটো করেই পরীক্ষা দিতে যাইতাম। তো অটোতে উঠে পরীক্ষা দিতে যাচ্ছি, ফ্রেন্ডরা মিললে সবাই হই হুল্লোড় করে একটু এনজয় করে, গান বাজনা ছেড়ে, যেহেতু ভালোবাসা দিবস। তো যাওয়ার আগেই মাঝখানে কয়েকটা, মানে শুরু থেকেই আমাদের ফ্রেন্ডরা যে মেয়েদেরকে দেখতেছে যে যাচ্ছে হেঁটে পাশ দিয়ে, তাদেরকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জানাচ্ছে, তো উইশ করতেছে। এখন এভাবে আর কি এনজয় করতেছে। আমি এই পর্যন্ত মানে কাউকে উইশ করি নাই, হ্যাঁ, কাউকে উইশ করি নাই। তো তারপর হঠাৎ করে দেখতেছি যে তিনজন মেয়ে হেঁটে যাচ্ছে, তো আমি হঠাৎ করে বলে ফেললাম যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো সেখান থেকে মাঝখানে একটা মেয়ে ছিল, সে আমার রিপ্লাই করলো যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
আচ্ছা, তার মানে তুমি অপরিচিত তিনজন মেয়েকে বলে ফেললে, তাদের ভেতর থেকে একজন তোমাকে আবার রিপ্লাই দিল।
জি, আচ্ছা, একজন রিপ্লাই দিল। তো তারপর চলে গেলাম, পরীক্ষা হলে চলে গেলাম। তো পরীক্ষা শেষ করলাম, পরীক্ষা শেষ হওয়ার পর তারপর পরীক্ষার হল থেকে বের হয়ে আসলাম। তো সেখানে একটা বড় মাঠ ছিল যেখানে সবাই আসতো, এসে গল্প টল্প করতো যে কার কেমন পরীক্ষা হয়েছে। হ্যাঁ, তো আসলাম, আসার পর তারপর ওখানে কিছুক্ষণ গল্প করার পর পরে দেখি যে পিছন থেকে ওই মেয়েগুলো আসতেছে। এখন আমি ফ্রেন্ডদেরকে বললাম, কিরে, ওইটা ওই মেয়ে না যাকে আমি উইশ করছিলাম? বলে হ্যাঁ। এখন আমি, আমার পাশে একটা ফ্রেন্ড ছিল রাসেল, তো আমি বললাম যে দোস্ত চল একটু কথা বলি। হ্যাঁ, দেন গেলাম, যে আমি বললাম যে হাই, ও বললো হ্যালো। বললাম যে তোমাকে আমি সকালে উইশ করছিলাম না? বলছে হ্যাঁ। এখন আমি বলি যে তখন তো শুধু মুখে মুখে করছি, তো আজকে তো সবাই ফুল দিয়ে উইশ করে, একটা ফুল না দিলে কেমন হয়? এখন ও বলে যে না, থাক, লাগবে না। হ্যাঁ, আমি বলি যে না, তুমি একটু ওয়েট করো, আমি একটা ফুল নিয়ে আসি। আশেপাশে ফুলও দেখতেছিলাম না। পরে ও বলে যে আশেপাশে তো ফুলও না, এখন ফুল কোথায় পাবেন? আমি, তুমি ওয়েট করো, আমি আনতেছি, জাস্ট 2 মিনিট। তারপর গুরু আমার ফ্রেন্ডটাকে নিয়ে আমি একটু পাশে দৌড়াদৌড়ি করি, দেন একটা ফুলের ইয়ে পাই, মানে ওই দিন তো ফুল বিক্রি করে। তো তারপর ওই মামার কাছ থেকে গিয়ে ফুল তাড়াহুড়ো করে কিনতেছি। হ্যাঁ, এখন গিয়ে ফুলটা নিলাম, নিয়ে মামাকে বললাম যে মামা তুমি ওয়েট করো, আমার কাছে টাকা ভাঙতে দিয়ে আমি পরে এসে দিয়ে দেব। আর মামা বললো যে ঠিক আছে যাও।
আচ্ছা,
হ্যাঁ, তারপর আসলাম, আসার পর দেখি যে ওরা যায় নাই, ওয়েট করতেছে। তো তারপর গিয়ে ফুলটা দিলাম যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আবার এবার ফুল দিয়ে। হ্যাঁ, পরে ফুলটা নিল, নেওয়ার পর মানে আশেপাশে সবাই দেখতেছে এত বড় একটা ফিল্ডে আমি মাঝখানে সবার সামনে যে একটা মেয়েকে ফুল দিতেছে, আমার ফ্রেন্ডরা দেখতেছে, সবাই দেখতো অবাক কি ব্যাপার। বিজয় তো কখনো মেয়েদের সাথে কথা বলতো না, চুপচাপ টাইপের বেশি কথা বলতো না, ও কিভাবে পারে হ্যাঁ এত মানুষের সামনে। আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল ও অবাক, ও বলে তারপর গেলাম হাঁটতে হাঁটতে কথা বলতেছি ওর সাথে যে নাম কি তোমার, হ্যাঁ নাম পরিচয় জানা হলো। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে তোমার কি FB ID আছে কিনা, হ্যাঁ ও বললো যে না আমার FB ID নাই, ফেসবুক আইডি। হ্যাঁ তো দেন তারপর আমি বললাম যে ওকে তাহলে ফোন নাম্বার, বল যে না আমি পার্সোনাল কোন ফোন ইউজ করি না। তো আমি বললাম যে ওকে তাহলে আমার নাম্বারটা নিয়ে যাও, তুমি টাইম পেলে আমাকে একটু কল করো।
তুমি বলছো?
হ্যাঁ
প্রথম দিনে?
জি জি।
আচ্ছা
এখন ও বললো যে আচ্ছা ঠিক আছে। তো তারপর সেখানেও আবার কোনো খাতা কলম খুঁজে পাচ্ছি না।
আচ্ছা
তারপর ফ্রেন্ডের কাছ থেকে কলমটা নিলাম, আর আমার প্রশ্নটা ছিল প্রশ্নের উপরে এই নাম্বারটা তাড়াহুড়ো করে লিখে দিলাম। লিখে দেওয়ার পর তারপর ও বলল যে, তখন বলে যে আমি কিন্তু SSC পরীক্ষা দিচ্ছি না। হ্যাঁ এখন আমি বলি যে মানে তুমি তো SSC পরীক্ষা দিচ্ছ?
হ্যাঁ।
এখন বলে যে না, যে এটা হচ্ছে যে ওর পাশে যে ফ্রেন্ডটা ছিল ও একটু আর কি প্রতিবন্ধী ছিল, মানে চোখ প্রতিবন্ধী ছিল। হ্যাঁ সেই জন্য মানে ও নিউটনে
ওর হয়ে,
হ্যাঁ ওর হয়ে মানে স্কুল থেকে ও লিখে দিচ্ছে আর বলছে এরকম। তারপর এটা শেয়ার করলো, আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। তো তারপর ও বললো আমাকে, বলে যে আচ্ছা শোনো একটা কথা, যে আমরা যদি কথা বলি তাহলে অলওয়েজ ফ্রেন্ড, আর কিছু না, অ্যাজ এ ফ্রেন্ড থাকবো, সবসময় অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে কথা বলবো, আর তুমি কিন্তু আমার কাছ থেকে বেশি কিছু আশাও করতে পারবো না।
প্রথম দিনই
ওই দিনই বলতেছে সবকিছু ক্লিয়ার।
চিন্তা করছো মানে প্রথম দিনই সমস্ত ঝামেলা চুকিয়ে দিল, সিলেবাস অল কমপ্লিট, তুমি আমার বন্ধু, বন্ধু ছাড়া কিছু না। এবং দেখো এই ছেলেটা কত সাহসী, যে
ভালোবাসা তো না যেন ব্যবসা হয়ে গেল শুরুতেই কন্ট্রাক্ট,
মানে শুরুতেই কন্ট্রাক্ট। এটা তুমি কিন্তু ভালোবাসা তো হবে না হবে সেটা পরের বিষয়, মানে আগেই বুঝে ফেললো যে যেখানে ছেলেরা আসে সেখানেই ভালোবাসা আছে, যেখানে মেয়েরা আছে সেখানেই প্রতারণা আছে, এরকম একটা মানে কত ফাস্ট এরা। আচ্ছা তারপর?
তারপর গুরু বললাম আমি ওর কথা মেনে নিলাম, হ্যাঁ ঠিক আছে আমরা ফ্রেন্ডই থাকবো দেন শেষ। তারপর ও বললো যে ওকে বাই, আজকে তাহলে আমি যাই, কাল তাহলে পরীক্ষা হলে দেখা হবে, ওকে। তো তারপর আমি আবার ও দূরে যাওয়ার পর আমি বললাম যে ওকে রাতে কিন্তু কল করো।
আচ্ছা
বললো যে আচ্ছা যদি পারি তাহলে, ঠিক আছে। তারপর গুরু চলে গেলাম, আমার ফ্রেন্ডরা তো আমার কাছে দৌড়ে সবাই আসতেছে, কি ব্যাপার কি করলি, মানে কি হইলো কি বললি। হ্যাঁ বলতেছি যে কিছু না এমনিতেই ফ্রেন্ড হিসেবে কথা বললাম। তো সবাই তো অবাক বলে যে তুই কেমনে পারলি হ্যান ত্যান এগুলো বললো। বললাম যে জানি না কি হয়েছিল ভিতরে, হ্যাঁ মেয়েটাকে দেখে। তারপর গুরু বাসায় চলে যাই। তো তারপর বাসায় যাওয়ার পর আমি ভাবি ফোনের দিকে তাকাই যে ফোন কেন আসে না, আজকে তো ফোন আসার কথা কেন আসতেছে না। তারপর আমি সন্ধ্যায় বাজারের দিকে যাই, যাওয়ার পর ফ্রেন্ডের সাথে আড্ডা আড্ডা দেয়, আড্ডা দিয়ে দেন রাত 9টা তখন বাসার দিকে রওনা করি। হ্যাঁ তো হঠাৎ করে ফোনটা বাজে,
হ্যাঁ এই হয়ে গেল
ফোনটা আসে। তো দেখি যে আননোন একটা নাম্বার, এখন ভাবি যে হ্যাঁ এটাই হয়তো ও। এখন ফোনটা ধরলাম, ধরার পর বলতেছে হ্যালো আসসালামু আলাইকুম, সালাম দিল, দেন আমি উত্তর দিলাম। এখন বলে যে, আমি বললাম যে কে, বলে যে আমি মৃত্তিকা।
কি নাম?
মৃত্তিকা।
মৃত্তিকা?
জি।
বাহ চমৎকার নাম মৃত্তিকা।
যে মৃত্তিকা ফোনটা ব্যাক করো। ওকে আমি বললাম যে ওকে ঠিক আছে।
মেয়েরা কেন ব্যাক করতে বলে ভাই, এটা আমার একটা প্রশ্ন, মেয়েরা কেন এত ব্যাক করতে বলে তোমরা? এটা আজকে গুরু হয়ে আমি প্রশ্ন করলাম, মেয়েরা কেন শুধু বলে কল ব্যাক করো?
বেচারি টাকা ছিল না বোধ
হয়, এটাই পূর্ণতা। এটা নিয়ে একটা এপিসোড,
বাবার ফোন
ও হতে পারে, অনেক কিছু থাকতে পারে,
অনেকে নিজের ফোন থাকার পরও বলে ব্যাক করো। আচ্ছা
যেগুলো তারপর কথা বলতেছি যে তখন কথা হচ্ছে যে একটু পরিচিত হচ্ছে যে বাসা কোথায়, কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছি এগুলো, দেন কথাটা তো বললাম। বলার পর তারপরের দিন এক্সাম হলে গেলাম। তো যাওয়ার পর আমি যাচ্ছি, ওয়েট করতেছি যে কখন আসবে কখন আসবে। আমি একটু তাড়াতাড়ি চলে যাই, পরীক্ষা 10:30, আমি 10:30 চলে যাই।
আচ্ছা
10:30 চলে যাই, দেন ওখানে ওয়েট করতেছি আসে না কেন আসে না কেন। তারপর দেখি যে না আসতেছে। তো তারপর আসার পর ওকে দেখে সামনে গেলাম, এটা স্কুলের ভিতরেই এক্সাম হলের ভিতরেই। তো তারপর ওর সাথে গিয়ে কথা বলতেছি যে কোন রুমে তুমি বসছো। হ্যাঁ ও আমাকে দেখালো এই রুম, আমি দেখালাম আমার রুমটা। হ্যাঁ তারপর গুরু ওই দিন শেষ, ওই দিনের মতো কথা শেষ। তারপর বাসায় চলে আসি, তার ওই দিন আবার কল ওই দিন করে না, ওইদিন কল করে না, দেন আমি ভাবি যে কেন কল করতেছে না, আমি তো ওয়েট করতেছিলাম ওর ফোনের জন্য। তারপরের দিন আমাদের এক্সাম ছিল না, গ্যাপ ছিল, তো তারপরের দিন কল করছে। করার পর ওই দিন অনেকটুই কথা বললাম, তো ওর সাথে কথা বলে নিলাম, ওকে আমি জিজ্ঞাসা করলাম ওই দিন যে তোমার কি কোনো রিলেশন আছে বা ছিল। হ্যাঁ, ও বলল যে রিলেশনের কথা কেন, হ্যাঁ জানতে ইচ্ছা হলো এই জন্য, বলে যে হ্যাঁ ছিল। আমি বলি কিরকম, মানে এখনো আছে কিনা, কবে ব্রেকআপ হয়েছে, হ্যান ত্যান সবকিছু জিজ্ঞাসা করলাম। তো ও বলে যে ছিল একটা ছেলের সাথে, সেটা ব্রেকআপ হয়ে গেছে অনেক আগেই, আর এসব কথা না বললে ভালো হয়।
আচ্ছা,
আমি বলি যে কেন, আমি তো এজ এ ফ্রেন্ড বলতে পারো, শেয়ার করতে পারো, নো প্রবলেম, আর শেয়ার করলে হয়তো তোমার একটু ভালো লাগবে। তারপর পুরো শেয়ার করে আমার সাথে যে এই করছে ছেলেটা অন্য আরেকটা মেয়ে, ওর সাথে ফ্লট করছে, অন্য একটা মেয়ের সাথে রিলেশন করছে, কন্টিনিউ করছে, ওর সাথেও করছে, দুজন দুজনের সাথে করছে, বাট প্রকাশ করেনি। দেন এগুলো বললো, আমি বললাম আচ্ছা বুঝলাম। তো তারপর গুরু আমি আর কিছু বললাম না। তারপর একদিন, তারপরের দিন এক্সাম হলে যাই, যাওয়ার পর ওর জন্য আবার সেই সেম ওয়েট করি। তারপর যাওয়ার পর দেখি যে ও আসে, আসার পর দেখি ওর সাথে একটা ছেলে আসতেছে, কথা বলতে বলতে আসতেছে একটা ছেলে। তো তারপর আমি দূর থেকে তাকায় দেখলাম কি ব্যাপার, একটা ছেলে কেন। তারপর আমার ফ্রেন্ডরা সবাই আমার কাছে আসে যে মাম্মা তো বিএফ নিয়ে আসছে, হ্যাঁ ওই যে ওর বিএফ আসতেছে। হ্যাঁ, তারপর বলে যে না বিএফ নাও হতে পারে, ও তো বলছে ওর বিএফ নাই, ব্রেকআপ হয়ে গেছে। তারপর আমাকেও দেখলো, দেখার পর আমাকে ডাক দিল যে শোনো। পরে আমি গেলাম ওর কাছে, যাওয়ার পর গুরু ওর সাথে পরিচয় করে দিতেছে যে ওর নাম নিশাত, আমরা একই ক্লাসে পড়ি, আমরা ফ্রেন্ড। হ্যাঁ, যে আমিও পরিচিত হলাম। তো তারপর বললাম যে ও কেন আসছে, ও কি পরীক্ষা দিবে নাকি, বলছে না ওর গার্লফ্রেন্ড আমার ফ্রেন্ড।
হ্যাঁ,
মানে ওর গার্লফ্রেন্ডের সাথে ওর একটু ঝামেলা হয়েছে, তো সেই জন্য আমাকে আসতে একটু শেয়ার করতেছে যেন আমি যেন ঠিক করে দিই। বললাম ঠিক আছে। তারপর গুরু এভাবেই যাই, কয়েকটা দিন কথা বলি। হ্যাঁ, তারপর গুরু মাঝখানে পরীক্ষা একদিন শেষ হওয়ার পর রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওর সাথে কথা বলতে বলতে, তারপর যে মেয়েটা ওই যে প্রতিবন্ধী ছিল, হ্যাঁ ওই মেয়েটার নানু দেখে ফেলে।
আচ্ছা,
হ্যাঁ দেখে ফেলে। তো তারপর নানু আমাকে বলে কে তুমি, আমি বললাম পরিচয় দিলাম, বলে যে কি ব্যাপার ওর সাথে কথা বলতেছে কেন, কি পরিচয়, বলছে ফ্রেন্ড। বলে যে আমার সাথে একটু জোরে জোরে কথা বলল যে যদি আমার নাতনির যদি পরীক্ষা খারাপ হয় তাহলে কিন্তু তোমার খবর আছে, যদি তুমি ওর সাথে যদি কথা বলো, কন্টিনিউ যদি কথা চালায় যাও, আর তারপর ও যদি আবার ওর পরীক্ষা যদি ভালো করে লিখতে না পারে তোমার সাথে কথা বলে, হ্যাঁ যদি পরীক্ষাটা খারাপ হয় তাহলে তোমার খবর আছে, তোমার কিন্তু আমি সবকিছু বের করে ফেলবো, তোমার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ আমার কিন্তু সেই ক্ষমতা আছে, এরকম আমাকে থ্রেট করে। তো তারপর আমি বললাম ঠিক আছে, আমি তাহলে আর কন্ট্যাক্ট করবো না। দেন এরকম করে ও আর আমাকে কন্ট্যাক্ট করে না, ওই দিনের পর আর কন্ট্যাক্ট করে না। তো তারপর আমি তো আর কন্ট্যাক্ট করতে পারি না, ওর বাবার নাম্বার যেটা থেকে কল করতো ওটা ব্ল্যাক লিস্ট, আমি আবার চাইলেও কল করতে পারতাম না কারণ ওর বাবা কলটা ধরতো। হ্যাঁ, তারপর গুরু এভাবে যায়, তারপর এক্সাম শেষ হয়ে যায়, এর মাঝখানে আর কোন দেখা হয় না। প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়, প্র্যাকটিক্যালে আবার আমাদের ডেট পরে আলাদা, ওদের ডেট পরে আলাদা, সেটা আবার আমি বুঝতে পারি না যে কবে ওদের ডেট। তারপর পরীক্ষা শেষ হয়ে যায়, দেন মাঝখানে গ্যাপ হয়ে যায় গুরু, অনেকদিনই গ্যাপ হয়ে যায়। তো আমার ফ্রেন্ডরা জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, কতদূর গেল তোদের রিলেশন বা এইসব, আমি বলি যে হ্যাঁ যাচ্ছে, মানে ফ্রেন্ডদের সাথে শেয়ারও করতে পারতেছি না যে আমার সাথে কথা হচ্ছে না।
আচ্ছা, কিন্তু বন্ধুরা জানো তোমাদের সম্পর্ক চলছে কিংবা প্রসেসিং এ আছে।
হ্যাঁ হ্যাঁ,
কিন্তু মেয়েটা তো তোমাকে শুরুতেই না করে দিয়েছে,
না করে দিয়েছে।
আচ্ছা, এই ক্ষেত্রে ছোট্ট আমরা একটি বিরতি নেব। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভালোবাসা বাংলাদেশের বৃহস্পতিবারের সবচেয়ে বড় আয়োজন, আর সেই আয়োজনে আজকে চলছে এক ভিন্ন আয়োজন ভালোবাসা বাংলাদেশ নিয়ে। আমি একটু অপরে আবারও ফিরে আসব, যেখানে আমরা কথা বলছিলাম, বিজয়ের কথা শুনছিলাম যে ভ্যালেন্টাইন ডেজে হঠাৎ করে একটি মেয়ের সাথে দেখা, তার সাথে কথা বলা, সেখানে প্রথমেই মেয়েটি একটি শর্ত দিয়ে দেয় যে কিন্তু কোনো ভালোবাসা হবে না, ভালোবাসার দিনে ভালোবাসাকে নিয়েই শর্ত, সেই শর্ত আসলে কতদূর পর্যন্ত যায় তাই আমরা শুনবো একটু পরে। ছোট্ট একটি বিরতি পর আবারও ফিরে আসছে, আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে
বছরটিকে স্মরণীয় রাখতে দ্য রাজ নিয়ে আসছে বারো দিনের বিশেষ ক্যাম্পেইন 12-12। পহেলা ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত, যেখানে আপনার জন্য থাকছে সর্বোচ্চ 77% পর্যন্ত ডিসকাউন্ট। তার সাথে আরো থাকছে দ্য রাজ মল, কালেক্টেবল ভাউচার ও শেক শেকের মতো নতুন তিনটি ফিচার। উপভোগ করতে এক্ষুনি ডাউনলোড করুন দ্য রাজ অ্যাপ।
সবার কাছেই তো এই নাম্বার, এনামি নাকি না
নাম্বার না, নেটওয়ার্ক ট্যাগ করো, এয়ারটেল সোয়াইপ করো, সোয়াইপ করো।
Guys, guess who's here? It's me, Toya, your favorite RG in this entire universe with the greatest show on earth.
Who? Eta kintu FIFA na.
Shut up! Koi chilam joni? Total Toya, every Saturday night at 11 PM, only on Dhaka FM 90.4, Act Nation, Act Station, this is your largest radio network.
বইমেলা আসলেই বই নিয়ে কথা বলতে হবে, শুধু একমাসিকই বইয়ের জন্য না, একদমই না। তাই বই নিয়ে কথা হোক সারা বছর, বই লেখক প্রকাশক আর গল্প আড্ডা সব মিলিয়েই শুনুন বুক আওয়ার উইথ শান্ত প্রতি শুক্রবার বিকেল 5টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ, এক নেশন এক স্টেশন।
আমাকে দিয়ে সকাল শুরু করতে টিউন ইন সানডেজ টু থার্সডেজ এট 8 AM। চলো সকালের দুঃখ কষ্ট সুখ সব শেয়ার করি অনলি অন ঢাকা FM 90.4।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
90.4 FM
Dhaka FM Sheikal ar Eikal Sheikal
Dost, chol Aajke basay Chinese khao parcel kore ni
Eikal
Dost, let's have a pizza slice App e home delivery order de
বাংলাদেশ, তুমি শুনছ 90.4 FM।
টাইম চেক, এখন সময় রাত 1টা। এক নেশন এক স্টেশন। ভালোবাসার বাংলাদেশ।
The original guru guru is back.
নতুন একটি ঘন্টা আবার আপনাদেরকে একগুচ্ছ ভালোবাসাতে স্বাগত জানাতে চাই। আমি আপনাদের ভালোবাসা গুরু, যেখানে চলছে বৃহস্পতিবারের সবচেয়ে বড় আয়োজন ভালোবাসা বাংলাদেশ। আজ স্টুডিওতে বসে আছেন ভালোবাসার তিনজন মানুষ, রব্বানী, বিজয় এবং ইমরান। ইতিমধ্যে আমরা ইমরানের ভালোবাসার কথা শুনেছি এবং ইমরানের ভালোবাসার কথা শুনে আমাদের শ্রোতাদের হৃদয় থেকে যে সকল কমেন্টস এসছে সেগুলো আপনারা পাঠিয়ে দিয়েছেন facebook.com/ILoveDhakaFM। এখানে ভালোবাসা বাংলাদেশে যে পোস্ট দেওয়া আছে সেই পোস্ট ইতিমধ্যে ইমরানের ভালোবাসাকে কেন্দ্র করে প্রচুর কমেন্টস এসছে, যেগুলো পূর্ণত যথাযথ সময় কিছু পড়েছে, ভবিষ্যতে আরো সময় পড়ে দেবে আমি আশা করছি। আমরা এই মুহূর্তে শুনছিলাম বিজয়ের ভালোবাসার কথা, যেখানে ভ্যালেন্টাইন ডেতে অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসে সে হঠাৎ করে একটি মেয়েকে দেখল এবং সেখান থেকে তাকে এমনি এমনি বলল যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। মেয়েটিও তাকে বলল হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এরপরে শুরু হল এক গল্প, সেই গল্পে আমরা ছিলাম, শুনব এখন বাকি অংশ। হৃদয়, বিজয়।
জি গুরু, তো মাঝখানে কথা অফ হয়ে যায়, তো মাঝখানিকের মতো কথা হয় না। তারপর হঠাৎ করে একদিন কল আসে আমার ফোনে, তো কল আসে, এটা অ্যানোন নাম্বার, আমি চিনি না। তো কলটা রিসিভ করি, রিসিভ করার পর দেখি একটু চিল্লাচিল্লির আওয়াজ।
আচ্ছা,
তো সেখান থেকে বললাম যে হ্যালো কে, বলতেছে যে কেন ভুলে গেছো নাকি।
আচ্ছা,
আমি বলি কেন কে, চিনলাম না, সরি, নাম বললে ভালো হয়। পরে বললো যে আমি মৃত্তিকা। হ্যাঁ, পরে বললাম যে ও আচ্ছা, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? তো আমি বললাম ভালো। তারপর গুরু ও বলে যে আমি স্কুলে আছি, তো স্কুলে একটা ফ্রেন্ডের নাম্বার থেকে কল করলাম, ওই যে নিশাদের সাথে পরিচয় করেছিল তার ফোন। তো তারপর ওর ফোন দিয়ে কথা হলো। তো তারপর আবার আমি বললাম যে এতদিন কোনো কথা বলো নাই, বলে যে বাসার প্রবলেম ছিল, বাসায় জানাজানি হয়ে গেছিল যে আমি একটা ছেলের সাথে কথা বলতেছি, এই নিয়ে অনেক প্রবলেম ছিল এই জন্য। তো তারপর আমি বললাম যে ওকে নেক্সট টাইম ফোনের জন্য কিন্তু ওয়েট করবো। আর বলে যে না, ফোনের জন্য ওয়েট করতে হবে না, তুমি কালকে আমাদের স্কুলে আসো, মিট করো। হ্যাঁ, আমি বললাম যে ওকে ঠিক আছে, কয়টায়? তো টাইম বলে দিল। তারপর আমি চলে যাই ওর স্কুলে। তো যাওয়ার পর সেদিন ওর স্কুল ছুটি হওয়ার পর আমরা মিট করি একটা রাস্তায়। তো ওখানে ওর ফ্রেন্ড ছিল, অনেকজন মেয়ে ফ্রেন্ড ছিল, কোনো ছেলে ফ্রেন্ড ছিল না। তো আমি একাই যাই। যাওয়ার পর সেখানে কথা বলি, অল্প কিছু কথা বলি। হ্যাঁ, কথা বলার পর তারপর চলে আসি। আসার পর রাতে আবার কল করে, কল করার পর
কি কথা হয়
সেখানে? কথা হয় এমনিতে সবার সাথে, আমার পরিচয় করা যায়।
হ্যাঁ
হ্যাঁ, আমার পরিচয় করা যায় ফ্রেন্ড হিসেবে সবাইকে বলে। তো তারপর রাতে আসার পর কল করে রাতে, তো বলে যে, আমি বললাম যে হ্যাঁ দেখা হলো। তো তারপর ও বলে যে আমার সব ফ্রেন্ড তোমাকে লাইক করছে। হ্যাঁ, আমি বলি আমাকে কেন লাইক করবে কেন? আমি বলে যে এক একজন এক একটা জিনিস লাইক করছে। আমি বলি কে কি রকম? বলে যে একজন তোমার হাসি, একজন তোমার ভয়েস, একজন তোমার কথা বলার ধরন, হ্যাঁ এগুলা। তো তারপর বললাম যে আচ্ছা ভালো। তারপর গুরু কয়েকদিন ফোনে কথা বলি, কথা বলার পর হঠাৎ করে আমাকে একদিন বলে কি যে তোমার কথাগুলো শুনতে না আমার ভালো লাগে।
আচ্ছা,
হ্যাঁ একদিন রাতে বলতেছে যে তোমার কথাগুলো শুনতে আমার ভালো লাগে, মানে চাই যে আমরা কথা বলি।
মেয়েটা বলছে, মৃত্তিকা বলছে,
যে তোমার সাথে কথা বললে আমার ভালো লাগে, আমার মন খারাপ থাকলে ভালো হয়ে যায়। হ্যাঁ, তোমার কথা বললে আমার ভালো লাগে। হ্যাঁ, তুমি যেভাবে কথা বলো আমার ভালো লাগে। তো তারপর গুরু আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর হঠাৎ করে আমি একদিন ওকে বললি যে আমি যখন আর কি ওকে ভিতর থেকে ফিল করি, হ্যাঁ যে না আমি হয়তো ওকে লাভ করি, হ্যাঁ এসব ফিল করি, তারপর আমি বলি যে না ওকে বলবো, হ্যাঁ ওকে বলবো আমার ভালোবাসার কথা যে আমি ওকে লাভ করি। তারপর একদিন কল করি, কল করে বলি যে আচ্ছা আমি একটা কথা বলি। বলি যে কি বলো? এখানে আমি বলি যে আচ্ছা আমাদের কি ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপে যাওয়া যায় না? আমিও বলে যে না, আমি তো ফার্স্টেই বলছি যে আমরা কোনো রিলেশনশিপে যাবো না, এজ এ ফ্রেন্ড থাকবো। আমি বলি যে কেন, প্রবলেম কি? বলে আমি একবার এই ভুল করছি, দ্বিতীয়বার করতে চাই না। হ্যাঁ, যে ছেলেরা ফ্লার্ট করে
অভিজ্ঞতা থেকে যেতে চায় না।
জি, তারপর আমি বললাম যে সবাইকে কি একই মনে হয়? বলে যে না সবাইকে একই মনে হয় না। তো তারপর এভাবে কথা বলতে বলতে ও এক পর্যায়ে রাজি হয় যে না হ্যাঁ আমরা রিলেশনশিপে যাব।
মানে তুমি বাধ্য করো?
বাধ্য করি বলতে হ্যাঁ ওকে জ্ঞানের জ্ঞান করতে
করতে।
জি, তারপর রাজি হয়ে যায়। তারপর রেজাল্ট চলে আসে, পরীক্ষার রেজাল্ট চলে আসে। তো পরীক্ষা রেজাল্ট করি এ গ্রেড পাই। তো তারপর ও ফোন করে বলতেছে যে কংগ্রাচুলেশনস, মিষ্টি খাবো। হ্যাঁ, আর আমি বলি যে আচ্ছা কি হবে, কোনো হোটেলে নিয়ে যাব না কি হবে? বলে যে না তুমি মিষ্টি কিনে নিয়ে আসিও, আমাকে দিবা, দেন চলে যাবে, আর কোন মাঝখানে কথা বলবো না, আর আমরা সব ফ্রেন্ডরা মিলে খাবো।
ততদিনে তোমাদের তো অ্যাফেয়ার শুরু হয়ে গেছে।
হ্যাঁ, ওই দিন শুরু হয়ে গেছে। তো তারপর সেরকম ভাবে মিষ্টি নিয়ে যায় দেই, দেওয়ার পর চলে আসি। চলে আসার পর ওরা ওই যে মিষ্টি খায়, তারপর গুরু মাঝখানে কথা চলতে থাকে, কন্টিনিউ চলে। তো আমার বার্থডে চলে আসে, 5ই মে বার্থডে। তো বার্থডের দিন আগে থেকে প্ল্যান করতেছিলাম যে কি করব না করব। কারণ ও বলতেছিল যে আমিও তো তোমার বার্থডে সেলিব্রেট করতে চাই, কিন্তু তোমার বাসাতে যাওয়া পসিবল না। তো তারপর আমি বললাম যে হ্যাঁ সেটা ঠিক। তো তারপর ও বলে যে আচ্ছা তুমি আমাকে একটা কেক কিনে দিও, তা আমরা সেই কেকটা আর কি তোমার নামেই কাটবো, আমি কাটবো তোমার নাম নিয়ে।
হ্যাঁ, তুমি কিনে দিবা, সে কাটবে।
হ্যাঁ, সেটা বলছে। তো তারপর সেভাবেই কেক দিয়ে আসি। তারপর ওরা ফ্রেন্ডরা আমাকে অনেক,
তোমার বার্থডেতে তুমি কেক কিনে দিলা।
হ্যাঁ, তারপর ওরা ফ্রেন্ডরা আমাকে অনেক গিফট দেয়। হ্যাঁ, তারপর গুরু ওই দিন চলে আসি। তারপর আমি আবার ঢাকায় ব্যাক করব, ঢাকায় ব্যাক করব, ঢাকায় কলেজ করব। হ্যাঁ, ওখানে আর থাকবো না। তো তারপর ওকে আমি বলি বিষয়টা, কারণ ও তো একটু ভেঙে পড়ে, বলে যে ঢাকায় চলে যাবা, আর কবে আসবা, কলেজ করবা, হ্যাঁ দেন এগুলো বলে। তারপর আমি বলি যে কোনো টেনশন করো না, আমি আসছি, আর আমি তো সবসময় যাওয়া আসা করবই। হ্যাঁ, এগুলো বললাম। তারপর ও তারপর
মানে এরকম ডায়লগ দিয়েছিল, দেখো আমার দেহ তো ঢাকায় থাকবে, মন তো এখানেই থাকবে।
তারপর গুরু আমার চলে আসে, ডেট চলে আসে যে আমি ঢাকায় রওনা দিব। তো তারপর ওই দিন লাস্ট আমার সাথে ও দেখা করে বলছে, ঠিক আছে আসার যাওয়ার আগে দেখা করে যেও। ঠিক আছে, তারপর দেখা করলাম। দেখা করার পর একটু কথা বললাম, রাস্তা দিয়ে হাঁটলাম। হ্যাঁ, দেন ওই দিন একটু ও একটু মানে হাসতেছিল না যে আমি চলে যাবো, বা একটু কষ্টে ছিল। তারপর চলে আসলাম ওর কাছ থেকে। তারপর গুরু যাইতেছিলাম আমি রাতের গাড়িতে, রাতের গাড়িতে ঢাকায় আসবো। তো তারপর আসলাম, আসার পর রাতে গাড়িতে উঠছে, উঠার পর না গুরু এখানে একটা কথা মিস করে গেছি, যে আমি ও ফোনে কথা বলতে পারতো না আমার সাথে, প্রবলেম হতো, ওর বাবা ফোন নিতে পারতো না, ওর আপুর ফোন নিতে পারতো না। হ্যাঁ, তারপর আমি ওকে একটা ফোন গিফট করি।
তুমি ফোন গিফট করো? হ্যাঁ, টাকা পাবো
ঢাকায় আসার আগে,
টাকা
বাসা থেকে ম্যানেজ করি। এটা বলে
কি মিথ্যা কথা বলছিল বলো?
জি, মিথ্যা কথা কি বলছি গুরু? সেটা
মিথ্যা তো বলছো?
জি জি, মিথ্যা তো বলছি, অবশ্যই বলছি। সেটা গুরু এখন একচুয়ালি মনে নেই,
মিথ্যা বলে
মিথ্যা কথা বলে টাকা নিয়ে মোবাইলটা কিনে দিই। তো তারপর চলে আসি। তো রাতে কথা হয় ফোনে, আমি তখন গাড়িতে। তো আমাদের গ্রাম হচ্ছে লালমনিরহাট, সেখান থেকে ঢাকা আসতে নিম্নে 8-10 ঘন্টা লাগে। তো আসতেছি, দেন রাতে কথা বলতেছি, ও দেখি ফোনে কান্না করতেছে যে হয়তো তোমার সাথে কথা হবে না, তুমি হয়তো ঢাকায় গিয়ে ভুলে যাবে, ঢাকায় তো অনেক ভালো ভালো মেয়ে আছে, তো তোমার কলেজ করবা, তোমার কলেজের অনেক ফ্রেন্ড হবে, তো তাদের সাথে হয়তো তুমি রিলেশনে চলে যাবে। আমি বলি যে না, তুমি বিশ্বাস রাখো, আমি এসব কিছু করব না, ঠিক আছে, আমি জাস্ট তোমাকে লাভ করি। হ্যাঁ, তো তারপর চলে আসি ঢাকায়, তারপর কলেজ সেখানে শুরু করি। তো তারপর গুরু কলেজ শুরু করি, কলেজ করতে থাকি, নতুন কলেজ। তারপর ওর সাথে কথা হয়, বলে যে কিরকম কলেজ, হ্যান তেন, বলে যে মেয়ে আছে কতজন, ছেলে আছে কতজন ক্লাসে, যে হ্যাঁ মেয়ে আছে। আমি বলে যে মেয়ে ছেলে কি একসাথে বসে? হ্যাঁ মেয়ে ছেলে একসাথে বসে। বলে যে তুমি কি আমার মেয়েদের সাথে বসো কিনা, না ছেলেদের সাথে? আমি যে মেয়েদের সাথে কেমন বসবো, ছেলেদের সাথে?
আমি বসি না, মেয়েরা আমার সাথে বসে।
না, বলে যে গুরু আমার কলেজ তো আদিবাসী কলেজ, তো বাঙালি মেয়ে কম, বাঙালি মেয়ে কম, সব চাকমা মেয়ে, তো তোমার কোনো টেনশন নেই, কারণ সব চাকমা মেয়ে, ওদের সাথে রিলেশনে আমি যাবো না।
এটা ভালো ছিল, মানে কত ধরনের যে তোমাদের বাট পারি বুদ্ধি।
তারপর বলি যে কয়েকটা বাঙালি মেয়ে আছে, কিন্তু তাদের রিলেশন আছে, তোমার একদম তুমি নিশ্চিন্তে থাকো, এসব কিছুই হবে না। ও বলে আচ্ছা ঠিক আছে, সবকিছু ভালো থাকলে ভালো। হ্যাঁ, তারপর গুরু এভাবে কথা হয়। তারপর অনেক দিন চলে যায় আমাদের, যে দেখা হয় না, প্রায় 3-4 মাস হয়ে যায়। তারপর ও ফোন করে দেখি, মন খারাপ, কান্নাকাটি করে যে অনেকদিন হয়ে গেল, তোমাকে তো না দেখে থাকতে পারতেছি না, হ্যান তেন, ভালো করে কথাও হয় না, টাইম পাই না। হ্যাঁ, টাইম পেলেও ফোন করতে পারি না, বাসায় লোকজন থাকে, বাসা থেকে বের হতে পারি না। তো তারপর আমি বলি যে আচ্ছা ঠিক আছে, দেখি আমি যদি যাইতে পারি যাব। তো তারপর গুরু আমি একটু ম্যানেজ করি বাসায়, যে বাসায় বলি যে আমি আর কি বলে আমার একটা সার্টিফিকেট রেখে আসছি গ্রামে, কিন্তু সার্টিফিকেট আমি নিয়ে আসছি, যে কলেজ থেকে বলছে যে ওইটা নিয়ে আসতে, ওইটা লাগবে। হ্যাঁ, ওইটা লাগবে, ওটা আর কি দেওয়া লাগবে।
তো ইমরান যেরকম বলেছিল, বন্ধুকে টিচার বানিয়ে দিয়েছিল,
তারপর বাসা বলে যে এটা আবার কোন কাগজ।
একটা বিষয় আমি যেটা দেখছি, মানে তোমাদের এই বয়সটায়, মানে তোমাদের মূল ব্যবহার করার একটা অন্যতম মাধ্যম হয়ে থাকে শিক্ষক। টিচার ফোন দিয়েছে, টিচারের বাসায় যেতে হবে, কারণ বাবা মা টিচারের কথা শুনলে অন্তত আর কিছু বলুক আর না বলুক বিশ্বাস করে যে না ঠিক আছে। ভালো ভালো ট্রিক্স। ওকে,
যে তারপর গুরু আমি বাসায় বলি, বাসায় রাজি হয়। ওকে, তারপর বাসায় তো যাই, ওর কাছে যাই। তো যাওয়ার পর ওর জন্য কিছু গিফট কিনে নিয়ে যাই, গিফট কিনে নিয়ে যাই। তারপর রাতে যাই, তো তো একটু টায়ার্ড, ওই দিন আর মিট করি না। তো দিন ওই দিন কথা বলি, ফোনে কথা বলি যে আসছি। হ্যাঁ, তারপর তারপরের দিন মিট করতে যাই, তারপরের দিন মিট করতে যাই তো ওর স্কুলের সামনেই, ওর স্কুলের সামনে মিট করতে যাই। দেন মিট করি, করার পর ওকে গিফটগুলো দেই, ও খুশি একটু। হ্যাঁ, দেন একটু এক্সাইটেড হয়ে ওই দিন আর কি আমাকে একটা হাক করে।
আচ্ছা।
হ্যাঁ, তো তারপর মানে সাথে সাথে আবার চলে যায়। তো তারপর মানে আমারও একটু ভালো লাগে। হ্যাঁ, তারপর গুরু চলে আসি, আবার ফোনে কথা বলি, বলার পর এরকম করতে করতে ওইদিন গ্রামে যাওয়ার পর দুইবার মিট করি, করার পর আবার ঢাকায় ব্যাক করি। আমি ঢাকায় ব্যাক করি, তো তারপর এভাবে আবার ফোনে কথা বলতে থাকি, ফোনে কথা চলে আমাদের। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক ভালোই চলতেছে। তো তারপর হঠাৎ করে একদিন আমাকে একটা হঠাৎ করে একদিন একটা আননোন নাম্বার থেকে ফোন আসে যে কে, হ্যালো বিজয় বলতেছো? আমি বলে হ্যাঁ। কে? বলে যে আমি তো মৃত্তিকার বয়ফ্রেন্ড।
মৃত্তিকার বয়ফ্রেন্ড?
হ্যাঁ। আমি বলি যে কোন বয়ফ্রেন্ড, কে? বলে যে তুমি চিনবে না? যে আমি ওর সাথে রিলেশন করি, ও আমার সাথে, ও আমাকে লাভ করে, হ্যাঁ এগুলো বলে আমাকে। তারপর আমি বলি যে না, আমার তো বিশ্বাস হচ্ছে না ভাইয়া, তুমি কে, কি বলতেছেন আপনি? হ্যাঁ, যে ভালো করে বলেন, শেয়ার করেন। তারপর বলে যে আচ্ছা, যদি বিশ্বাস না করো তাহলে আমি প্রুফ দেব। ওকে, ঠিক আছে, প্রুফ দাও। হ্যাঁ, প্রুফ দাও, আমি বিশ্বাস করব। যদি সত্যি হয় তাহলে আমি আমার রিলেশন ছেড়ে দেব। ও বলে যে ঠিক আছে। তারপর আমি মৃত্তিকাকে কল করি যে কি ব্যাপারে, কে, হ্যান ত্যান। ও বলে যে না, আমি তো চিনি না, আর আমার তো কোনো রিলেশন ছিল, যেটা ছিল সেটা ব্রেকআপ হয়েছে, সবকিছু তো শেয়ার করছি। তো তারপর গুরু ও আবার কল কর, আমি আবার কল করি ওকে যে ভাইয়া আপনি কি মিথ্যা কথা বলতেছেন বা এরকম কিছু? তো বলে যে না, আমার কাছে প্রুফ আছে, আমি আপনাকে দিব। বলছি ঠিক আছে, আপনার প্রুফের জন্য আমি ওয়েট করব। হ্যাঁ, এগুলো বলি। তারপর ও আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে না,
ওই ছেলেটা।
হ্যাঁ, আর কোনো কন্ট্যাক্ট করে না, এতটুকুই কন্ট্যাক্ট ছিল। তারপর আমি একদিন গুরু ইয়েতে যাই, গুলিস্তানে যাই আমার খেলার কিছু কেনার জন্য, খেলাধুলা করি তো বুট কিনতে যাই ফুটবলের জন্য। তো বুট কিনতে যাই, তো যাওয়ার পর সেখানে গুলিস্তানে আমাকে মানে কয়েকটা লোক এসে বলতেছে যে একটু শুনো, কথা আছে। বললাম আচ্ছা ঠিক আছে। পরে গেলাম, যাওয়ার পর ওখানে একটা মাইক্রো ছিল, মাইক্রো দাঁড়ানো ছিল, বলে যে মাইক্রোতে উঠো। বলছে কেন? বলে যে উঠো, কথা আছে, মাইক্রোতে বসে বলবো।
তুমি কি ছেলেবেলে চিন্তা আগে?
না না না,
এই প্রথম দেখছো?
হ্যাঁ, প্রথম দেখছি। গুলিস্তানে একাই গেছিলাম
দিনের বেলা।
হ্যাঁ, দিনের বেলা, বিকাল 4-5টা হবে।
আচ্ছা।
হ্যাঁ, তারপর মাইক্রোতে উঠলাম, দেখি মাইক্রো লাগায় টান দিল, ওরা মাইক্রো টান দিয়ে চলে গেল। তারপর একটা জায়গায় গিয়ে মানে ব্রেক করলো, যেখানে ফাঁকা নির্জন একটা জায়গা, সেখানে গিয়ে
যখন মাইক্রো টান দিল তখন তুমি চিল্লাচিল্লি করনি?
চিল্লাচিল্লি করতেছি, আমাকে ধরে রাখছে, আমাকে বলতেছে সমস্যা নাই, তুমি চলো আমাদের সাথে, তুমি কোনো কথা বলো না, আমরা এমনি যাচ্ছি, একটু কথা আছে এগুলো। আমি বলছি না, আমি যাবো না, আমাকে নামাই দেন, আমি যাবো না, আমার কাজ আছে, আমার বাসায় যেতে হবে। তারপর যাওয়ার পর সেখানে নামার পর সে তারা বলতেছে যে কি কি আছে বের করে দাও। আমি বলছি আমার কাছে তো কিছু নাই, আমি তো জাস্ট আসছি একটু শপিং করার জন্য এখানে, আমার খেলার জিনিসপত্র কেনার জন্য, আমার কাছে তো কিছু নেই। বলছে ফোনটা আছে, ফোন দাও, আর কত টাকা আছে সব দাও। আমি বলি যে আমার কাছে তো কিছু নাই, জাস্ট ফোনটা আছে আর 1200 টাকা আছে। তো তারপর বলে যে যা আছে সব কিছুই দাও। তো আমি দিতেছিলাম না। তো তারপর ওরা আমাকে কিছু মারধর করে, তো জোরাজুরি করে অনেক। তারপর গুলো আমি দিয়ে দিই, সব কিছু দিয়ে দিই। হ্যাঁ, সিম টিম যা ছিল সবই দিয়ে দিই। দেওয়ার পর আমি তখন একাই, তখন আমার পকেটে কোনো টাকা ছিল না। তারপর আমি ফ্যাক্সের দোকান থেকে ভাইয়াকে কল করি, ভাইয়া পরে বিকাশে কিছু টাকা পাঠিয়ে দেয়। তারপর ওইখান থেকে আমি চলে আসি। আমি আসার পর থেকে গুরু আমার মাথায় একটাই কথা যে আমি তো মৃত্তিকার নাম্বার জানি না, নাম্বারটা আমি মুখস্থ করিনি, নাম্বার আমার ফোনে ছিল, এখন মানে ও তো আমার যেটা ছিল সেটা তো অফ, এখন কিভাবে কন্ট্যাক্ট করবো? হ্যাঁ, মানে সেরকম একটা পাগলের মতো অবস্থা হয়ে গেছে যে ওর সাথে কথা বলতে পারতেছি না। হ্যাঁ, আমার কাজিন আবির তাকে বলতেছি যে কি ব্যাপার, কি হয়ে গেল এখন, এখন তো গুরু কি বলবো, যে কোনো কন্ট্যাক্টই হচ্ছে না ওর সাথে, আমি তো পুরো পাগল হয়ে গেছি। এখন ওর সাথে বসে বসে প্ল্যান করতেছি যে কি করা যায়। ও বলছে তুই গ্রামে যা। গ্রামে যা, দেখ কি করা যায়। আমি বলছি গ্রামে যাবো, কি বলবো, কি বলে যাবো গ্রামে? হ্যাঁ, তারপর ও বলে যে বল, যে কোনো একটা কিছু বল এখন। পরে আমি বাসায় গিয়ে গুরু বললাম যে আমি গ্রামে যাব, একটু গ্রাম থেকে ঘুরে আসতে চাই, যে গ্রামের ফ্রেন্ডরা সবাই নাকি পিকনিক করবে, তো তাদের সাথে গিয়ে একটু জয়েন করতে চাই।
এটা কি বাসায় এসে বাবা মাকে বলো এই ঘটনা, চিন্তার ঘটনা বলো?
হ্যাঁ, চিন্তার কথা বলি, চিন্তার কথা বলি, তো এগুলো বলতেছি না গুরু। তো তারপর বললাম যে আমি গ্রামে যাব, কিছুতে তো রাজি হচ্ছে না। বলছে না, তোমার প্রাইভেট আছে, কলেজ আছে, সবকিছু ছেড়ে কিভাবে যাবা? বললাম যে না, আমি জাস্ট দুই দিনেই চলে আসব। হ্যাঁ, পিকনিকটা পরশু আমি করে চলে আসব। তারপর অনেক জোরাজুরির পর গুরু রাজি হলো। তারপর আমি গেলাম, যাওয়ার পর এখন ওর সাথে কোনো কন্ট্যাক্ট নাই। আমার সাথে আমার কাজিনের কাছে ওর একটা ফ্রেন্ডের নাম্বার ছিল, হ্যাঁ সেটা সেটা নিয়ে আমি কন্ট্যাক্ট করি। ওটা ছেলে ফ্রেন্ড, কাজল নাম ছিল ছেলেটার, তো তার সাথে আমি কন্ট্যাক্ট করি যে কাজল আমি তোমাদের দিকে যাচ্ছি, তো তুমি একটু সকালে থাইকো। তারপর আমি সকালে গাড়ি থেকে নামার পর আর বাসায় যাই না, তো আমি ওইখানেই থাকি তো স্ট্যান্ডে। তারপরে কাজল আসে, কাজলের সাথে কাজলের বাসায় যাই, গিয়ে ওর ওখানে ব্যাগ ট্যাগ রেখে একটু ফ্রেশ হই। তারপর ওর বাসা থেকে মানে মৃত্তিকার বাসা কাছাকাছি পাশাপাশি, তো তারপর এখন আমি ওকে শেয়ার করি যে সিন্তাইয়ের কথাটা। ও বলে যে আমি তো তোমাকে ফোন করছিলাম পাই নাই, মৃত্তিকা তো পাগল হয়ে গেছে ফোন করতেছে আমাকে যে কি হলো। তারপর ও আর আমি প্ল্যান করি যে কিভাবে নাম্বারটা দেওয়া যায়, নতুন সিম ফোন নিছি। তো তারপর ও আমি বললাম যে আচ্ছা একটা খাতা কিনি, খাতার ভিতরে আমি নাম্বারগুলো লিখে দেই, নাম্বারটা লিখে দেই, আর তুমি গিয়ে বলবা কি যে মৃত্তিকা এটা তোর খাতা আমার কাছে ছিল, মানে ওরা ফ্রেন্ড তো বাসায় ওকে চেনে। তো তারপর বললো ঠিক আছে। তো তারপর খাতাটা কিনলাম, কেনার পর ওকে দিলাম, ও বাসায় গেল, ও সহ আমি দুজনে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর খাতাটা ও দিল, মৃত্তিকে ডাক দিল, মৃত্তি তোর খাতা নিয়ে যা। তো তারপর এসে ও খাতাটা নিল, মানে আমি যে গেছি আমাকেও আর কি দেখেনি, ও নিজ দিকে এসে নিজ দিক থেকে খাতা নিয়ে চলে আসছে, মানে বাসার সবাইকে অনেক ভয় পায়।
হ্যাঁ,
তারপর কাজলের বাসায় আমি আর ব্যাক করি, ব্যাক করে ওখানে গিয়ে বসে বসে ওয়েট করছি যে না ফোন করে না কেন, আসলে কি নাম্বারটা পাইছে এখন। তারপর অনেকক্ষণ পর ফোন করে, ফোন করে বলে যে কে কাজল, আমি বলে যে কাজল মানে আমার, আমি গেলাম আমাকে দেখো নাই তুমি, আমি বলে যে না কে, আমি বলছি বিজয়, আমি বলে যে আচ্ছা তুমি কখন আসছো, আমি তো তোমার বাসায় গেলাম তুমি আমাকে দেখো নাই, বলছে না আমি তো তোমাকে দেখিনি জাস্ট কাজলের কাছ থেকে খাতাটা নিয়ে চলে আসছি। তারপর বলে যে আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুমি বিজয় তুমি আসছো এখানে, আমি যে তুমি কি আমার ভয়েস চিনো না। তারপর অনেকক্ষণ কথা বলে বললো হ্যাঁ শিওর হলো যে হ্যাঁ আমি আসছি। তারপর বলি যে তুমি আচ্ছা আমি বাসায় যাব, তুমি একটু রাস্তায় আসিও তোমার সাথে দেখা করে তারপর আমি বাসায় যাব। বলো ঠিক আছে। তারপর বিয়ে হলো, ওর সাথে আমি দেখা করলাম, দেখা করে গুরু চলে আসলাম বাসায়। বাসায় আসার পর তো নাম্বার পাইলাম, আবার একটু ভালো লাগতেছে যে নাম্বারটা পাইলাম, অনেকদিন পর কথা হচ্ছে। তারপর আবার গুরু আমি ঢাকায় ব্যাক করি, তো ঢাকায় ব্যাক করি আবার। তারপর গুরু গাড়িতে যখন থাকি তখন ও আবার অনেক কান্নাকাটি করে যে আমি চলে যাচ্ছি হ্যান ত্যান, তারপর ঢাকা চলে আসি এভাবে। তো আসার পর গুরু ও মানে তারপর চলে, কন্টিনিউ চলে, কথাবার্তা চলে, সবকিছু চলে। তো হঠাৎ করে গুরু কয়েকদিন যাবত আমি কল করলে মানে ফোনটা ওয়েটিং থাকে, ওর ফোনটা থাকে ওয়েটিং,
যে ফোনটা তুমি দিয়েছিলে,
হ্যাঁ যে ফোনটা দিয়েছিলাম ফোনটা থাকে ওয়েটিং। তো আমি বলি কি ব্যাপার ফোন ওয়েটিং কেন, আমি বলে যে এই তো ফ্রেন্ড ফ্রেন্ডরা ফ্রেন্ডদের সাথে কথা বলতেছি। বলছে না তুমি তো ফোনে কারোর সাথে কথা বলো যাচ্ছে আমার সাথে, আর তোমার তো কোনো দরকার হয় না কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে, সব ফ্রেন্ড তো তোমার বাসার আশেপাশেই থাকে। এখন বলে যে না এ ফ্রেন্ড আর কি দূরে থাকে, তো এই জন্য কথাবার্তা বলি। তো আমি বিশ্বাস করি। তো তারপর গুরু এই পর্যায়ে যাইতে যাইতে তারপর ওর মানে কথা বলার ইয়েটা মাত্রাটা অনেক বেশি হয়ে যায়, মানে ও আমাকে কল করেই না এখন, আমার কাছে ও কোনো কলই করে না। তো তারপর আমি কল করলেই মানে ওয়েটিং পাই, ফোনটা ওয়েটিং থাকে ওর। তারপর আমি অনেক রেগে যাই যে কি ব্যাপার ফোন ওয়েটিং কেন। ও বলে যে আরে তুমি এরকম করতেছো কেন, মানে কথা বলতেই পারি, আমার ফ্রেন্ড আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার ঢাকায় খালা থাকে আঙ্কেল থাকে, তাদের সাথে আমি কথা বলতেই পারি। তো তারপর আমি বললাম যে কথা বলবা ঠিক আছে, বাট আমার ফোন অ্যাভয়েড করে কেন, আমি ফোন করলে তুমি আমার ফোনটা কেটে দিচ্ছ, আমি ফোনটা রিসিভ করতেছো না, ব্যাক করতেছো না, কোনো কথাবার্তা নেই। তো তারপর আমি বলি যে এভাবে অনেকক্ষণ ঝগড়া করার পর আমি বলি যে যদি কোনো রিলেশন থাকে তাহলে আমাকে বলো, হ্যাঁ আমি চলে যাব সমস্যা নেই। তো ও বলে না, ও বলে যে না আমার একটা প্রবলেম হয়েছে। বলছে কি প্রবলেম, বলে যে তারপর গুরু আমাকে শেয়ার করে যে একটা ছেলে মানে আমাকে প্রচুর পরিমাণে কল করে ডিস্টার্ব করে যে কেন, বলে যে ওনাকে আমাকে লাভ করে। তো লাভ করে তো কি হয়েছে তুমি বলো না যে তোমার বিয়ে ফেলছে, বলে যে হ্যাঁ বলছি বাট ও মানে একটু পাগল টাইপের, হ্যাঁ ও আমার জন্য হাত কাটছে, হ্যাঁ আমার জন্য মানে অনেক পাগল, বলে যে মরে যাবে হ্যান ত্যান। আমি বলছি ও যা খুশি করুক, তুমি কি ওর কথা শুনবা, এসব তো না হইতে পারে, আর আমাদের এতদিনের রিলেশন তুমি কি, আমি তোমার জন্য যা করছি সবকিছু কি তুমি ভুলে যাবো, ওর সাথে কথা বলবা। বলছে না তুমি আমার সাথে থাকো, কথা বলো, সমস্যা নাই, আমি জাস্ট ওকে কয়েকটা দিন টাইম দিব, হ্যাঁ যে ও যেন ওর আবার যেন ভালো হতে পারে, যেন আমাকে যেন ভুলে যেতে পারে। বলছি কথা বললে আবার কিভাবে ভুলে যাবে, কথা বলে তো ওর তোমার প্রতি আবার আরো বেশি আকৃষ্ট হবে। তারপর ও বলে যে না তুমি এরকম একটু বাড়াবাড়ি করো না, বেশি হয়ে যাচ্ছে। তারপর গুরু এক পর্যায়ে আমি বলি যে এরকম যদি করো তাহলে আমি তোমার সাথে রিলেশন করবো না। হ্যাঁ তারপর বলি যে ও বলে যে তোমার ইচ্ছা, যদি তোমার ইচ্ছা হয় রিলেশন করবে না তাহলে ওকে ফাইন রিলেশন করবে না। এখন তারপর আমি বলি ঠিক আছে তাহলে রিলেশন করবো না, তুমি যার সাথে আসো তাকে নিয়ে মানে হ্যাপি থাকো। হ্যাঁ বলে যে এখানে হ্যাপি থাকার কিছু নাই, আমি যার সাথে আছি সে জাস্ট আমি এমনিতেই ফোনে কথা বলি আর কিছু না। তো তারপর গুরু ওইভাবেই যায়, কয়েকটা দিন ফোনে কথা হয় না। তো হঠাৎ করে আবার ফোন করে যে কি ব্যাপার ভুলে গেছো নাকি। আমি যে আবার কেন ফোন করছো, তোমার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে আর তুমি তো নতুন রিলেশনে আসছো। হ্যাঁ তারপর ও বলে যে না দেখো সরি মাফ করে দাও আর ফোনে টোনে কথা বলবো না। তারপর বললাম ঠিক আছে একটু, তখন একটু মানা নিলাম। আবার যখন আমি রাতে কল করলাম, রাত তখন ১২টা বাজে গুরু, আমার ১২টা বাজে যে আমার একটু ঘুম ধরতেছে না, যে আমি কল করে দেখি যে ও জাগ না আছে কিনা যদি কথা বলতে পারি। তো ১২টা বাজে তখন কল করে দেখি গুরু, তখন ওয়েটিং ফোনটা। হ্যাঁ তখনও ফোনটা ওয়েটিং। তো তখন আমার ফোনটা তাড়াতাড়ি করে কেটে দিচ্ছে, বারবার কেটে দিচ্ছে। তো তারপর কথা বলার দেখি ১টা বেজে যাচ্ছে, তো কথা শেষ হচ্ছে না, ঘন্টাখানিক হয়ে গেছে। তারপর আমি তো ফোন দিতে যাচ্ছি দিয়েই যাচ্ছি, তারপর ফোন ধরার পর বলে যে কেউ কথা বলে যে ফোন করতে হয় না, এই এতটুকু কি ভদ্রতা তোমার মাঝে নাই? আমি যে কি বলো, আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তোমায় কল করতে পারি। হ্যাঁ আর তুমি আমার ফোনটা যদি তুমি বিজি থাকো আমার জাস্ট রিসিভ করে বলো যে আমি বিজি আছি, তুমি পরে কল করো, এটা আমাকে বলো। কারণ ও বলে যে এটা বলার তো টাইম নেই আমার, আমি একটা জরুরি কথা বলতেছি সেই জন্য। আমি বলছি থাক, আমি বুঝছি যে তুমি কেমন কি করতেছো, হ্যাঁ তোমার সাথে আমার রিলেশন করা সম্ভব না, তুমি আর প্লিজ আমাকে কল করবে না, আমি তোমাকে আর কোনো কল করবো না। হ্যাঁ এগুলো বলে গুরু ওদিন শেষ করে দিই। তারপর ও মানে তারপরে দিন আবার ফোন করে কান্নাকাটি করে যে না আমি তো তোমাকে লাভ করি এইসব কিছু না, যার সাথে কথা বলতেছি এইসব কিছু না। আমি বলছি না আমি তোমাকে বিশ্বাস করি না। তো এভাবেই গুরু আমি তারপর আর কোনো ফোন টোন করি না। মাঝখানে গ্যাপ হয়ে যায়, অনেক গ্যাপ হয়ে যায় যে ও আর আমাকে কল করে না, ও ওর মতো কন্টিনিউ করে, আমি আমার মতো এদিকে পড়ালেখা কন্টিনিউ করি। হ্যাঁ তারপর গুরু অনেকদিনই হয়ে যায়, তো হঠাৎ করে কল করে। কল করার পর ওই দিন আবার আমি জিজ্ঞাসা করি,
একদম শেষ করতে হবে কিন্তু তোমাকে এখন খুব দ্রুত।
কল করে তারপর ওই দিন আমি জিজ্ঞাসা করি আজকে সত্য কথা বলো, যেহেতু আমাদের রিলেশন নাই, আমি তোমার সাথে রিলেশনে নাই, তুমি আমার সাথে রিলেশনে নাই, জাস্ট এমনি আমরা
ফ্রেন্ড জানতে চাই।
হ্যাঁ এমনি জানতে চাচ্ছি তোমার কাছ থেকে যে তোমার কি হয়েছে, কি প্রবলেম, যে তুমি কি আসলে রিলেশনে আসছো? বলে ওই দিন বলে যে হ্যাঁ আমি রিলেশনে আসি, ওই ছেলের সাথে আসি, বাট আমি এটা নিজের ইচ্ছা চাই নাই, আমি নিজের ইচ্ছা চাই না, আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি, হ্যাঁ আমি তোমার কাছেই যাইতে চাই। বলছি এটা কেমন পসিবল, এটা কোনো কথা না যে আমি তোমাকে আর চান্স দিতে চাই না, তোমাকে আমি অনেকবার চান্স দিচ্ছি এভাবে। তো তারপর ও গুরু তারপর এভাবে কথা চলে, তারপর আর কোনো চান্স টান্স দেই না ওকে। হ্যাঁ তারপর গুরু এভাবে কথা আর হয় না আমাদের, ঠিক আছে আর কোনো কথা হয় না, এভাবেই মানে চলে
তোমার ভালোবাসা কাজ শেষ।
হ্যাঁ জি গুরু।
তার মানে কত সালে তুমি তাকে দেখো ভ্যালেন্টাইন ডেতে? ২০১৬র ভ্যালেন্টাইনে হঠাৎ করে একটি মেয়েকে তুমি দেখো এবং স্বাভাবিকভাবে সকল ছেলেমেয়েরা প্রেম করছে সেটা দেখে তোমার একটা ইচ্ছা হয় এই ফুটন্ত বয়সে। তখন কোনো না কোনোভাবে একটি মেয়ের সাথে তোমার কথাবার্তা হয় এবং সেখান থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে বিচ্ছেদ হলো এই ১৮ সালের ভেতরে। কত সালে তোমাদের শেষ কথাবার্তা হয়েছে?
১৮ সালে।
আমি প্রথমে ইমরানের কাছে যেতে চাই। ইমরান তোমার কোনো কিছু জিজ্ঞাসা কিংবা কোনো কিছু বলার আছে কিনা বিজয়ের এই ভালোবাসার কথা শুনে, এই সময়কার ভালোবাসার কথা শুনে?
গুরু আসলে বিষয়টা হচ্ছে এরকম যে ও একটা কথা বলছে যে ওই ছেলেটা হাত কেটে ফেলবে বা এরকম একটা বিষয়, তো এই জিনিসটা না আমি ওইভাবে পজিটিভলি নেই না যে এই হাত কাটা,
না সেটা তো আলাদা বিষয়। মানে তোমার কাছে কি মনে হয়েছে ওর ভালোবাসার কথা শুনে একজন শ্রোতা হিসাবে তোমার কি মনে হয়েছে?
একজন শ্রোতা হিসেবে আমার এখন যেটা মনে হচ্ছে যে ও লাস্টে যে কথাটা বললো যে আমি পাত্তা দিইনি বা যখন জানতে পেরেছি এই বিষয়টা এরকম হতে যাচ্ছে, তো এটা মনে হচ্ছে একটা ভালো ডিসিশন এখান থেকে চলে আসাটা।
আচ্ছা রাব্বানি,
গুরু কি বলবো, আসলে ও যে ডিসিশনটা নিয়েছে সেটা আরো আগে নেওয়া উচিত ছিল। আমার মনে হয় যে মেয়েটা যখনই বারবার চান্স দেওয়াটা উচিত হয় নাই, ও কিন্তু ২বার না ৩বার চান্স দিয়ে ফেলছে, সো যখনই দেখছে ও ওয়েটিং পাচ্ছে একটু আর একটু ডিটেইলস এ জানার দরকার ছিল ওর আসলে বিষয়টা।
পূর্ণতার কি মনে হয়েছে
গুরু? আসলে পুরোটা বিষয় মানে ওর শুরু থেকে শেষ পর্যন্ত একে তো এতটা ইমম্যাচিউর একটা সময় এবং শুরুটাই হয়ে গেছে
সবচেয়ে যেটা অবাক করা লেগেছে
ভাবি শুরু হয়েছে।
ওর বয়স হচ্ছে, তোমার এখন বয়স কত? উনিশ মানে তুমি গল্প বলছো আমাকে কত সালের কথা?
ষোলো সতেরো তখন ক্লাস টেন।
তুমি চিন্তা করো ষোলো সতেরো বছরে একটা ছেলে কতটা সাহস পায় যে সে তার বাবা মায়ের কাছে মিথ্যা কথা বলে টাকা জোগাড় করে তার গার্লফ্রেন্ড মানে যে মেয়েটাকে সে পছন্দ করে সে মেয়েটাকে সে একটা মোবাইল কিনে দিচ্ছে, বাবা মায়ের কাছে মিথ্যা কথা বলে ঢাকা থেকে রংপুর তো না রংপুর চলে যাচ্ছে, এবং এই যে মান অভিমান এত কিছু, মানে এই বয়সটা কি আসলে তার বোঝার মতো বয়স হয়েছিল কিনা?
একদমই না।
আর তার থেকে অবাক করা একটা বিষয় হচ্ছে যদি যদি তার ঘটনা, তুমি সব সত্য কথা বলছো বিজয়, মানে এখানে কোনো কিছু তুমি মিথ্যা তো বলছো না, নিজেকে মহান করার জন্য। তুমি দেখো মৃত্তিকা ক্লাস টেনে পড়ে, সেই বয়সেই মেয়েটার ইতিমধ্যে দুইটা বয়ফ্রেন্ড, তার আগে একটা বয়ফ্রেন্ড ছিল, তারপরে ও একটা বয়ফ্রেন্ড সেকেন্ড থার্ড হচ্ছে আর একটা চলছে, মানে এই যে আমাদের সমাজে বর্তমান সময়ে টিনেজার যারা আছে একদম ফুটন্ত যে আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা আছে যাদের বয়স পনেরো ষোলো সতেরো এখনো ঠিকভাবে দাড়ি মুচি ওঠেনি যেসব ছেলেদের, যেসব মেয়েদের এখনো আসলে ঠিকভাবে ওই বাবার হাত ধরে মায়ের হাত ধরে স্কুল যাবার দিন শেষ হয়নি, সেই মেয়েগুলোর দুটো তিনটা করে বয়ফ্রেন্ড ইতিমধ্যে হয়ে গেছে, ছেলেগুলো বয়ফ্রেন্ড হয়ে গেছে, ছেলেগুলো স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে বিয়ে করব, এরা বিয়ের বোঝে কি, এরা জীবনের বোঝে কি, কিন্তু এরা এই যে দুঃসাহসগুলো দেখায় এবং দেখানোর পরিণামটা কি হয়, একটা ছেলেমেয়েও বলতে পারে না যে আমরা ভালো আছি, একটা ছেলেমেয়ে বলতে পারে না যে আমরা আমার গার্লফ্রেন্ডের সাথে আছি, একটা মেয়েও বলতে পারে না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে, প্রতিনিয়ত এদের পরিবর্তন হচ্ছে, একটা একটা করে বছর যাচ্ছে, একটা একটা করে গার্লফ্রেন্ড আসছে, একটা একটা করে বছর যাচ্ছে, একটা একটা করে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চেঞ্জ হচ্ছে, এই যে ক্যালেন্ডারের পাতার প্রতি মাসের পরিবর্তনের সাথে সাথে ভালোবাসার মানুষেরও যে পরিবর্তন হওয়া শুরু হয়েছে আমাদের এই প্রজন্মের, এটা কিন্তু একটা অধঃপতনের দিকে যাচ্ছে, এবং এই অধঃপতনটা একটা সময় যে কত ভয়ঙ্কর রূপ নেবে এটা কিন্তু এখন আমাদের, মানে আমি খুব অবাক হই যে দেখো স্কুল লাইফে আমারও পছন্দ ছিল, এমন কোন ছেলে মেয়ে বলতে পারবে না যে স্কুল লাইফে পছন্দ একটা বিষয়, কিন্তু সেই পছন্দটা যখন বাউন্ডারি অতিক্রম করে ফেলে এবং সে অতিক্রম করার ফলে যে ভয়ানক ভয়ানক সিদ্ধান্তগুলো নেয়, সত্য কথা বলে আমার বাবার জন্মে সাহস হয় নেই আমি কোনোদিন ওরকম সিদ্ধান্ত নেব,
আমাদের অনুশাসন
জীবনও না মানে আমাদের অনুশাসন গুলো যা ছিল, সন্ধ্যা হতে হতে বাড়ি ফিরতে হবে, এটা মানে আমরা তো একটা মেয়েকে একটা ছেলেকে আমাদের যারা বান্ধবী ছিল তারা যদি কোনো ছেলেকে পছন্দ করে থাকতো তারা তো এত সাহসই পায়নি ওই সময়, তার ভেতরে কি অ্যাক্সিডেন্ট ঘটেনি, ঘটেছে অ্যাক্সিডেন্ট ঘটেছে, কিন্তু মানে এখন তো এটা আসলে ডাল ভাত হয়ে গেছে, ওর বয়স 2016, আমরা একটু আগে কিন্তু ইমরানের কথা শুনলাম, ইমরানের ঘটনা ছিল 2012 সাল, 2012 সালে একটা ছেলে সিদ্ধান্ত নিয়ে নিল আমি ঢাকাতে এসে চাকরি বাকরি করবো ব্যবসা করবো, কারণ একটা মেয়ে তাকে বললো যে তুমি আমাকে নিয়ে ঢাকায় চলে যাও, এবং তার পরিণাম কি হলো ইমরান নিজেই বলেছে। 2018-16 সাল মানে চার বছর পরেও কিন্তু ঘটনা কতটা অ্যাডভান্স হয়ে গেছে যে গোপনে গোপনে মোবাইল কিনে দিচ্ছে, তুমি আমাকে ভালোবাসছো না, এবং ছেলেটা কত সহজে বলে ফেলল বিজয়কে যে তোমার সাথে থাকবো না, এই যে এই বয়সে মানে 15-16 বছর বয়সে বিশ্বাস অবিশ্বাস আস্থা এই বিষয়গুলো বোঝার মতো পরিপক্কতা আসলে কতটুকু এদের হয়েছে আমি জানি না। এবার মেয়েটা যে বলছে যে আমি আসলে প্রেশারে পড়ে তোমার টেনে পড়ে, একটা মেয়ে সে কি বোঝে প্রেশারের, সে কি বোঝে বয়ফ্রেন্ডে, সে কি বোঝে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি বিষয়গুলো যে আমি জানি না। আমার আজকে এই অনুষ্ঠানটি করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যে তিনটি মানুষের ভালোবাসার কথা শুনছি, যে তিনটি মানুষই ভালোবাসার কথাগুলো বলছে 15-16-18-20 বছর। হে অনেকে প্রশ্ন করতে পারে গুরু 30 বছরে ভালোবেসে তো ব্যর্থতার কাহিনী আসছে, কিন্তু অধিক সংখ্যক যে ভুলটা, কারণ একটা ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার বয়সটা সাজানোর যে সুবর্ণ সুযোগ, যে সুবর্ণ সময়, এই সময়টা কিন্তু আর পাবে না। ইমরান চাইলেও কিন্তু এখন আবার মাধ্যমিক শুরু করতে পারবে না, উচ্চ মাধ্যমিক শুরু করতে পারবে না, কিন্তু ও চাইলে কিন্তু সে সুযোগটা পাবে বিজয় যদি চায়। আমি এটাই বোঝাতে চাই যে 15-16-17 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বয়সের ছেলেমেয়েরা যে প্রেম প্রেম যে খেলাটা করছে, এই খেলাটা খেলার মতো সময় আসলে তাদের এখনো হয়নি, কিন্তু তারা বোঝেই না তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা, যেই সময়ে তারা তাদের বেসমেন্ট তৈরি করবে, যে সময়ে তারা তাদের ভবিষ্যতের সত্যিকার অর্থে যে পিলার তৈরি করবে, সেই সময়টা তারা নষ্ট করে দিচ্ছে হচ্ছে এইসব কি উল্টাপাল্টা কাজ করে, এবং পরিণতিটা কি হচ্ছে, ভালো তো হচ্ছে না পরিণতি। কেউ ও যে বলছে যে একটা ছেলে ওকে বলেছে কি হাত পা হাত কেটেছে, হাত কেটে মানে কোন কি অদ্ভুত বিষয়।
আর গুরু, আরেকটা জিনিস যেটা যে কেরিয়ার চিন্তা করা বা এই সুবর্ণ যে সময়টার কথা বললেন আপনি, এই সময়টাতে ভবিষ্যৎ গড়বার যে সময়টা থাকে সেই সময়টাতে
ভালোবাসো, কিন্তু প্রত্যেকটার না
নির্দিষ্ট সময় আছে, সময় আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন ওরা যে ফেজটা গুরু পার করছে, একটা মেন্টাল ড্যামেজ কিন্তু হচ্ছে,
প্রচন্ড মেন্টাল ড্যামেজ,
এবং আস্থার জায়গাটা যেখানে সবচেয়ে সুন্দর করে তৈরি হবার সময় সে সময়টাতে আস্থার জায়গাটা নড়বড়ে হয়ে যাচ্ছে।
গত সপ্তাহ কিন্তু আমরা শুনেছিলাম নিপা এবং পলাশের, ওদেরও কিন্তু এরকম হতে পারত,
হতে পারত,
কারণ ওই মুহূর্তে ওরা বেঁচে গেছে, যে ওদের পরিবার ওদেরকে বুঝতে পেরেছিল, কিংবা ওরা বলতে পারি যে ঈশ্বরের একটা অন্যরকম আশীর্বাদ হয়তো ওদের উপর ছিল। বিধায় ওই ঘটনায় সবাই তো নিপা পলাশ
না,
সবাই কিন্তু তাদের ভালোবাসাকে ইভেন, আর একটা সবচেয়ে বড় বিষয় আছে, নিপা পলাশের ভালোবাসার মিল হওয়ার অন্যতম কারণ ছিল দুজন দুজনের প্রতি অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা। মানে যত যাই হোক, বাবা মা মারামারি সমাজ কাটাকাটি যাই হোক, আমরা দুজন দুজনের ছাড়া কিছু বুঝি না, দিন শেষে কিন্তু এই কারণে তারা সার্থক হয়েছে। কিন্তু এখনকার যে জেনারেশনে যে ছেলেপেলেগুলো হচ্ছে, বিশ্বাসই তো নেই, একজন আরেকজনকে বিশ্বাস করছে না। ও একটা ওয়েটিং দেখলো, ওয়েটিং দেখে মনে করলো যে ও কারো না কারোর সাথে কথা বলছে, আবার কয়েকদিন পরে মেয়েটা স্বীকার করছে যে হ্যাঁ ওটা আমার বয়ফ্রেন্ডই ছিল, কিন্তু
যেটা সন্দেহ হচ্ছে সেটাই রাইট,
কিন্তু আমি ভালোবাসি তোমাকে, কিন্তু কি চিন্তা, আমি ভালোবাসি তোমাকে কিন্তু আছি ওর সাথে, মানে এর কি বলে
আমিও জানি না। এবং এটা গুরু আমি আপনাকে বলতে পারি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এটা প্রথম শুনছি না, আমি এই ঘটনাকে ভালোবাসি কিন্তু আমার ওকেও ভালো
না, না ওইটা ছাড়াও এই মুহূর্তে বিজয়ের যে ঘটনাটা শুনলাম, ইটস এ ভেরি ভেরি কমন,
মানে আমার খুবই কমন,
আমার আশপাশে যদি আমি ওই বয়সে দশটা ছেলে মেয়ে দেখি, আটটা নয়টা ছেলে মেয়ের ঘটনা একই
একই।
তুমি 1000 বিজয়কে যদি দেখো পাশাপাশি, তুমি হচ্ছে যে মানে 99% বিজয়ের ঘটনা এক দেখবা। এটাই আমাদের বর্তমান সময়ের একদম ট্রেন্ড, আমরা যেমন ফ্যাশন করি,
শার্টের সাথে সাথে ভালোবাসা বদলে যাচ্ছে,
একদম রিসেন্টলি ট্রেন্ড হচ্ছে যে আমি আছি কথা বলছি বা আল্লাহ টানা ছেড়ে দিলাম, কি হয়েছে দেখা হলো ফেসবুক আইডিয়া থেকে।
গুরু কত টার্মস উঠেছে জানেন, এই যে ফ্রেন্ডস অফ বেনিফিটস, তারপর উই আর জাস্ট ফ্রেন্ডস, মানে এই যে কত ট্যাগ লাইন গুলো যে বের হয়ে গেছে, এবং ভালোবাসাটা যে এর মাঝে কোথায় আই ডোন্ট নো, আমি তো জানি না, আমি দেখিও না,
আমি জানি না, আমি জানি না। বিজয় তুমি কি ফিল করো? অনেক কথা তো আমরা বললাম, মনে মনে আমাদের গালিও দিতে পারো যে বেটা বগর 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 হয়ে যাচ্ছে, আমাদের গোষ্ঠী উদ্ধার করে দিল। হ্যাঁ, আমি তুমি কি ফিল করো, মানে আসলে কি তুমি ভালোবাসা ভালোবাসা বোঝো, ভালোবাসা প্রপারলি বোঝার মতো সেন্স হয়েছে কিনা, মানে এই ফিলগুলোকে তুমি কি মনে করো?
না গুরু, আমার দিক থেকে আমি যা করছি সবকিছু ভালোবাসা দিয়ে করছি, আর সেই ফিলগুলোই আমি করছি। মানে আমি যে আমার এই বয়সে, হ্যাঁ এই বয়সে আবেগ থাকে, বাট আমার আমার সেরকম কিছু হয় না যে আমার আবেগ কাজ করতেছে বা এইসব কিছু, আমি বুঝি যে আমি আমার এইসব কিছু কাজ করতেছে, আমি যা বলতেছি আমার সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ ওকে আমি এগুলোও বলতাম যে
তুমি কি ভালোবেসে এখন ভালো আছো না খারাপ আছো?
হ্যাঁ গুরু, এখন তো ভালো আছি।
ভালো আছো, লেখাপড়ায় মন দিয়েছো?
জি জি, লেখাপড়া।
তোমার কি মনে হচ্ছিল যে ওই সময়টাতে তোমার কি আরো কোনো ক্ষতি হচ্ছিল, মানে এই যে ভালোবাসার কারণে যে আসা যাওয়া, রংপুর ঢাকা, মিথ্যা কথা বলা, এটা করা ওইটা করা, মানে কোনো ক্ষতি হচ্ছিল কিনা, তোমার ফিলটা কি?
জি ক্ষতি তো হচ্ছিল গুরু, আমার টাইম আমার সময় সবকিছুর ক্ষতি হচ্ছিল, আবার এদিকে কিছু ব্যয় হচ্ছিল। হ্যাঁ, তারপর আমার
ব্যয় হচ্ছিল, একটা ইম্পর্টেন্ট কথা, যেখানে তোমার ইনকামের সোর্স নেই এখন।
না, আমি অনেক 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 টাকা নিয়েছি মিথ্যা কথা বলে, যেখানে আমাদের গ্রামে যেতে লাগে, গাড়ি ভাড়া লাগে, না হলো 600-700 করে। হ্যাঁ, সেখানে আবার যাওয়া আসা, আবার খাওয়া দাওয়া, অনেক টাকা নিয়েছি, 2000।
ভালোবাসাটা কি বিজয় তোমার কাছে কি মনে, কারণ তুমি তো একদম আমাদের এখনকার সময়ের আমাদের ছোট ভাই বোনদের একজন প্রতিনিধি, তোমার কাছে ভালোবাসাটা কি? মানে আমি তোমার দিয়ে হয়তো আমাদের এই পুরো সমাজটা, তোমাদের বয়সী যে সকল ছেলে মেয়ে আছে, একদম যারা কৈশোরের, যারা একদম আর্লি স্টেজে যারা আছেন, তাদের মানে ভালোবাসাটা কি মনে হয়, মানে মেয়েটাকে কি দেখে ভালো মনে হচ্ছে, মেয়েটার কোন জিনিসটা দেখে তোমার ভালো লেগেছিল? হাসি, চেহারা, বডি স্ট্রাকচার, চুল, নাক, কান, কি দেখে, মানে কি কি ভালো লেগেছিল?
ওর সবকিছু ভালো লাগতো গুরু, ওর হাসি, ওর কথাবার্তা, ওর চুলগুলো, সবকিছু ভালো।
আচ্ছা, তুমি ধরো যখন মেয়েটাকে বললো যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, যদি মেয়েটা তোমাকে উত্তর না দিত, তাহলে কি আজকে এই দিনটা হতো
না? তাহলে হতো না।
তাহলে তাহলে কি ভালো লাগলো মেয়েটা তো তুমি তখনও দেখেছো, তখন তো তোমার ভালো লাগে?
হ্যাঁ, তখন ভালো লাগেনি, মানে তখন আমি সেরকম ভাবে দেখিনি, আর যখন আমাকে ওর রিপ্লাইটা করছে, তারপর যখন আমি আবার এক্সাম শেষ করে আবার যখন আমরা দেখা হলো আবার, তখন আবার যখন একসাথে হলাম, যখন ফুল দিয়ে আবার উইশ করলাম, তখন একটু দেখলাম ভালো লাগলো। হ্যাঁ, সেই থেকে গুরু ভালো লাগা।
আচ্ছা, এর আগে কখনো কোনো মেয়েকে ভালো লাগেনি কি মেয়ের পরে কখনো কোনো মেয়েকে ভালো লাগেনি?
না, এর আগে গুরু কোনো মেয়েকে ভালো লাগে নাই, ও ছিল ফার্স্ট।
এরপরে
এরপরে এখন, হ্যাঁ এখন গুরু একজনকে তো
পছন্দ হয়।
জি জি,
আচ্ছা, তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে তোমরা ঠিক পথে আছো? মানে কি মনে হয়? ভালোবাসা কিন্তু অন্যায় না, আমি কিন্তু বারবার বলছি ভালোবাসা অন্যায় না, বাট তোমার কাছে কি মনে হয় যে তুমি কি ভালোবাসাটাকে বুঝতে পারছো? আসলে কিভাবে ভালোবাসাটাকে নেওয়া উচিত, মানে এই এই বোধ ক্ষমতাটা হচ্ছে কিনা তোমাদের, কিংবা তোমার এই ধাক্কাটা খেয়ে হয়েছে কিনা?
হ্যাঁ, ধাক্কাটা খেয়ে হয়েছে যে আমি কিছু বুঝতে পারছি যে কিভাবে কি করতে হবে। হ্যাঁ,
তার মানে ন্যাড়া বেলতলায় যে শিক্ষা হবার পরে তার একটা বোধ এসছে।
জি।
আচ্ছা, আমি আশা করছি যে বিজয় তুমি তোমার সামনের দিনগুলোকে সুন্দর করে সাজাবা, কারণ তুমি যত যাই বলো না কেন ভালোবাসাকে বোঝার মতো বোধ শক্তি এখনো হয়তো পুরোপুরি তোমাদের হয়নি, এটা তোমার দোষ না, কারণ বয়স যত যাবে পৃথিবীকে তত দেখবে। হ্যাঁ, তো আমি আশা করি যে তোমার এখন হচ্ছে পুরোটা জীবনকে তৈরি করার বয়স, কিন্তু তোমাকে এই স্টুডিওতে ভালোবাসার কথা বলার সুযোগ করে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে তোমার মাধ্যমে আমি আর দশজনকে আমার এই তথ্যটা জানাতে চাই, মেসেজটা জানাতে চাই যে ভালোবাসা আসবে, ডেফিনেটলি আসবে, ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না। খুব ট্রু যে আমরা একজন আরেকজনের প্রতি নির্ভরশীল হয়ে যায়, আমরা একটা হাসি দেখতে চাই, আমরা একটু হাত ছুঁতে চাই, এটা খুব জেনারেল আমাদের ভাবনা, এটা মানুষ তৈরি হয় অনুভূতিগুলো দিয়ে, কিন্তু অনুভূতিগুলোকে আমি কতটা নির্ভর করব অনুভূতিগুলোর উপরে সেটার জন্য না একটা নির্দিষ্ট সময় আছে। যারা এই বয়সে এসে এই ধরনের কর্মকাণ্ডগুলোর সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ফলাফলটা খারাপ হয়। তাই ভালোবাসার একজন মানুষ হিসাবে, ভালোবাসার গুরু হিসাবে আমি ভালোবাসাকে সাপোর্ট করি এবং ভালোবাসাকে শ্রদ্ধা জানাই বিধাই তোমাদেরকে বারবার বলি, বাবা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নাও। জিনিসটা বুঝতে পেরেছ? ভালোবাসো, কিন্তু আগে বোঝো, আগে মানুষ হও তারপরে ভালোবাসো, আগে নিজেকে তৈরি করো তারপরে ভালোবাসো, তাহলে হবে কি যে ভালোবাসা যে জিনিসটা এই জিনিসটা থাকবে। আর তা না হলে ওই যে ইয়ে চেনো, হাওয়াই মিঠাই চেনো, খেয়েছো কখনো? হাওয়াই মিঠাই দেখতে কিন্তু খুব মজা লাগে, মানে একটা কেমন ফোলা ফোলা ভাব, তুলতুলে ফোলা ফোলা ভাব,
দেখতে যত আড়ম্বরপূর্ণ বিশাল,
মুখে যখন দাও দেওয়ার সাথে সাথে কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো বিষয়টা হচ্ছে এই বয়সে, অপরিপক্ক বয়সে যখন এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাও, তখন সেই সিদ্ধান্তটা অনেকটা হাওয়াই মিঠার মতো হয়ে যায়, খেতে খুব স্বাদ কিন্তু দুই সেকেন্ড পরেই আর খুঁজে পাওয়া যায় না। তাই তোমাদের সবার কাছে অনুরোধ, যারা শুনছো এই মুহূর্তে, এই বয়সের আমাদের যে সকল ছোট বন্ধু বান্ধবরা আছেন তাদেরকে বলছি ভালোবাসো, কিন্তু তার আগে একটু তৈরি হও, একটু তৈরি হওয়াটা খুব প্রয়োজন। বোঝো, পৃথিবীকে একটু বোঝো, পরিবেশকে একটু বোঝো, তারপরে ভালোবাসো। যখন তুমি তোমার ভালোবাসাকে পরিপূর্ণভাবে বুঝতে পারবা, ওই মানুষটাকে তুমি হয়তো হারাবা না। ভালো তো তুমি বাসছো, আমি না, মানে তুমি যে মেয়েটাকে ভালোবাসো মৃত্তিকাকে তো তুমি হারিয়েছো, তাই না? এভাবে প্রতিনিয়ত যে যেভাবে তার ভালোবাসার মানুষকে হারাচ্ছে, সেই কিন্তু হারাচ্ছে। এই হারানোর পরিমাণটা যিনি কমে আসে, সেই ক্ষেত্রে আগে বোঝা উচিত যে আমি আসলে ঠিক পথে যাচ্ছে কিনা, এই পথে গেলে আসলে আমি যাকে নিয়ে যেতে চাচ্ছি তাকে নিয়ে যাবার মতো ক্ষমতা আমার এখনো হয়েছে কিনা, এই বিষয়গুলো বোঝা উচিত। আশা করছি যদি একজন বন্ধু বুঝতে পারে তাহলে লাভ হবে, তা না হলে যে বৃহস্পতিবার হবে আমি অনুষ্ঠান করে যাব, কিন্তু আমি বিলিভ করি এই অনুষ্ঠান থেকে অনেকের উপকার হয়, আমি বিলিভ করি, হয়তো সবার হয় না, এটা হবেও না কখনো, সবাই বুঝবে না, একজন মানুষ বুঝলেই তো আমাদের প্রাপ্তি, একজন মানুষ বুঝলেই অনুষ্ঠানের প্রাপ্তি। বিজয়, তোমাকে ধন্যবাদ, তোমাকে তোমার এই সময়কার একদম খুব সাধারণ এবং খুব প্রচলিত ভালোবাসার চিত্রটাকে সবার সামনে তুলে ধরার জন্য। আমরা অনুষ্ঠানে আমাদের আরেকজনের সাথে কথা বলবো, বাট এখন ছোট্ট একটি যে নিয়ম যে আমরা বিজয়ের পছন্দের একটি গান আমরা এখন শুনবো, তার পরবর্তীতে আমরা রাব্বানির সাথে কথা বলবো, যিনি আজকে আমাদের ভালোবাসার শেষ অতিথি, যিনি তার ভালোবাসার কথা বলবেন। আমরা রাব্বানির সাথে কথা বলবো, তার আগে আমরা শুনবো বিজয়ের পছন্দের একটি গান সকল শ্রোতাদের উদ্দেশ্যে। প্রিয় শ্রোতা, আপনারা যারা আগামী পর্বে আসতে চান, অবশ্যই আজকের পর্বটি কিন্তু একটু বিশেষ আয়োজনে করা হয়েছে। আজ ভালোবাসার বাংলাদেশকে একটু বেশি ভালোবাসা দিয়ে আমরা একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করেছি, কারণ সবসময় তো আমরা একরকমভাবে অনুষ্ঠানটি পরিচালনা করি, তা আজকে একটু ভিন্ন উদ্দেশ্য নিয়ে করা, কারণ উদ্দেশ্যের পেছনের ঘটনাটা হচ্ছে প্রতিনিয়ত আমি আমার সমাজে আশপাশে এবং আমার ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এমন এমন বাচ্চা বাচ্চা মানুষদেরকে নক করতে দেখি যাদের বয়স 8, 9, 10, তারা বলছে আমি ভালোবাসি, এবং তারা আবার বলছে আমার ব্রেকআপ হয়ে গেছে 2 বছর। নাইনে পড়া একটা মেয়ে কিংবা 8 পড়া একটা ছেলে, ওর আবার ব্রেকআপ হয়ে গেছে 2 বছর, তাহলে সে প্রেম করেছে কয় বছর? শুরু করেছে কত বছর, তার মানে কি হবার পর থেকেই জ্বলছি যেটা ছোটকালে শুনতাম,
জন্ম থেকেই জ্বলছি,
এখন কি ডায়লগটা চেঞ্জ হয়ে গেল, জন্ম থেকে প্রেমে পড়ছি, মানে বিষয়টা পরিবর্তন হয়ে গেল। সেই উদ্দেশ্য থেকেই আমার এই অনুষ্ঠানটি করা, যে এমন কিছু মুখকে আমি তুলে ধরি যেই মুখগুলো এই বয়সটাকে রিপ্রেজেন্ট করেছে কিংবা করছে, তারা আসলে এই বয়সটাতে কি করেছে এবং এই বয়সে সিদ্ধান্ত নিল। যে সুযোগটা এখনো বিজয়ের কাছে আছে, বিজয়ের মাধ্যমে আমি বিজয়ের সাথে যারা এই প্রজন্মে বন্ধু বান্ধব আছে তাদেরকে উদ্দেশ্যটা করা, তাদেরকে উদ্দেশ্য করে আজকের আয়োজনটা করা। আগামী পর্বে আপনিও আমন্ত্রিত, তার জন্য যে কাজটি হবে আপনাকে SMS করতে হবে, অবশ্যই শুরুতে লিখতে হবে OG স্পেস দিয়ে যদি ভালো থাকেন ভালোবেসে, তাহলে সে ঘটনা লিখে পাঠান। অবশ্যই লিখবেন OG স্পেস হ্যাপি স্পেস নাম লোকেশন মোবাইল নম্বর লিখে পাঠাবেন 16260 নম্বরে, এবং OG স্পেস স্যাড তারপর আপনার নাম লোকেশন মোবাইল নাম্বার লিখে পাঠাবেন 16260 এই নামে, কারণ এই হ্যাপি এবং স্যাড এই শব্দ দুটো দেখলে SMS যখন আমরা দেখব তখনই আমরা বুঝব কোন মানুষটি ভালো আছে ভালোবেসে আর কোন মানুষটি কষ্টে আছে, তাহলে আমরা নির্ধারণ করব আগামী পর্বে আসলে কাকে আনব, ভালোবেসে ভালো থাকার গল্পটা ভালোবেসে কষ্টে আছে, কষ্ট থেকে অনেক কিছু শেখার যায়। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর, আমরা এখন শুনব বিজয়ের পছন্দের একটি গান, তারপরে হবে রাব্বানির সাথে কথা।
ভালোবাসা জানি মিছে আসা মানে মন ভাঙায় খায়। ভালোবাসার বাংলাদেশ।
The original Guru Guru is back.
স্পেশাল একটা দিন যাচ্ছে, স্পেশাল কিছু গল্প আমরা শুনতে পাচ্ছি, আরেকটি গল্পে চলে যাব, তবে তার আগে কিছু কমেন্ট করব। কুমকুম আক্তার আশা লিখেছেন, আজকের আয়োজনটা সত্যি খুব ইম্পর্টেন্ট গুরু, সত্যি এই বয়সের ছেলে মেয়েরা ঠিক কোন পথে চলছে খুব অবাক লাগে। যখন শহরে ঘুরেছি দেখা যায় স্কুল ইউনিফর্ম পরে ছেলে আর মেয়েরা ঘুরছে, যেটা স্বাভাবিক নয়, তবে যাই হোক তাদেরকে সঠিক পথটা বোঝানো খুব দরকার।
আমরা চেষ্টা করছি, কারণ আমি তো বললাম যে অনুষ্ঠানটি যখন গত পর্ব আমি শেষ করি, শেষ করার পর আমি তো প্রচুর কমেন্টস পেয়েছি হ্যাপি, কিন্তু আমি ভাবলাম যে আচ্ছা আজকে তো আমরা নিপা এবং পলাশের ভালোবাসার একটি কথা শুনলাম, আগামী পর্বে আবারও শুনবো, কিন্তু আমার কিছুটা দায়বদ্ধতা থেকে যায় আমার সমাজের প্রতি। যেহেতু আমি একটি অনুষ্ঠান পরিচালনা করছি, সেখানে আমার কাছে মনে হয়েছে যে আমি প্রতিনিয়ত যেভাবে ছোট ছোট ভাই বোনদের কাছ থেকে যে ধরনের প্রশ্নগুলো পাই, আসলে যারা ভালোবাসা নিয়ে কথা বলার মতো এখনো তাদের বয়স সময় হয়নি, তাদেরকে আসলে হয় কি, আমি যদি ডিরেক্টলি বলি যে এটা করবা না ওটা করবা না, তাদের শুনতে ভালো লাগবে না। কিন্তু আমি যদি তাদের সামনে কিছু উদাহরণ তুলে ধরি, তাদের সময়কার কিছু মানুষজনকে অথবা তাদের বয়সের কিছু মানুষদের, তখন তারা বুঝতে পারবে। তো সেই ক্ষেত্র থেকে আমার এই ধরনের একটি আয়োজন করার ইচ্ছা হলো, এবং আমি তিনজন মানুষকে নিয়ে এসেছি যারা এই 15-18 বছর বয়সে ভালোবাসার কথাগুলো বলছে, এবং বলার পরিণতিটা কি হতে পারে, মানে সেই ভালোবাসার পরিণতিটা কি হতে পারে, সেটা আমরা তুলে ধরছি। ইতিমধ্যে ইমরান এবং বিচার কথা আমরা শুনেছি।
সাবিহা সাবরিন সাবা লিখেছেন, গুরু আমি সাবা বগুড়া থেকে শুনছি আর আজকের গল্প শুনে অনেক কিছু শিখতে পারলাম, জীবনে আর প্রেম করব না।
না না, এটা আবার বেশি হয়ে গেল, এটা আবার মানে একদম খুব হার্ড ডিসিশন হয়ে গেল। বিষয়টা হচ্ছে আমি কিন্তু কি বলেছি যে আমি ভালোবাসার মানুষ, তো আমি সবসময় ভালোবাসার পক্ষে, ভালোবাসার জয়গানের পক্ষে, কিন্তু ভালোবাসার জয়গানটা যদি ঠিকভাবে গাইতে পারি তার জন্য আগে নিজেকে মানে সাধনা করতে হবে, সেই সাধনাটার জন্য নিজেকে তৈরি করাটা খুব জরুরি,
অবশ্যই
আগে তৈরি করি তারপরে ভালোবাসি।
আরিফুর রহমান আকাশ আছেন সাথে, লিখেছেন আমি এসএসসি পরীক্ষার্থী, অবশ্যই উপকার হয় গুরু, অনেক কিছু বুঝতে পারি, সাহায্য করে এই অনুষ্ঠান, তবে এই বয়সে সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিবারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত জরুরি,
খুবই দরকার। যেটা তো প্রত্যেক পর্বে আমি একটা কথাই বলি যে বাবা মায়ের সাথে বন্ধুত্বটা যদি সেই লেভেলের হয় তাহলে কোনো সন্তান আসলে ভুল পথে যেতে পারে না আমার মনে হয়।
গৌরী লিখেছেন, আপু আপনাকে একটা চশমা গিফট করবো, আমাকে, থ্যাংক ইউ। আসানুর গুরু, মজার ব্যাপার হলো ওদিন দেখি 5-6 এর পরে একটা মেয়েকে ওর ক্লাসের একটা ছেলে দাঁড়িয়ে প্রপোজ করছে, মেয়েটা বলে এভাবে করলে হবে না, নায়কদের মতো হাঁটু গেড়ে বসে করতে হবে।
মানে আমি আসলে খুব অবাক,
আমি
আসলে খুব অবাক। যারা পার্টিসিপেট করছেন তাদেরকেও বলবো আপনাদেরও কিন্তু কিছু দায়বদ্ধতা আছে, মানে যারা এসএমএস করছে, আপনারা যখন আশপাশে দেখবেন এই অনুষ্ঠানটির কথা বলবেন, তাহলে আমার মনে হয় যে তারা অনেক কিছু।
Exclusively on FusionBD.com.